This track was downloaded from FusionBD.com. অন্ধকারের গল্প
শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই জোন। শুরু হয়ে গেল অন্ধকারের গল্প এবং এতদিনে নিশ্চয়ই আপনি জেনে গেছেন যে আজকে কি বিষয় থাকছে অন্ধকারের গল্পে। রাইট, কিছুদিন আগেই সোমালিয়ার চরদস্যুদের হাতে বন্দী ছিল আমাদের বাংলাদেশি সাত নাবিক এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে। প্রায় 3.5 বছর তারা সেখানে বন্দী ছিলেন। সেই নাবিকদের মধ্যে একজন আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা ছিল। আজকে আমাদের সঙ্গে থাকবেন আমিনুল, কিন্তু তিনি শারীরিক অসুস্থতা এবং চট্টগ্রামের অবস্থা তো খুবই খারাপ বৃষ্টির কারণে। তবে চট্টগ্রাম থেকে আরও একজন অতিথি আমাদের সঙ্গে আজকে জয়েন করেছেন, তিনি হচ্ছেন জাকির, তিনিও সেই সাত বন্দীদের একজন। সো শুরুতে তার সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে নিই। কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি।
আপনাকে দেখে সত্যি একটু ভালো লাগা কাজ করছে আমার, বিকজ 3.5 বছর বন্দী ছিলেন। এটা আসলেই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, আমরা স্বপ্নও ভাবতে পারি না। এবং এমনই একজনদের একটা গ্রুপের কাছে, সেটা হচ্ছে সোমালিয়া জলদস্যু, এবং এই মুহূর্তে যারা পৃথিবীর ভয়ঙ্কর একটা জলদস্যু দল হিসেবে আমরা জানি। তো আপনি এসছেন, এখন কেমন আছেন? আমরা সবকিছু বিস্তারিত জানবো, পেছনের গল্পগুলি, কিভাবে আপনাদেরকে তারা অ্যাটাক করলো, কিভাবে বন্দি করলো, সবকিছুই জানবো। এখনকার অবস্থা বলেন, যে আসলেন যখন বাড়িতে গেলেন, কি অবস্থা?
আচ্ছা, তো আমি আসলে ওইখানে যখন ছিলাম তখন তো কল্পনাই করি নাই যে কোনোদিন আবার দেশে ফিরে আসতে পারবো। যাই হোক, এই যে বাংলাদেশের যে 16 কোটি মানুষ আমাদের জন্য দোয়া করছে, কান্না করছে, আল্লাহর রহমতে অশেষ কৃপায় যাই হোক আমরা ওইখান থেকে মুক্তি পাই 3.5 বছর পর। তো আমি অনেক খুশি আর কি, এই যে পুনর জন্ম নিয়েছি মনে হচ্ছে। তো আমি এবং আমি প্রথমেই আন্তরিকভাবে আমার শুভেচ্ছা জানাতে চাচ্ছি যে যে অন্ধকারের গল্প যে অনুষ্ঠানটি আপনারা এখানে প্রকাশ করছেন, এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি ইঞ্জিন ক্যাডেট।
আচ্ছা জাকির, এই পেশায় কতদিন ধরে ছিলেন, মানে এই পেশায় জয়েন করেছেন কতদিন?
আচ্ছা, আমি তো এই পেশায় জয়েন করি 2010 সালে। আমি প্রথমে একটা জাহাজের 9.5 মাস কর্মরত থাকি, তারপর সাইন আপ করার পরে আমি 5 মাস প্রায় ল্যান্ডে থাকি, তারপর এই যে এই MV আলবেদো এই জাহাজটিতে আবার জয়েন করি,
মালয়েশিয়ান
জাহাজটিতে। এটা আমি 2 আগস্ট 2010 সালে আমি জয়েন করি ইরান থেকে বন্দর অভ্যাস।
তো সুপ্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন যে আজকের গল্পটি কত কত ভয়ঙ্কর এবং কত সাসপেন্স থাকতে পারে সেটা আমরা আগে থেকে বুঝতে পারছি। সম্পূর্ণ নতুন ধরনের একটি গল্প নিয়ে আজকে আমরা শুনেছি, আমরা পত্রিকায় পড়েছি, আমরা টেলিভিশনে দেখেছি, এই ঘটনার কথা আমরা জেনেছি। কিছুদিন আগে তারা মুক্তি পেয়েছেন এবং 3.5 বছর তারা সেখানে বন্দী ছিলেন সোমালীয় জলদস্যুদের কাছে। সেখানে তারা কেমন ছিলেন, কিভাবে তাদের নির্যাতন করত এবং তাদেরকে কি করতো, আমরা জেনেছি যে মাত্র একটা রুটি এবং আধা লিটার পানি দিয়ে তাদেরকে চলতে হতো। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়তো আর কারোরই এই ধরনের অভিজ্ঞতা হয় না। এই 7 জনের যে অভিজ্ঞতা হয়েছে সেখানে, এবং তারা কিছুদিন আগেই জাকির আমাদেরকে বলছিলেন যে তারা জানতেনই না যে তারা আবারও কখনো ফিরে আসবেন কিনা। সো এই ধরনের গল্প আমরা শুনব। জাকিরের বাড়িতে কে কে আছেন, পরিবারের সদস্য?
আমার পরিবারে আছেন বাবা মা প্লাস আমার 5টা ভাই, আমি অলসো 6 পার্সন।
আচ্ছা আচ্ছা,
6টা ভাই।
আচ্ছা, কোন বোন নেই?
না, কোনো বোন নেই।
আচ্ছা, আপনার বড় ভাই এসছেন আজকে?
আমার সাথে আমার বড় ভাই আসছেন এখানে।
জি, তাকে আমরা সুযোগ পেলে অবশ্যই একটা সময় আমাদের স্টুডিওতে তাকে ইনভাইট করবো, তার কাছ থেকে জানবো কেমন ছিল সেই অভিজ্ঞতাগুলি এবং সেই সময়ের দিনগুলি। আপনি 2010-এই এই পেশায় ঢুকেছেন এবং জাহাজটা ঠিক 2010-এ নভেম্বরে অ্যাটাক করে
সোমালিয়া। এটা আমরা আসলে 19-এ নভেম্বর জবলহালি থেকে আপনার মোম্বাসার উদ্দেশ্যে রওনা হয়, ছাব্বিশে নভেম্বর দুই হাজার দশ সালে তারা অ্যাটাক করে আমাদের।
আচ্ছা আচ্ছা, তো এটা তো শুরু, এরপর থেকে আমরা শুনবো একেবারে আরো আপনার ছোটবেলা থেকে আমরা শুনতে চাই কিভাবে এই পেশায় আসলেন, সবকিছুই আমরা জানবো। তবে তার আগে আমাদের অন্ধকারে গল্পের প্রতি এপিসোডের যে বিষয়টি থাকে একটা প্রতিবেদন, সেই আজকের ঘটনার উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন আমাদের জন্য আমাদের টিম মেম্বার এ বি এম আসাদুজ্জামান। আমরা সেই প্রতিবেদনটি শুনে আবারও ফিরে আসছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাকির, যিনি ছিলেন সেই বাংলাদেশি সাত নাবিকের একজন যারা সাড়ে তিন বছর অপহৃত হয়েছিলেন সোমালিয়ার জলদস্যুদের কাছে। আর জাকিরকে নিয়ে আবারও ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। জানি দিয়ে এই এপিসোডটি যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আগামীকাল, আগামীকালই ভিজিট করলে পেয়ে যাবেন এই এপিসোডটি, সেখান থেকে আপনি ডাউনলোড করে শুনতে পারেন। এছাড়া পূর্বের এপিসোডগুলি শুনতে হলে ভিজিট করুন www.dhakafm904.com এই অ্যাড্রেসে। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। জাকিরের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমি জানি অনেক প্রশ্ন আপনার কাছে, আমার নিজের কাছে অনেক প্রশ্ন, আমাদের খুব জানতে ইচ্ছে হয় কেমন ছিলেন তারা সেখানে, কতটা কষ্টে ছিলেন, সবকিছু আমরা জানবো। SMS এর নাম্বারটি জানিয়ে দিই 16260 16260 এই নাম্বারে লিখে ফেলুন আপনার প্রশ্নটি। আর facebook.com/dhakafm90.4 এই পেজটি আমাদের অফিসিয়াল ফ্যান পেজ, এটা লগ ইন করলে আপনি দেখতে পারবেন জাকিরের একটা ছবি। কিছুক্ষণ আগে আমরা ছবিটি তুলেছি এবং জাকিরের ছবিটি আমরা পোস্ট করেছি আমাদের ফ্যান পেজটিতে। সো ভিজিট করুন আমাদের ফ্যান পেজ www.dhakafm904.com এই অ্যাড্রেসে। চলুন শুনি প্রতিবেদনটি এবং এই প্রতিবেদন শুনে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফ এম 90.4, চলছে অন্ধকারের গল্প, আমি জুয়েল আছি আপনার সঙ্গে।
গত সপ্তাহে দেশের সবচেয়ে আলোচিত বিষয় ছিল সোমালীয় জলদস্যুদের হাতে অপহরণের পর মুক্তি পাওয়া বাংলাদেশি সাত নাবিকের দেশে ফেরা। অপহরণের পর প্রায় সাড়ে তিন বছর পর বাংলাদেশি এসব নাবিক দেশে ফেরেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানানো হয়, 2010 সালের 26 নভেম্বর সোমালি উপকূল থেকে 900 মাইল দূরে অপহরণ করা হয় মালয়েশিয়ার পণ্যবাহী জাহাজ এমভি আলবেদো। সংযুক্ত আরব আমিরাত থেকে কেনিয়ায় যাওয়ার পথে অপহৃত জাহাজটিতে বাংলাদেশি সাতজন সহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানে 23 জন নাবিক ছিলেন। 2013 সালের জুলাই জাহাজটি ডুবে গেলে শ্রীলঙ্কার 4 জন ও ভারতের 1 জন নাগরিক মারা যান। অপহৃত 7 বাংলাদেশি সহ 18 নাবিককে অন্য একটি জাহাজ নাহাম 3 এ তোলা হয় বলে ইইউ নেভাল ফোর্স জানিয়েছিল। অপহৃত এই 7 নাবিক হলেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার সুলতানপুর গ্রামের গোলাম মোস্তফা, ভালুকা চাঁদপুর গ্রামের হাবিবুর রহমান ও নুরুল হক, আশাশুনি উপজেলার কুল্লা গ্রামের আবুল কাশেম, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দশানি গ্রামের লিমন সরকার এবং চট্টগ্রামের আমিনুল ইসলাম ও জাকির হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের সাহায্য সংস্থা সামুদ্রিক দস্যুতা ও মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছিল অপহৃত 7 বাংলাদেশি নাবিক জীবিত রয়েছেন। জাহাজটি মালয়েশিয়ার মালিকানাধীন বলে সেই দেশের সরকারকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। বেশ কয়েক দফা বৈঠক ও যোগাযোগের পর সরকার জানতে পারে জাহাজটিকে এর কর্তৃপক্ষ এনরিচ শিপিং পরিত্যক্ত ঘোষণা করেছে। 1993 সালে নির্মিত এমভি আলবেদো নিয়মিত রক্ষণাবেক্ষণ না করাতেই ডুবে যায়। অপহৃত নাবিকদের মুক্তির জন্য এমপিএইচআরপির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে বাংলাদেশ। 2013 সালের মার্চে এমপিএইচআরপির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসেন। জীবিকার সন্ধানে ইরানি মালিকানাধীন এবং মালয়েশিয়া থেকে পরিচালিত জাহাজ কোম্পানি ম্যাজেস্টিক অ্যান্ড রিস শিপিং লাইসেন্সে যোগ দেন বাংলাদেশি সাত নাবিক। কোম্পানির মূল কাজ হল বহিঃসমুদ্রে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কন্টেইনার পরিবহন করা। এ কোম্পানিতে কাজ করতে গিয়ে সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক হন ভাগ্য বিড়ম্বিত এই 23 নাবিক। এ সম্পর্কে ওই জাহাজ থেকে অবহিত বাংলাদেশি নাবিক নুরুল হক জানান,
জাহাজ মালিক ছিলেন ইরানি আর ওনার ব্যবসা ছিল মালয়েশিয়া, মালয়েশিয়ান পতাকার। জাহাজটা দুবাই থেকে যাচ্ছিল কেনিয়া মোম্বাসা। জাহাজে ছিল চাউল, সিমেন্ট, টায়ার, ইট, লুব অয়েল আর তাছাড়া ডিনার সেট ছিল, মোম ছিল, অনেক কিছু ছিল আর কি, অত সবগুলো মনে নাই।
আচ্ছা, আপনাদের জাহাজটাকে যে আক্রমণ করা হয়েছিল, প্রথমে কয়জন আক্রমণ করেছিল এবং পরবর্তীতে কয়জন?
প্রথমে 3 জন আসছিল জাহাজে, ওরা পরে 8 জন আসছিল। ওই সময় সমাজান দস্যুরা যখন কোম্পানির সঙ্গে কথা বলে, কথা বলার সময় দস্যুরা চাইছিলেন 20 মিলিয়ন ডলার। ওই সময় কোম্পানি বলছিল কোন জাহাজ নাই, একটা মাত্র জাহাজ, তো সে 1 মিলিয়ন দিবে। তো এতে দস্যুরা ক্ষিপ্ত হয়ে বললো না আরো তুমি যাই টাকা বাড়াও। তো বললো না আমার আর কোন উপায় আমি ঘুরাইতে পারবো না। তখন দস্যুরা বলল তাহলে তোমার 7 কোটি তো মেরে দেবো। মালিক পক্ষ থেকে বলা হয়েছিল যে আমার একটা কোনো গায়ে টাচ করলে তোমাদের সবকিছু উঠে ফেলবো এই কারণে।
আচ্ছা এখন আপনাদের কি অবস্থা, আপনাদের ভবিষ্যতে কি করবেন?
এই মুহূর্তে কিছু ভাবছি না, আপাতত এখানে বাড়িতে আছি এবং সবার সঙ্গে দেখা করেছি, সবাই একসঙ্গে আছি। 4 বছর আমরা সেখানে কষ্ট পেয়েছি এবং কোন পয়সা করে আমরা আনতে পারিনি বা আমাদের কোন ইনকাম তো ছিল না। 3 বছর আমরা ওদের কাছে আটকা ছিলাম, আর তার পূর্বে আমরা 7 মাস পূর্বে আমরা জয়েন করছিলাম। সব মিলে 4.5 বছর, 4.5 বছর হয়তো আমরা ওখানে আটকা না করলে হয়তো আরো অন্যান্য জাহাজে যেয়ে ইনকাম করতে পারতাম। সেটা যখন আমাদের হলো না, তখন আমরা সরকারি ভাবে আমাদের পাসপোর্ট এবং নাম্বার টাম্বার সবগুলো রেখে দিয়েছি কোথায়। এখন সরকারি ভাবে যদি কোনো সাহায্য সুবিধা আমাদের করে তাহলে হয়তো খুবই উপকৃত হবো।
আপনাদের কোম্পানি থেকে কি আপনাদেরকে কোন রকম সাহায্য করা হবে?
না না, সাহায্য করা হলে তো উনি তো আমাদের জাহাজ ছাড়াই নিতেন। আমাদের ওখানে তো শুধু আমাদের জাহাজ ধরে নাই, আরো অনেক জাহাজ ছিল। যার সে যদি আমাদের প্রতি সহানুভূতি দেখাতো বা সহায়তা করতো তাহলে সে আরো 2 বছর আগে দেশে ফিরতে পারতাম।
গতকাল বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে প্রকাশিত হয় এমভি আলভেদো নামের ওই জাহাজটিতে ছিল শতাধিক কন্টেইনার। এগুলোর মধ্যে ছিল গাড়ি, গাড়ির টায়ার, বাসমতি চাল, চিনি সহ বহু পণ্য সামগ্রী। তাদের জাহাজটি কেনিয়া থেকে সুদানে যাওয়ার সময় পথে মধ্যে জলদস্যুদের কবলে পড়ে। 2010 সালের 26 নভেম্বর সকাল 10টার দিকে জলদস্যুরা AK-47 ও রকেট লঞ্চার সহ ভারী অস্ত্রে সজ্জিত হয়ে জাহাজে ওঠে। এ সময় জাহাজের সব প্রবেশপথ বন্ধ করে দিতে ভারতীয় ক্যাপ্টেন নির্দেশনা দেন নাবিকদের। ক্যাপ্টেনের নির্দেশনা অনুযায়ী সব দরজা জানালা বন্ধ করে দিলে দস্যুরা গুলি করে জাহাজের জানালা গ্লাস ভেঙে 3 দস্যু ভেতরে ঢুকে পড়ে। এরপর জাহাজের ক্রু সহ সব কর্মীকে বন্দি করে ফেলে। ওই সময় দস্যুদের পেছনে থাকা আরেকটি মাছের জাহাজ থেকে 8 জন দস্যু ঢুকে পড়ে। পরদিন 27 নভেম্বর আরো 30 থেকে 32 জন দস্যু এসে জাহাজ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সম্পর্কে নাবিক লিমন সরকার জানান,
26 নভেম্বর 2010 সকাল 7:30 আমাদের জাহাজটাকে আক্রমণ করলো জলদস্যুরা। প্রথমে আমাদের জাহাজে ওঠে 3 জন জলদস্যু। যখন দেখলাম যে জলদস্যুরা আমাদের জাহাজে উঠতেছে, তখন ওই মুহূর্তে আমরা আমাদের একোমোডেশনের সমস্ত দরজা জানালা সবকিছু বন্ধ করে ফেলি। তারা যখন উঠে দেখে যে এখানে সবকিছু বন্ধ, তখন তারা আমাদের জাহাজের একোমোডেশনের ভিতরে ছিল একটা ইমার্জেন্সির সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে তারা উঠে এলো আমাদের জাহাজের একবার উত্তরতলা, যেটাকে বলা হয় ব্রিজ। সেই ব্রিজে ওদের তারা কাউকে না দেখে দরজা জানালা বন্ধ দেখে তারা জানালার মধ্যে গুলি চালায়। গুলি চালানোর পরে জাহাজ যখন ভেঙে যায় তখন তারা ভিতরে ঢুকে যায় 3 জন। 3 জন ভিতরে ঢুকে যাওয়ার পরে কাউকে না দেখে তারা আবার ওই ব্রিজ থেকে আপনার কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে দেখে যে সব দরজা বন্ধ। তারপর তারা এলোপাথারে গুলি চালায় কেবিনের ভিতরে। গুলির আওয়াজ দিয়ে ক্যাপ্টেন আর থার্ড অফিসার, তারা ছিল পাকিস্তান, তারা আসে। তাদেরকে ধরে নিয়ে আসে, যখন ব্রিজে নিয়ে আসে তখন ক্যাপ্টেন অ্যানাউন্স করে যে সব পুরু আপনারা যেখানে আছেন সবাই ভিতরে আসা পড়ে, কারণ আমাদের জাহাজে অলরেডি জলদস্যুরা আমাদেরকে আটকিয়ে ফেলছে। তখন আমরা 10 মিনিটের মধ্যে আমরা সবাই উপরে আসা পড়লাম। তখন তারা আমাদেরকে জাহাজের এক সাইডে নিয়ে সবাইকে বসিয়ে রাখে এবং জাহাজকে আপনার বন্ধ করে দেন। তাদের জলদস্যুদের যে মাদারশিপ বলে আর কি, যেটা দিয়ে তারা বড় জাহাজ দিয়ে তারা প্রথমে আসে সমুদ্রে, তারপর তারা স্পিড বোট নামিয়ে জাহাজকে ধরে। তখন ওই তাদের ওই বড় জাহাজ আসে, ওইখান থেকে আরো 7 জন লোক জাহাজে আসার পর কিছুক্ষণ পর তারা আমাদেরকে বলে আপনাদের টিককে আপনাদের যে পাক্তরে কাজ তাকে নিয়ে আপনার একজন বৃদ্ধ চলেছেন পাক করার জন্য। শেষ হয়ে তারপর তারা তাদেরকে নির্দেশ করে যে আমাদের এইখান থেকে যেতে হবে, যেখানে আমাদের রাস্তা করেছিল ওখান থেকে সোমালিয়া যে জলদস্যুদের যে আস্তানা ওইখানে প্রায় 1200 নটিক্যাল মাইল দূরে ছিল। তো ওইখানে যখন তারা 4 দিল ক্যাপ্টেনকে বললো এখান থেকে ওই জায়গায় চলে যাবে, তখন ক্যাপ্টেন ওই জায়গায় 26 নভেম্বর 2010 আমরা ওইখান থেকে রওনা হলাম। ওইখান থেকে রওনা হওয়ার পর আমাদেরকে 5 দিন সময় লাগলো ওইখান থেকে সোমালিয়ার যে জলদস্যুদের আস্তানা ওইখানে আসতে। ওইখানে আসার পর যারা আমাদেরকে রাস্তা ধরলো তারা সবাই চলে গেল তাদের নদীর কিনারা বলতে তাদের বাড়িতে, বাড়িতে তারা চলে গেল। এবং নতুন যে সোমালিয়ার যে জলদস্যুদের যে মিলিটারি ছিল তারা আসতে আবার ডিউটি করতে প্রায় 30 থেকে 35 জন।
এরপর দস্যুরা 20 মিলিয়ন মার্কিন ডলার দাবি করে। তারা দাবিকৃত ডলার পরিশোধের বিষয়ে জাহাজ মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায়। 3 মাস পর মালিকের খোঁজ পায় দস্যুরা। জাহাজ মালিক 3 লাখ ডলারে রাজি হলে দস্যুরা খেপে ওঠে। এক পর্যায়ে দাবিকৃত ডলার পরিশোধ না হলে সবাইকে মেরে ফেলার হুমকি দেয় দস্যুরা। এভাবে কয়েক মাস কেটে যায়। পরে দস্যুরা জাহাজ মালিকের সঙ্গে যোগাযোগের জন্য দালাল চক্রের সহযোগিতা নেয়। দাবিকৃত মুক্তিপণ ২০ মিলিয়ন থেকে কমিয়ে ১৬ মিলিয়ন ডলার করা হয়। দরাদরির এক পর্যায়ে দস্যুরা জাহাজের কন্টেইনার ভেঙে সব মালামাল নিয়ে যাওয়া শুরু করে। মালামাল জাহাজ থেকে নামাতে শ্রমিক হিসেবে নাবিকদের কাজে লাগানো হয়। কয়েকদিন পরপরই মুক্তিপণের টাকার জন্য বন্দীদের চাপ ও নির্যাতন করতে থাকে জলদস্যুরা। মুক্তিপণের টাকার জন্য প্রায় মোবাইল ফোনে নিজ পরিবারের সঙ্গে কথা বলতে হতো বন্দীদের। বন্দী থাকা চট্টগ্রামের আমিনুল এবং জাকিরের পরিবারের সঙ্গে প্রায় যোগাযোগ হতো জলদস্যুদের। বিশেষ করে আমিনুলের সঙ্গে প্রায় কথা হতো তার বাবা মার। টেলিফোনে আমিনুল এবং জাকির তাদের বাবা মায়ের কাছে বলত জলদস্যুদের নির্যাতনের কথা। এদিকে বন্দীদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করতে ব্যর্থ হয়ে পরবর্তী সময়ে সোমালিয়ার আরেকটি জলদস্যু গ্রুপের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয় আগের জলদস্যু গ্রুপটি। এই গ্রুপটি খুবই ক্ষিপ্র এবং বেপরোয়া, অমানসিক নির্যাতন চালাত তারা। আমিনুল ও জাকির তার পরিবারের কাছে জানাত সেই নির্যাতনের কথা। আমিনুলের বাবা ও মেরিন একাডেমিতে কর্মরত নুরুল ইসলাম ও তার স্ত্রী এখনও আঁতকে ওঠেন সেই নির্যাতনের কথা ভেবে। তারা জানান, সমুদ্র উপকূলে জঙ্গলের ভেতরে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হতো বন্দীদের। নির্যাতনের ভয়াবহতা বোঝাতে বন্দীদের গোঙানির শব্দ শোনানো হতো বন্দীদের পরিবারের কাছে। মুক্তিপণের টাকা দ্রুত আদায় করতেই এটা করা হতো। খাবার না দিয়েও নির্যাতন করা হতো কখনো কখনো। প্রতিদিন একটি রুটি আর এক লিটার পানি ছিল প্রতিজনের জন্য বরাদ্দ, আর এটা দিয়ে চলতে তাদের খুব কষ্ট হতো। এছাড়া মাঝে মাঝে দুই তিন দিন একটানা খাবার দেয়া হতো না বন্দীদের। এ সম্পর্কে দুঃসহ স্মৃতিকার বাংলাদেশী নাবিক লিমন সরকার জানান,
তারা আমাদেরকে নির্যাতন করে বেশিরভাগ ধাবে যে তেল ছিল ওগুলো যখন শেষ হয়ে যেতেছে তখন থেকে আমাদের নির্যাতন বেশি আরম্ভ করলো। তখন আমাদের বললো যে তোমাদের ট্যাঙ্ক শেষ নাই, তোমাদের যে কত ট্যাঙ্ক আছে ওখানে পুরো তেল, কিন্তু তোমরা মিথ্যা বলছো। এই কথা আমাদের সব কুরুদেরকে নিয়ে মারধর করতো। স্পেশালি আমাদের যে চিফ ইঞ্জিন ছিল তাকে কয়েকবার আনকনসিয়াস বানিয়ে ফেলছে, যেটা সে প্রায় দুইবার তেলের কারণে। আমাদেরকে একদিন আমাদের জাহাজে ছিল একটা সুইমিং পুল, ওই সুইমিং পুল ছিল হলো খোলা মেলা, তো ওইখানে নিয়ে আমাদেরকে প্রায় 36 ঘন্টা ওইখানে আমাদের রেখে দিয়েছে। তো ওইখানে রেখে দেওয়ার পর ওইখানে হলো প্রচন্ড বাতাস, কারণ সমুদ্রের ভিতরে ওই বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা। আর আমাদের পরনে ছিল শুধু একটা মাত্র টি শার্ট আর একটা হাফ প্যান্ট। সেই হাফ প্যান্ট আর টি শার্ট নিয়ে আমাদের কোন খাবার ছাড়া, কোনো পানি, তারপরে কোনো টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না। তখন কি আমাদেরকে ওই সুইমিং পুলে যখন তারা নিয়ে রাখছে তখন আমরা বাইকজন পুরো ওখানে ছিলাম। ওইখানে থাকার পরে আমাদের যখন বসে রাখতো তারা আবার জলদস্যুরা আমাদের ঘরে যে সুইমিং পুলে ছিল এটা হলো আমাদের যে একমুদেশন এটার মাঝামাঝি, এখান থেকে তারা ডিউটি করতে হলো আপনার জাহাজের উপরে যেটাকে বলা ব্রিজ, ওইখান থেকে তারা কি করতো প্রস্তাব করতো আমাদের মাথার উপরে। আমরা ওই দিন যে আমাদের যে কষ্ট দিয়েছে ওই কষ্ট আমি কখনো বলতে পারবো না। তারপর আর একটা ইয়ে হলো যে আপনাদের মালিকের সাথে তাদের সাথে কথা কাটাকাটি টাকা নেই, তাদের যে মুক্তিপণ ওই মুক্তিপণটা নিয়ে তারা চেয়েছিল প্রায় 20 মিলিয়ন। মালিকে বলছে আমি কখনোই 20 মিলিয়ন আপনাদেরকে দিতে পারবো না। তখন জলদস্যু বলছিল যদি আপনি মুক্তিপণ না দিতে পারেন আমরা ওয়ান বাই ওয়ান সব পুরুদেরকে মেরে ফেলবো। তখন ওই মালিক তাদেরকে উল্টা তাদেরকে ভয় দেখেছিল, আপনারা যদি কোনো পুরুকে কোনো মেরে ফেলেন তাহলে আমি আপনাদের যে দলবল আছে সবগুলো আমি আক্রমণ করে সবাইকে মেরে ফেলবো। তখন তারা সত্যি সত্যি একদিন হঠাৎ করে 25 জুলাই 2011 ওই সময় একজন ইন্ডিয়ান কুরু ছিল, সে ছিল ক্যালকাতা বাঙালি, ওই পুরুকে জলদস্যু কমান্ডার ছিল, সে ডাক দিচ্ছে, ডাক দিয়ে তার নাম ছিল রাজু, যে রাজু আপনি আসেন। তখন সে তাদের সাথে আমাদের জাহাজ থেকে নিচে যায়, আমরা ছিলাম সব কুরু উপরে। তখন আমরা বুঝতে পারিনি হয়তো তারা কেন তাকে ডাক দিচ্ছে, কিন্তু যখন তাকে ডাক দিচ্ছে 10 মিনিট পর হঠাৎ করে আমরা প্রায় 2টা গুলির আওয়াজ পাই। ওই গুলি আওয়াজ পাওয়ার পরে 10 মিনিট পরে যে জলদস্যুদের যে কমান্ডার ছিল সে আইসে ক্যাপ্টেনকে বলে, ক্যাপ্টেন আপনাদের ফিরিজে জায়গা আছে লাশ রাখার জন্য। তখন আমরা বলি কি পরে বলতেছি যে রাজুর যে বডি আছে এটাকে নিয়ে আপনাদেরকে ফ্রিজে রাখতে হবে। তখন তো ওই মুহূর্তে আমরা সবাই কান্নায় বেরিয়ে পড়ে, আমাদের দিকে ফিরে আসে, আমরা বলি কি বলে। তখন আমরা করতে গিয়ে তার ওই যে ইন্ডিয়ার যে ছেলেটা ছিল তার লাশটাকে নিয়ে আমরা ফ্রিজে নিয়ে ঢুকে রাখি। আর ওই মুহূর্তে যখন আমরা ফ্রিজে নিয়ে ঢুকে রাখি সেই দিন পাচ্ছি তারা আপনার জলদস্যু সেদিন তারা গান বাজনা করে খুব আনন্দ ফুর্তি করছে আমাদের সঙ্গে। কিন্তু আমরা এলে ওই মুহূর্তে সব ফুটে এলো, সবার মন হলো খারাপ, কারণ সবাই তখন কেউ কাঁদতেছিল, কেউ বা চিন্তা করতেছিল। ওই মুহূর্তটা কখনো আমরা বলতে পারবো না। প্রতিদিন 50টা কন্টেনার তারা খালি করছে, এগুলো সমস্ত কন্টেনার গুলা খালি করতে হয়েছে আমাদের যে কুরুরা ছিলাম ওই কুরুরা, কারণ প্রতিদিন আমরা সকাল 8টা বাজে যেতাম, বিকেল 5টা দিকে আসতো। ওই যে কষ্টগুলো ওগুলো আমরা কখনো বলতে পারবো না। জাহাজ ডুবে যাওয়ার পর আমরা যখন আমাদেরকে তারা তাদের নিয়ে গেল তাদের যে মহল্লা তাদের যে গ্রাম ওখানে নিয়ে আমাদেরকে পুরো গাছের নিচে রেখেছিল রাত্রেবেলা। আর ওই মুহূর্তে ছিল প্রচন্ড গরম, ওই গরম যেটা আমরা মানে এখন ওই গরমের চিন্তা করলে যে বাংলাদেশে আসছে যে গরম এটা কিছুই না। ওইখানে যে গরম অনুভব করছি ওটা ছিল আপনার মনে হয় যে আমরা একটা ওভেনের ভিতরে আমরা সবাই আছি। আর পুরো ওই গরম গুলো আমাদেরকে অনেক সময় তার এক একদিন এক এক দেশের লোককে মধ্যরাত্রে তারা জঙ্গলে নিয়ে যেত, জঙ্গলে নিয়ে হাত পা বেঁধে তারপরে আপনাদের লাঠি দিয়ে বাইরে বলতো যে আপনাদের পরিবারের কাছে বলেন যে টাকা দিতে, টাকা না দিলে আপনাদেরকে কখনো এখানে ছাড়বো না, আর টাকা না দিলে আপনাদেরকে মেরে ফেলবো। আমাদের তখন ওই মাথা দিতে তারা কখনো গুলি রাখতো, গুলি রেখে বলতে যে কথা বল, আমাদের হাত পা বেঁধে মাথা অর্ধেক তারা বালি মুখে দিতে, তারপরে এক কানের ভিতরে তারা মোবাইল কল লাগিয়ে পরিবারের কাছে দিত যে আপনি পরিবারের কাছে বলেন যে টাকা দিতে, তা আমরা কোথা থেকে দিব। তারা আমাদের সাথে যে ব্যবহার করছে এগুলো প্রচুর, তারা যে ব্যবহার করছে তা প্রচুর, তারা প্রচুরদের সাথে করেন।
18 মার্চ 2012 সালে দস্যুদের সঙ্গে মালিক পক্ষে $2.8 মিলিয়ন মুক্তির ব্যবস্থা করার ঠিক আগ মুহূর্তেই এমভি আলভেদো ডুবে যায়। তখন জাহাজে 4 শ্রীলঙ্কার ক্রু ডুবে মারা যান। এর পরপরই মালিকপক্ষ চুক্তি থেকে সরে আসে, পাকিস্তানি নাগরিকদের $1 মিলিয়ন ছাড়িয়ে নেওয়া হয়। 13 দৈনিক মানবকণ্ঠের এক প্রতিবেদনে প্রকাশ পায় ছিনতাইয়ের পর জিম্মি নাবিকদের উদ্ধারে তাদেরই স্বজনদের দাবির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা শুরু হয় এবং এ লক্ষ্যে এমপিএইচআরপির সঙ্গে যোগাযোগ রাখা হয়, আলোচনা হয় মালয়েশিয়ান সরকারের সঙ্গেও। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে সাধারণত মুক্তিপণ দিয়ে নাবিকদের উদ্ধার করতে হয়, তবে নীতিগতভাবে কোন দেশের সরকারই জলদস্যুদের মুক্তিপণ দিতে পারে না, তাই স্বদেশী এই নাবিকদের উদ্ধারে জাতিসংঘের সামুদ্রিক দস্যুতা ও মানবিক সহায়তা কর্মসূচী বা মেরিটাইম পাইরেসি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্রোগ্রামের সদস্যদের দ্বারস্থ হতে হয় বাংলাদেশ সরকারকে। জলদস্যুদের দাবি করা $600,000 বা $4.25 কোটি সমপরিমাণ অর্থ রাষ্ট্রের 3 তহবিল থেকে যোগান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুমোদনও দিয়েছিলেন, তবে মুক্তিপণের টাকা সরকারের পক্ষ থেকে দেওয়াটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হওয়ায় ভিন্ন চ্যানেল ব্যবস্থার কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে সহায়তা করে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস UNODC ও লন্ডন ভিত্তিক MPHRP। এই ধারাবাহিকতার প্রচেষ্টায় তারা মুক্তি পান। 7 ছাড়া পাওয়ার পর থেকে 7 নাবিক কেনিয়ার রাজধানী নাইরোবিতে ছিলেন। এরপর 3.5 বছর পর মুক্ত 7 বাংলাদেশি নাবিক দেশে ফেরেন গত 12 জুন। এদিন সকাল 8:45 এমিরেট এয়ারলাইন্সের EK582 ফ্লাইটে করে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অভ্যর্থনা শেষে সকাল 10:30 দিকে তাদেরকে উত্তরার হোটেল মেরিনোতে নিয়ে যাওয়া হয়। পরদিন সাংবাদিকদেরও মুখোমুখি হন নাবিকরা। এরপরই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাবিকরা। শেষ হয়ে যায় একটি রুদ্ধদ্বার আর কল্পকাহিনীকে বাস্তবে রূপ দেওয়ার 7 নাবিকের মৃত্যুকূপ থেকে ফিরে আসার একটি অধ্যায়। নাবিকের বাবা মা আর আত্মীয় স্বজনের ভারী কান্না এদিন রূপ নেয় মহা আনন্দের এক স্বরূপ কাঠিতে, তাদের কান্নাগুলো যেন হয়ে ওঠে আনন্দের অশ্রুতে। তবে এ বিলম্ব মুক্তির জন্য জাহাজ মালিকদের দায়ী করেন বাংলাদেশ মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশিদ আলম। তিনি বলেন,
টাকা যদি লাগে আপনারা দিবেন, বিকজ জাহাজ আমাদের, আপনারা জাহাজ থেকে আই নিয়েছেন, এখন যদি জাহাজ সমস্যায় পড়ছে তখন আপনারা এডি করবেন না কেন? কিন্তু সেখানেও আমরা কোনো সদুত্তর পাইনি, কাজে এতে কিন্তু সময় অনেক সময় চলে গেছে।
ইউরোপিয়ান নেভাল ফোর্সের মতে 2010 সালে জলদস্যুরা 164 জাহাজে আক্রমণ চালায় আর 2009 সালে আক্রমণ করে 193 জাহাজে, এর মধ্যে অপহরণ করতে সমর্থ হয় 33 জাহাজ। যেসব জাহাজ অপহরণ করা হয় তাদের বেশিরভাগই উদ্ধার করা হয় কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়া, কারণ একটি জাহাজ যখন জলদস্যুরা অপহরণ করে মুক্তিপণ দাবি করে তখন P&I ক্লাব জাহাজ কোম্পানির পক্ষ থেকে মুক্তিপণের টাকা দিয়ে দেয়। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO এর বিধি অনুযায়ী প্রত্যেক জাহাজের ইন্স্যুরেন্স থাকতে হয়। এছাড়া বিভিন্ন মিত্র দেশের কাছ থেকে সামরিক সাহায্য চেয়ে আবেদন করলে তারা অপহরণকৃত জাহাজটিকে উদ্ধারের অভিযানে নামে। জলদস্যুদের কবলে পড়ে অপহরণের ঘটনায় দেশের প্রথম তোলপা সৃষ্টি হয় 5 ডিসেম্বর 2010 সালে, যখন বাংলাদেশি জাহাজ এমভি জাহানমণি ছিনতাইয়ের কবলে পড়ে। আকরিক নিয়ে গ্রিসে যাওয়ার পথে ভারত মহাসাগরের গালফ অব এডেন নামক স্থানে 25 নাবিক ও 1 নাবিকের স্ত্রী মিলে মোট 26 জন সহ এমভি জাহানমণি জাহাজটি ছিনতাই করে সোমালি জলদস্যুরা এ ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশকে নিয়ে আলোচনার ঝড় উঠে। এ নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে নানা কূটনৈতিক প্রচেষ্টা এবং জলদস্যুদের সাথে অব্যাহত যোগাযোগের পর ছিনতাইয়ের 100 দিনের মাথায় গত 14 মার্চ জাহাজটিকে ছেড়ে দেয় সোমালি জলদস্যুরা। 21 মার্চ 2011 সালে চট্টগ্রামে ফিরে আসে ওই জাহাজের নাবিকেরা।
প্রতিবেদনটি আমরা শুনলাম, প্রতিবেদনটি আমাদের জন্য তৈরি করেছেন এ বি এ মাসাদুজ্জামান, এবং আজকের অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জাকির, যিনি ছিলেন সেই 7 জন নাবিকের মধ্যে একজন। তবে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমিনুল। আজকে আমিনুলের আসার কথা ছিল আমাদের স্টুডিওতে, শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি, যার তারপরেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন, তিনি ফোনে কথা বলবেন আমাদের সঙ্গে, চট্টগ্রাম থেকে এই মুহূর্তে কানেক্ট করবেন আমাদেরকে। আমিনুল, হ্যালো আমিনুল, কেমন আছেন? জাকির ভাইকে পেয়েছি, তো আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে 3.5 বছর খুবই দুঃসহ কেটেছে, এটা বলার অপেক্ষা রাখে না, খুবই ভয়ঙ্কর কেটেছে, ঠিক ওই দিনের কথাটাই কি আপনার মনে আছে যেদিন প্রথম আপনাদের জাহাজটাকে অ্যাটাক করা হয়?
আসলে আমরা 26 নভেম্বর 2010 তারিখে আমি সেটা সোমালিয়া ইন্ডিয়ান ওশানে সোমালিয়া থেকে 1200 নটিক্যাল মাইল দূরে তারা প্রথম আমাদেরকে অ্যাটাক করে সকাল 7:15 আমরা তখন ধরেন আমাদের ডিউটি শুরু হয় 8:00 থেকে, আমরা কোনো কিছু বুঝে ওঠার আগে তারা মানে জাহাজে উঠে যায় এবং তারা জাহাজ নিয়ন্ত্রণ করে নেয়, তারা ক্যাপচার করে ফেলে। কাকা ছিল 11 জন পাইলট, এরপর আমাদেরকে তারা গুলি দেখিয়ে ভয় দেখিয়ে তারা নিয়ে আসে সোমালিয়ায়। 1 ডিসেম্বর 2010 তারিখে আমরা সোমালিয়া এসে যাই, এরপর তারা মালিকের সাথে কথাবার্তা শুরু করে, মালিকের সাথে তারা ডিভাইড দিয়েছিল মালিককে $20 মিলিয়ন। মালিকের ছিল মাত্র একটাই জাহাজ, তো মালিক মানে এত টাকা দিতে হয়েছে মানে অসম্ভব তার পক্ষে এত টাকা দেওয়া। তো সে শেষ পর্যন্ত $1.25 মিলিয়ন সে অফার করে কিন্তু সোমালিয়া রাজি হয় না। তখন তারা মালিককে বলে তুমি যদি টাকা না বাড়াও তাহলে আমরা এক এক করে 5 জন ক্রুকে মেরে ফেলবো। তো মালিক তখন বলে যে তুমি যদি আমার একজন ক্রুকে হাত দাও আমি তোমাদের পুরো বংশ তোমাদের পুরো ট্রাইবটা শেষ করে দেবো, আমি শেষ করে দেবো, মালিক এটাও দেয় তাদেরকে।
আচ্ছা,
ওই সোমালিয়া তখন আমরা আছি গুলির মুখে, মালিক ছিল দূরে তারা কি করে তারা মালিককে দেখানোর জন্য তারা একজন ইন্ডিয়ান ছিল তাকে গুলি করে মেরে ফেলে, তার নাম ছিল রাজু, মানে তারও প্রথম রাজ ছিল, সে প্রথম সে 1 মাসের বেতনও মানে কোম্পানি থেকে নিতে পারেনি।
আচ্ছা,
তাকে মেরে ওই অসম্ভবত তাকে যখন মারা হয় ভিডিও করে, তো ভিডিওটা মালিককে পাঠায় কিন্তু আমরা পাই নাই সেই ভিডিওটা, মালিকের কাছে অবশ্যই থাকবে। তো তাকে আমরা প্রায় 1.5 বছর তারা তাকে তার লাশ আমরা ডিপ ফ্রিজের মধ্যে রাখি, পরে মানে অনেক দুর্গন্ধ বের হওয়ায় আমরা সেটা সমুদ্রে ফেলে দিই। যখন আমরা বুঝতে পারি যে মালিক আর কোনো মানে আর কথাবার্তা বলছেন আমাদেরকে ছাড়ানোর জন্য, তখন আমরা লাশটা ফেলে দিই। এর মাঝে অনেক অত্যাচার তারা করতো আমাদেরকে, যখন জাহাজে তেল শেষ হয়ে যেত ডিজেল, যখন আমাদের প্রথম তেল শেষ হয়ে যায় ডিজেল, আমরা জেনারেটর চালাতে পারছিলাম না, তো তারা বলে আমাদের কাছে ডিজেল আছে, অনেক ডিজেল আছে, ফুল জেনারেটর চালাও, যদি তেল না থাকে পানি দিয়ে জেনারেটর চালাও। তো আমরা কিভাবে তেল নিয়ে আসো এরপর আমরা জেনারেটর চালাবো, কিন্তু তারা বুঝে না বুঝার মানে সমস্যা করতে যাচ্ছে আমাদের সাথে। তো তারা আমাদের 36 ঘন্টায় খাবার বন্ধ হয়ে যাচ্ছিল, আমাদের উপর, আমাদের উপর তারা প্রস্তাব করছে আমাদের উপর, আমরা সবাই হচ্ছে গরিব, আমরা আসছি আমাদের পরিবার উপার্জন করার জন্য, কিন্তু এখন আমাদের পরিবারকে কিভাবে বলবো যে টাকা দেওয়ার জন্য? যাই হোক, আমরা ওদের বেকার আমাদের আর কোনো অপশন ছিল না, কারণ পরিবারই আমাদের একমাত্র ভরসা, পরিবারই আমাদের কিছু সাহায্য করে, মালিকও নাই কেউ নাই, আমাদের সরকার আমাদের কিছু করছে না। যাই হোক, পরিবারের দিকে ওদিকে সোগাযোগ করে শেষ পর্যন্ত সরকারের মানে পরিবারকে কথা শুনতে, এরপরে সরকারের সহযোগিতা জাতিসংঘ আর এমপিএইচআরপি ওদের সবার সহযোগিতায় শেষ পর্যন্ত আমরা 6 জুলাই 2014 তারিখে আমরা মুক্তি পাই।
আচ্ছা আচ্ছা, ওকে আমিনুল, ফাইনালি আপনারা ফিরে এসেছেন, এই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া জানাই যে আপনারা আপনাদের মায়ের কোলে ফিরে এসেছেন এবং অত্যন্ত দুর্বিষহ সময় কাটিয়েছেন সেখানে, পুরো 3.5 বছর। আমরা আরো বিস্তারিত শুনবো আজকে আমাদের অতিথি জাকিরের কাছ থেকে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আমিনুল, আশা করব পরে একদিন আমাদেরকে সময় দেবেন, আমরা আপনার কাছ থেকেও আপনার অভিজ্ঞতাগুলি শুনতে চাই।
চার বছর 3.5 বছরের মতো আমি অনেক কিছু পিছনে পড়ে গেছি, আমার মানে অনেক ছিল, আমার পরিবারও পুরো কি বলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি 3.5 বছর। তো আমি দেশবাসীর কাছে দোয়া চাইতে যাতে আমার জন্য দোয়া করেন, আমি যাতে ভবিষ্যতে কিছু
অবশ্যই আমরা দোয়া করছি আপনি সেই স্মৃতিগুলি ভুলে গিয়ে, ভুলে যাওয়া আসলে সম্ভব না, তারপরও আপনি যেন আবারও ফিরে দাঁড়াতে পারেন, শক্ত হয়ে দাঁড়াতে পারেন, এই কামনা থাকবে। ভালো থাকবেন আমিনুল। হ্যাঁ, কথা হচ্ছিল আমিনুলের সঙ্গে, যিনি বাংলাদেশি সেই 7 নাবিকের একজন, আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাকির, আবারও একবার তাকে স্বাগত জানাই। শুনছিলেন আমিনুলের কথা, আপনারা একসঙ্গে ছিলেন, দুজনের বাড়িও প্রায় কাছাকাছি, চিটাগং এ। আচ্ছা আচ্ছা, আপনার কাছে যাবো, কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন, জাকির ভাই দেখতে অনেক সুন্দর সেটা তিনি জানিয়েছেন, হ্যাঁ সেটাই, দেখতে অনেক কিউট এবং খুবই মায়াবী চেহারা, ফেসবুকে আমরা দিয়েছি তার ছবিটা। আচ্ছা, আজিজুল মোল্লা আমাদের সঙ্গে, এরপরে ইগল আই জিজ্ঞেস করেছেন কখন হবে, সেটা 10:30 শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে 11:05, আমাদের সঙ্গেই থাকুন। আমরা পুরো ঘটনা একটু শুনেছি আমিনুলের কাছ থেকে, তবে আজকে জাকির আমার স্টুডিওতে, আমরা তার কাছ থেকে একেবারে বিস্তারিত শুনব, জাহাজে ওঠা থেকে শুরু করে বাংলাদেশে আসার আগ পর্যন্ত একেবারে পুরোটা আমরা তার কাছ থেকে জানতে চাই। আশা করছি জাকির আমাদেরকে সবকিছু জানাবে। সোহাগ আমাদের সঙ্গে, ফারিয়া আলম, এরপরে দেখতে পাচ্ছি সুজন, আবিন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন যে গল্পটা অসাধারণ হবে বুঝতে পারছি, প্রান্ত হাসান আমাদের সঙ্গে, এরপরে সুজন, আসলাম রানা, এরপরে দেখতে পাচ্ছি রাশেদ খান, জয়, জুয়েল আহমেদ, গল্পটা অনেক কষ্টের হবে এটা জানিয়েছেন সোহাগ, অবশ্যই এটা অনেক কষ্টের, এই এক্সপিরিয়েন্স যাদের আছে আমার মনে হয় খুব অল্প সংখ্যক মানুষেরই আছে, তাই না, আমাদের অনেকেই নেই এবং হয়তো এরকম কোন সম্ভাবনাও নেই। তবে জাকির আজকে জানাবে যে সে কখনো এর আগে ভেবেছিল কিনা যে সোমালিয়ান জলদস্যুদের হাতে তারা এভাবে বন্দি হয়ে যাবে। জাকির, আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে করে যে আপনারা যেদিন ওই ধরা পড়লেন আর কি সোমালিয়ান, সেখান থেকে সোমালিয়া দূরত্বটা আসলে কোথায় ছিল?
সোমালিয়া দূরত্বটা ছিল 1200 নটিক্যাল মাইল। তাদের যে ডেস্টিনেশন ছিল স্টেশন, ওইটার নাম ছিল হারিডেরো।
আপনারা ঠিক কোন এরিয়াতে আপনাদের জাহাজটা ধরা পড়ে ওদের কাছে?
আমাদেরকে তো ওরা ধরে ইন্ডিয়ান ওশান থেকে মালদ্বীপের কাছাকাছি।
আচ্ছা আচ্ছা,
ওইখান থেকে আমাদেরকে সোমালিয়া নিয়ে যাওয়া হয়, ওই ওইখানে পৌঁছাইতে প্রায় 5 দিন লাগে।
আচ্ছা,
1st of December 2010 আমরা ওইখানে পৌঁছাই এবং ওইখানে অ্যাঙ্করেজ করি।
আচ্ছা, 26 নভেম্বর আপনাদের জাহাজটাকে তারা অ্যাটাক করে এবং 5 দিন চালিয়ে তারা সোমালিয়া যায়। সোমালিয়া কোন এরিয়াতে যায় সেটা?
ওইটা হচ্ছে যে ইস্ট আফ্রিকা।
আচ্ছা আচ্ছা, সোমালিয়ার সেই জায়গাটির নাম কি মনে আছে, যে জায়গাটিতে আপনাদেরকে?
জি জি, ওইটার নাম হচ্ছে যে স্টেশনের নাম হচ্ছে যে হারিডেরো এবং ওদের যে বীচটা ওরা বলতে হুন্দুল্লে।
আচ্ছা 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 আচ্ছা, ওকে, আমরা সবকিছু জানবো। তার সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে SMS করছেন অনেকে জানিয়ে দিই আজকে আমরা আমরা আমাদের সঙ্গে রয়েছেন জাকির। কিছুদিন আগে আমরা জানি যে সোমালীয় জলদস্যুদের হাতে অপহৃত ছিলেন বাংলাদেশি সাত নাবিক, সেই সাতজনের একজন হচ্ছে জাকির। জাকির আমাদেরকে জানাবেন। জাকির, আপনি এই পেশায় জয়েন করেন 2010 সালে এবং সে বছরই আপনাদের জাহাজ আক্রান্ত হয় জলদস্যুদের কাছে। এই 2010 সালের আগ পর্যন্ত আপনি কেমন ছিলেন, কোথায় পড়ালেখা করেছেন যদি আমাদেরকে একটু জানাতেন?
আচ্ছা, আমি মেরিন একাডেমি জন্মগ্রহণ করি, প্লাস মেরিন একাডেমি স্কুল, প্রাইমারি স্কুল প্লাস হাই স্কুল মেরিন একাডেমি থেকে পাস করি। তারপর আমি শহরে একটা কলেজ থেকে পাস করি, ব্যবসা পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। তারপর একরকম আমি CDC কইরা IMT ক্যাডেট হিসেবে আমি 6 মাস কোর্স করে সি লাইফে আসি।
আচ্ছা,
তো 2009 সালে আমার স্টার্টিং। তো 2009 আমি প্রথম একটা জাহাজে চাকরি করি 9.5 মাস, ওটা হচ্ছে সিরিয়ান জাহাজ, শিপটার নাম হচ্ছে MV ডিনাজি।
কি ধরনের জাহাজ সেটা?
ওটা হচ্ছে বাল্ক ক্যারিয়ার জাহাজ।
আচ্ছা আচ্ছা,
জেনারেল কার্গো, অর্থাৎ চিনি হইতে চাউল কার্গো।
এরপর?
আচ্ছা, ওইটাতে আমি 9.5 মাস চাকরি করি, প্লাস তারপর সাইন আপ করে প্রায় 5 মাস আমি চাকরির জন্য আবার চাকরির জন্য চেষ্টা করি। তো যাই হোক, 5 মাস পরে আমি এই 2010 সালে 2 আগস্ট MV আলবেদোতে জয়েন করি। এটা হচ্ছে মালয়েশিয়ান ফ্লাগ একটি জাহাজ, মালয়েশিয়ান কোম্পানি। তো 2 আগস্ট 2010 সালে আমি এটাতে জয়েন করি। তারপর আমরা প্রায় 4 মাস চাকরি করি খুব ভালোভাবে, ওইখানে কোনো সমস্যা ছিল না।
জয়েন করলেন কোথা থেকে?
আমি জয়েন করি বন্দর আব্বাস থেকে, বন্দর আব্বাস পোর্ট ইরান থেকে।
ইরান থেকে, বাংলাদেশ থেকে ইরানে গিয়ে তারপর
ওইখান থেকে জয়েন করি
ওই জাহাজে। ওই জাহাজটা আসলে কি ধরনের জাহাজ ছিল?
ওইটা ছিল কন্টেইনার শিপ,
কন্টেইনার ক্যারি করে।
ওইটা GRT ছিল 10,837 এবং ওইটার আইম নম্বর হচ্ছে 904-1162 এটার আপনার 157 মিটার লম্বা ছিল জাহাজটা।
157 মিটার, তার মানে তো বেশ বড় সড়ো একটা।
জি জি, মোটামুটি।
আপনারা কতজন ক্রু ছিলেন?
টোটাল 23 জন ক্রু ছিলাম ওইখানে।
আচ্ছা, 23 জনকেই তারা বন্দী করে?
জি, 23 জনকেই বন্দী করে। আসলে আমি যখন জয়েন করি তখন সেখানে বাংলাদেশি ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার থাকে। ক্যাপ্টেনের নাম হচ্ছে যে নুরুল ইসলাম, চিফ ইঞ্জিনিয়ার হচ্ছে যে মুমিনুল হক। তো আমরা যখন জয়েন করি মোটামুটি খুব ভালোই ছিলাম, কারণ হচ্ছে যে বাংলাদেশি ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার যে দুই হ্যাঁ, তা আমরা বাংলাদেশি খুব ভালোভাবে চাকরি করতে পারবো। যাই হোক,
একটা ভালো লাগা ছিল যে বস আমাদের দেশে।
কিন্তু তারা 3 মাস পরে সাইন আপ করে চলে যায়। তো নতুন এই ক্রু জয়েন করে, এখানে ক্যাপ্টেন ছিল পাকিস্তানি, চিফ ইঞ্জিনিয়ার হচ্ছে শ্রীলঙ্কান। তো এভাবেই কাটে আর কি। তারপর 4 মাস আমরা মোটামুটি ভালোই ভাবে চাকরি করলাম।
ইরান থেকে প্রথমে ইরানে ওখানে কতদিন ছিলেন, জয়েন করলেন?
যেদিন জয়েন করি ওইদিনই ভোরবেলা আমরা সেলিং করি ইরান থেকে।
আচ্ছা, কিসের, কোন দিকে?
দুবাইয়ের উদ্দেশ্যে।
দুবাইয়ের উদ্দেশ্যে ইরান থেকে গেলেন, ওটাই কি আপনার অফিসিয়াল ফার্স্ট?
জি জি, ফার্স্ট স্টার্ট।
ফিলিংসটা কেমন ছিল?
ফিলিংস তো অবশ্যই ভালো ছিল, যে আমি জাহাজটা দেখে খুব খুশি হয়েছিলাম, জাহাজটা খুব সুন্দর এবং কন্টেইনার জাহাজ, একটা এক্সপিরিয়েন্স হবে ভালো। তো অনেক খুশি ছিলাম, অনেক পছন্দ হয়েছিল জাহাজটা, অনেক সুন্দরই। যাই হোক,
আচ্ছা, আমরা অনেকেই জানি যে সি লাইফ যাদের, তারা অনেকদিন বাড়িতে আসতে পারে না, সাগরে থাকতে হয় দীর্ঘদিন, সমুদ্রে ঘুরতে হয়, অনেকে এই কাজ করতে চান না, তারপরে আপনি এই কাজ করেছেন, এটা কি ছোটবেলা থেকে মেরিন একাডেমিতে?
জি জি, মেরিন একাডেমিতে যেহেতু জন্ম, ছোটবেলা থেকে এম ছিল আমি মেরিনার হব। যাই হোক, একদিন স্বপ্ন সত্যি হলো,
পরে গিয়ে স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হলো, এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আচ্ছা, ইরান থেকে তারপরে রওনা দিলেন আপনারা দুবাইয়ের উদ্দেশ্যে।
দুবাইয়ের উদ্দেশ্যে,
আচ্ছা, কতদিন ধরে? তখন ওই দিনটা মনে আছে কবে, সেই তারিখটা?
তারপর ওইখান থেকে আমরা সেলিং করি সুদান, সুদান থেকে জেদ্দা। এভাবে প্রায় 4 মাস আমরা মোটামুটি ভালোই ছিলাম চাকরি করি, কিন্তু এই 4 মাসে আমরা 2 মাসের বেতন পাই। আর দুই মাসের বেতন বলা হয়, যখন এই জাহাজটা দুবাই থেকে মোম্বাসা যাবে তখন মোম্বাসা গেলে, মোম্বাসা হচ্ছে কেনিয়া রাজধানী, কেনিয়া গেলে ওইটা পেমেন্ট করা হবে,
পেমেন্ট দেওয়া হবে।
যাই হোক, এর আগে ওইটা হলো না যে এই যে ১৯ নভেম্বর আমরা সেলিং করি দুবাই থেকে, তো ২৬ নভেম্বর ২০১০ সালে ওরা কিডন্যাপ করে আমাদেরকে।
দুবাই থেকে কেনিয়া যাচ্ছিলেন?
জি।
আচ্ছা, দুবাই থেকে কেনিয়া যাবার পথেই সমুদ্রের মধ্যেই তারা আপনাদেরকে, আপনারা তো আপনি প্রথম, কিন্তু আপনাদের জাহাজে যারা ক্রু ছিল তারা তো অ্যাটলিস্ট তারা অভিজ্ঞ, তারা কি জানতেন যে এই রুটটা বিপজ্জনক?
জি জি।
আপনারা কি আগে জানতেন?
হ্যাঁ জানতাম, আমরা জানতাম বলতে যখন আমরা সাইন অন করি তারপর জানি। আসলে হচ্ছে যে আমরা তো, আমি গেছিলাম এবার চিয়ার শিপিং এজেন্সি থেকে, যাই হোক আমাদের ফ্লাইট ছিল ফ্রাইডে, তো ওই দিন তো শিপিং অফিস পর্যন্ত আমি সাইন অন করে যাইতে পারি নাই, আমি হচ্ছে যে ইঞ্জিন ক্যাডেট, তো আমাদের একরকম তাড়াহুড়ার কারণে, খুব তাড়াহুড়ার কারণে চলে গেছিলাম, তো সাইন অন করে যাইতে পারি, এবং তখন একটা রুল ছিল যে আমরা সাইন অফ একসাথে করা যায়, তো আমি চিন্তা করছি ঠিক আছে চলে যাই, যেহেতু শুক্রবার আজকে করতে পারবো না, যখন আসবো তখন সাইন অন সাইন অফ একসাথেই করব, তো এভাবে চলে গেছিলাম। তারপর তো এখানে জয়েন করে চাকরি করতেছিলাম ভালোই। তো তারপর হচ্ছে যে এই যে
জলদস্যুদের কথা কি জানতে?
আচ্ছা হ্যাঁ, যখন ওইখানে আমরা পৌঁছাই তখন জানি যে এটা হচ্ছে পাইরেসি এরিয়া, এবং এবং ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার আমরা যখন পাই তারা হচ্ছে বাংলাদেশি, তারা আমাদের অনেক বুঝানোর চেষ্টা করে যে এটা তো পাইরেসি এরিয়া, তোমরা কেন আসছো? তো আমি বলি যে স্যার আমি তো ইঞ্জিন ক্যাডেট, আমার তো সি সার্ভিসটা অনেক প্রয়োজন, তো এখন বাংলাদেশে চাকরির খুব অভাব, তো আমার এই সি সার্ভিসটার জন্য আমি আসছি, এখন যদি ভালোভাবে কিছুদিন চাকরি করে যেতে পারি, সি সার্ভিসটা কমপ্লিট করতে পারি, তাহলে আমি পরীক্ষা দিয়ে হয়তো একটু আগে যেতে পারবো আর কি।
আচ্ছা,
তো যাই হোক এভাবে ছিলাম। তো আমাদের ধারা তো পাইরেসি ও ডিউটি করতাম আমরা ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ার চাকরি করতাম প্লাস পাইরেসি ডিউটি করতাম রাত্রেবেলা দুই ঘন্টা করে।
মানে পাইরেসি ডিউটিটা কি আসলে?
পাইরেসি ডিউটিটা হচ্ছে যে মানে আমরাই ওয়াচ করতাম কোন বোর্ড থেকে অ্যাটাক করতেছে কিনা, যদি অ্যাটাক করে তাহলে আমরা ওইভাবে পদক্ষেপ নিব।
আচ্ছা, আপনারা যখন সমুদ্রে থাকতেন তখন আশেপাশে কোন জাহাজ অথবা কোন অন্য কোন নৌযান কি থাকতো?
জি জি,
ওই সময়টাতে, ঠিক ওই সময়টাতে।
জি জি, আমরা সেলিং করতাম, অনেক জাহাজই সেলিং করতো আমাদের আশেপাশে দিয়ে যাইতো, আমরা দেখতাম, তো অনেক সময় ভয়ও পাইতাম যে আরেকটা জাহাজ আসতেছে, ওইটা কি আসলে কি পাইরেসি নাকি সে বুঝতে পারতাম, তো রাডারে দেখলে কমপ্লিটলি বোঝা যেত আসলে না না এটা একটা মাথার মেসা।
আচ্ছা আচ্ছা,
জলদস্যুনা।
তো যখন ওই এরিয়াতে, ঝুঁকিপূর্ণ সেই এরিয়াতে সমুদ্রের মধ্যে যে জায়গাটা পাইরেসি এরিয়া যেটা আপনারা বলেন, যেদিন ঢুকলেন তখন একটু তো ভয় ভয় কাজ করছিল?
জি জি অবশ্যই ভয়। আমরা তো রাত্রে ডিউটি করতাম অন্ধকার, অর্থাৎ জাহাজের সব লাইট অফ, অন্ধকার, আমরা কোন লাইট যদি অন থাকতো ওইটা অফ করার চেষ্টা করতাম, কারণ হচ্ছে যে লাইট অন থাকলে জলদস্যুরা অনেক দূরে থেকে তারা টার্গেট করে অন্ধকারে কোনো লাইট দেখা যাচ্ছে কিনা, তো আমরা মোটামুটি লাইট অফ, সব লাইট অন্ধকার তারা দেখতো না, তো এইভাবে সেলিং করতাম আর কি, তারা বুঝতো না যে জাহাজ যাচ্ছে।
আচ্ছা আচ্ছা, তারপর এইভাবে ডিউটি দিচ্ছিলেন আপনি, ইঞ্জিনিয়ার ডিউটি করতেন?
আমি না, শুধু সবাই, আমরা মোটামুটি ক্রু যারা ছিলাম সবাই, অনলি নট অফিসার,
মানে নিজ নিজ দায়িত্ব ছাড়াও পাইরেসির জন্য আমাদের
ডিউটি করতে
আপনারা দিতেন। তো হুট করে একদিন সকালে জাহাজটা এভাবে হলো, সেই ঘটনায় আমরা একটু আসি।
আচ্ছা, আমরা তো যাই হোক সেলিং করতেছিলাম দুবাই থেকে, তো আমরা আসতেছিলাম মালদ্বীপের কাছাকাছি, অর্থাৎ ল্যান্ডের কাছাকাছি, যদি জলদস্যু আমাদেরকে অ্যাটাক করে আমরা ল্যান্ডের কাছাকাছি চলে যাবো, হয়তো তারা অ্যাটাক করবে না।
জি,
তো আমরা যেদিন ওরা আমাদেরকে আক্রমণ করে ২৬ নভেম্বর ২০১০ সালে, ওইটা সকাল ৭টা বাজে তারা আমাদেরকে অ্যাটাক করে, তখন সূর্য উঠতেছিল, মনে হচ্ছিল যেন সূর্য থেকে তারা আসতেছে, আমরা দেখতেই পারিনি, অনেক কাছাকাছি যখন চলে আসছে অর্থাৎ সূর্যের ভেতর থেকে তারা আসছে, এরকম
মানে ব্যাপারটা এরকম
ছিল, মানে আমরা যারা ওই মুহূর্তে ডিউটিতে ছিল, ওয়াচ করতেছিল, তো তারা ইনফর্ম করছে হ্যাঁ একটা ফিশিং ট্রলার দেখা যাচ্ছে, তখন ডিউটি ছিল চিফ অফিসারের, তো চিফ অফিসার রাডারে দেখলো যে এটা একটা মাছের ট্রলার, তো উনি বলছে হ্যাঁ আমি দেখছি একটা মাছের ট্রলার, সমস্যা নাই, জাস্ট লুক আউট। সো যখন ওই হঠাৎ করে ওখান থেকে একটা স্পিড বোট সাগরে ফেলা হয়, এবং ওখানে চারজন জলদস্যু, তারা তাদের নিজস্ব আর্মস নিয়ে এবং চারজন জলদস্যু খুব তাড়াতাড়ি ওখানে লাভ দিয়ে বসে এবং তাদের সাথে নিজস্ব আর্মস ছিল AK-47।
ওই সময় ডিস্টেন্সটা কত দূর ছিল আপনাদের?
ডিস্টেন্সটা ছিল অ্যাবাউট 10 নটিক্যাল মাইল,
মানে আমাদের 9-10 মাইল
এরকম।
আচ্ছা, অত দূর থেকে তো দেখা যায় সমুদ্রের মধ্যে। আচ্ছা, তখন আপনারা বুঝছেন যে জাস্ট একটা মাছ ধরার নৌকা, কিন্তু যখনই একটা স্পিড বোট নামলো চারজন, তখন
আমরা শিওর হয়ে গেলাম যে ওইটাতেই জলদস্যুরা আছে। তো কারণ হচ্ছে যে এই যে যখন ওইটা থেকে এই বোটটা ফেলা হয়, তখন আমরা দেখতে পারি যে হঠাৎ করে এখান থেকে বোট কেন ফেলছে। আমরা জানি তারা অ্যাটাক করে স্পিড বোট দ্বারা। যাই হোক, যখন ওরা এখানে বোটে নামলো, তখন আমরা কনফার্ম হয়ে যাই যে এখানে জলদস্যুরা আছে। তো আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো স্পিড বাড়াই চলার জন্য, কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্পিড ছিল 10 স্পিড। তো ওরা ওই দিন যে অবস্থা ছিল সাগরের, সেটা ছিল পুকুরের মতো, একদম সমতল, মানে কোন রাফ সিনা, যার কারণে তারা খুব সহজে তারা আক্রমণ করে সফল হয়। আচ্ছা, যখন এরা অ্যাটাক করে আমাদেরকে, তো আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো সবকিছু করা। আমাদের জাহাজের পাশে ছিল এই ওয়ার, অর্থাৎ তার কাটার বেড়া, ওইভাবে আমরা ওগুলো, মানে যারা যাতে তারা উঠতে না পারে, ওই ধরনের একটা চেষ্টা করছিলাম আমরা, বেড়া দিয়ে রাখছিলাম পাশে।
জাকির, একটু প্রশ্ন করি যে এই যে জাহাজের যে নিরাপত্তা, সেক্ষেত্রে আপনাদের কোনো অস্ত্র ছিল কিনা?
না না, আমাদের জাহাজে কোনো অস্ত্র ছিল না।
এটা কি কোনো নিয়ম আছে?
না না, আমি যতটুকু জানি এটা কোনো নিয়ম নাই, জাহাজে রাখার কোনো নিয়ম নাই। কারণ হচ্ছে জাহাজে সবসময় মেন্টালি সবাই অসুস্থই থাকে, কারণ জাহাজের চাকরিটা এমনই, সব মেন্টালি সবসময় তারা অসুস্থ থাকে। হয়তো আমি রাগান্বিত হলে আরেকজন আসে আমাকে গুলি করবো, অথবা আমি যাবো কাকে মারার জন্য, এই কারণে হয়তো, মানে
কিছু সাইকোলজিক্যাল ব্যাপার চিন্তা করে
জাহাজে এইসব সিকিউরিটি।
আপনাদের একমাত্র অস্ত্র ছিল এই ধরনের তার কাটা, কাটা তারের বেড়া,
কাটা তারের বেড়া, প্লাস আমরা যে 440 লাইন, ওই তার কাটার ভিতরে এই লাইন লাগাই 440 লাইন, যারা যাতে তারা যাতে উঠতে ওই ওই লাইনে যদি তারা ধরে শর্ট করবে এবং তারা পড়ে যাবে সাগরে।
আচ্ছা আচ্ছা,
যাই হোক, কিন্তু ওইটা সফল হয়নি। কারণ হচ্ছে ওরা যখন বোট এনে জাহাজের সাথে বাজায়, তখন ওদের একটা নিজস্ব ল্যাডার ছিল অ্যালুমিনিয়ামের, তো ল্যাডার দিয়ে তারা উপরে চলে আসে। হ্যাঁ, যে একটা সিঁড়ি,
একটা মই মতো তারা। বাই দ্য ওয়ে, আমরা কিছুদিন আগে একটা ছবি 2013 সালে একটা সিনেমা,
ক্যাপ্টেন ফিলিপস,
আপনি কি সিনেমাটা দেখেছেন?
আমি দেখি নাই, তবে আমি যখন বন্দি ছিলাম তখনই শুনছি, আমি দেখার চেষ্টা করছিলাম।
আপনি তখন বন্দি ছিলেন?
হ্যাঁ, আমি শুনছি এই রেডিওতে।
আর ওরা কি আলোচনা করতো যে ওদের এই কাহিনী নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে?
না, ওরা আলোচনা করতো না, কিন্তু আমরা রেডিওতে শুনছি। আর আমি যতটুকু জানি, ওই জাস্ট হচ্ছে মার্সাক আলাবামা, ওইটার লাইভ বোটটা আমি ভিজিট করি এক সময়, আমি যখন জাহাজে যাই আর কি, জাহাজ ডোবার পর।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সেই সিনেমাটি আপনি আশা করছি দেখবেন। আমি যতদূর এখন পর্যন্ত শুনেছি, সিনেমা তো মোটামুটি এরকমই যে তারা দূর থেকে আসে স্পিড বোট।
আমি অর্ধেক দেখছি আর অর্ধেক এখনো দেখা হয়।
এইভাবে একটা মই দিয়ে তারা জাহাজে
বাংলাদেশে একটি জাহাজ কপির স্টিল, আই থিংক সো।
আচ্ছা আচ্ছা, আপনারা তখন কি জানতেন?
না না, আমরা তখন জানতাম না, যখন আমি রিলিজ হই তখন এই ব্যাপারে জানি আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তারপর ওই দিন সব মিলে আপনারা দেখলেন জাহাজটা, স্পিড বোটটা আসছে, তখন আপনাদের প্রিপারেশন, প্রস্তুতি কি কেমন ছিল?
আমাদের প্রিপারেশন ছিল, আমরা আগে থেকে যেভাবে প্রোগ্রাম করি, যে প্রথমে ইঞ্জিন রুম থেকে সুইচ অন করা হবে যে 440 লাইনের যে কারেন্টটা, এবং সবাই যাদের ডিউটি সবাই যাইয়া যে এক্সিট অর্থাৎ মেন ডোর সবগুলা বন্ধ করে দেওয়া হবে, যাতে ওরা ঢুকতে না পারে। তো আমরা এভাবে চেষ্টা করি, সবগুলো ক্লোজ করি, আমরা সাকসেস হই। কিন্তু তারা যখন জাহাজে, আচ্ছা আমাদের জাহাজটা তো ছিল প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ কন্টেনার, তো ফুল লোড। তো জাহাজ এবং জাহাজ তো ছিল পুরানো জাহাজ, মানে মোটামুটি পানির সমতল হয়ে গেছিল লোডের কারণে।
আচ্ছা আচ্ছা।
তো যে কারণে জলদস্যুরা উঠতে কোনো কষ্টই হয় নাই, তারা মোটামুটি আইসা লাভ দিয়ে উঠে গেছে,
খুব সহজে উঠে গেছে। ক্যাপ্টেন ফিলিপস আমরা যেটা দেখেছি জাহাজটা অনেক উঁচুতে ছিল, উঠতে কষ্ট হবে, তারপর সেখানে তারা উঠে গেছে। বাই দ্য ওয়ে, সিনেমার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর আজকে জাকিরের জীবন। এখানে কোনো অভিনয় নেই, এখানে কোনো গল্প নেই, এখানে শুধুই বাস্তবতা। সো সেই বাস্তবতা আমরা উন্মোচন করবার চেষ্টা করছি। কেমন ছিলেন তারা, আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, চলছে অন্ধকারের গল্প। আর যদি কেউ আসতে চান অন্ধকারের গল্প স্টুডিওতে, তাহলে ওজি স্পেস নাম স্পেস আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর আজকে জাকিরের কাছে যদি কোনো প্রশ্ন আপনার থাকে, সেটাও আপনি আমাদেরকে লিখে পাঠান 16260 এই নাম্বারে। ফেসবুকে আমরা ছবি পোস্ট করেছি জাকিরের, দেখে ফেলতে পারেন কেমন জাকির। আর অনুষ্ঠানের এক পর্যায়ে বন্দী জীবনের সময়কার একটা ছবি আমরা পোস্ট করব ফেসবুকে। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি জানিয়ে দিই, www.facebook.com/dhakafm90.4। জাকির, আমরা এই পর্যায়ে আসছি, ঠিক এখানে আছি যে তারা জাহাজটা কাছাকাছি চলে এসছে এবং তারা খুব সহজে উঠে গেল। আচ্ছা, আপনারা সব দরজা বন্ধ করে ভেতরে। তারপর
আমরা ব্রিজ থেকে দেখতেছিলাম তারা কি করতেছে। তো আমরা দেখলাম যে তিনজন, ওরা প্রথম যে প্রথম জন উঠতে অনেক কষ্ট হয়েছিল, সে দুইবারই পড়ে গেছে, কিন্তু যাই হোক তিনবারের সময় সাকসেস হয়। তো সে সহযোগিতা করে অন্য দুজনকেও, তো তারা মোটামুটি তিনজনই যখন উঠে পড়ে, তাদের সাথে AK-47 প্লাস তাদের যে ম্যাগজিন ছিল এই পরানো। তো তোরা আমরা দেখতেছিলাম কি করে তারা। তো ব্রিজ থেকে দেখলাম যে তারা কন্টেইনারের এই ফাঁকে ফাঁকে আস্তে 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 সামনের দিকে আগায় আসতেছে। তো আমাদের অ্যাকোমোডেশনের সামনে একটা যে ইমার্জেন্সি ল্যাডার ছিল, তো ওই ল্যাডার দিয়ে ওরা তিনজন সিরিয়ালে উপর দিকে আসতেছে। তো প্রায় যখন
ল্যাডার বলতে মই জাতীয়,
জি জি, সিঁড়ি
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 ঝুলন্ত লোহার যে
সিঁড়িগুলো, তো ওই সিঁড়ি দিয়ে তারা ব্রিজের কাছাকাছি চলে আসে
তিনজন আর একজন বোটে
সে রকেট লঞ্চারের মাধ্যমে, মানে জাহাজের দিকে ফেস করে আসে, স্পিড বোটে আছে। কারণ হচ্ছে যে এদের এরকম প্ল্যান, যদি ওই তিনজন সফল না হয় তাহলে ওই লোক ওই যে বোটে বসে আছে সে চাইবে জাহাজটা ব্লাস্ট করে দিতে রকেট লঞ্চারের মাধ্যমে।
আচ্ছা আচ্ছা।
তো ওরা তিনজন যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে আসে, তো আমরা দেখি তো ওরা তিনজনই আসতেছে গুলির মাধ্যমে। যখন আমরা দেখি ফেস টু ফেস হয়, তখন তারা গুলি করা শুরু করে। তো আমরা তো অনেক ভয় পেয়ে যাই, আমরা তো কোনোদিন দেখি নাই AK-47। যাই হোক, গুলির শব্দগুলো অনেক জোরে, তো আমরা সবাই ভয় পেয়ে যাই। এবং আমরা
মুহুর্মুহু গুলি করছিল নাকি
না, থেমে থেমে না, প্রথমে তারা খুব তাড়াতাড়ি অনেক গুলি করতেছিল, মানে যেটা অটো ক্যাপ্টেন এবং থার্ড অফিসার তারা কেবিনে ঢুকে লক করে দেয়। তো আমরা 21 জন নিচে চলে যাই ইঞ্জিন রুমে। তো এরা যখন জাহাজে ব্রিজে পর্যন্ত পৌঁছা যায়, তারা ঢুকার কোনো পথ থাকে না। তো ওরা যে ব্রিজের সামনের যে গ্লাসগুলা, ওই গ্লাসগুলা গুলি করে ভেঙে ওই ওদিক দিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর তারা দেখে এখানে কেউ নাই, তো তারা নিচের দিকে যাইতে চেষ্টা করে যেখানে থাকার ব্যবস্থা, অ্যাকোমোডেশন। তো ওরা প্রথমে ক্যাপ্টেনের কেবিনে ভিজিট করে, ওইখানে তারা গুলি করে। গুলি করার সাথে সাথে ক্যাপ্টেন এবং থার্ড অফিসার এই দরজা খুলে বাইরে আসে এবং তাদেরকে অনেক মারধর করে AK-47 দ্বারা। তো তাদেরকে ব্রিজে নিয়ে আসে এবং ব্রিজে নিয়ে আসার পরে ক্যাপ্টেনকে বলে যে সব ক্রু কোথায়, সব ক্রুকে ব্রিজে আসার জন্য বলো। তো ক্যাপ্টেন অ্যানাউন্স করে সব ক্রু ব্রিজে চলে আসো। তো আমরা তো ইঞ্জিন রুমে থাকি, আমরা লুকাই নেই, আমরা ইঞ্জিন রুম কন্ট্রোল রুম পর্যন্ত বসাই জাস্ট। তখনই ওরা ক্যাপ্টেনের অ্যানাউন্স শুনতে পাই। তো আমাদের সাথে চিফ ইঞ্জিনিয়ার বললো যে ঠিক আছে, ভালো হয় আমরা সবাই উপরে চলে যাই, যেহেতু জাহাজ অলরেডি অ্যাটাক হয়ে গেছে। যাই হোক, তখন আমরা সবাই একজনের পর একজন উপরে চলে আসি। তো যখন আমরা যখন উপরে আসি, তারা তিনজন তিন দিকে আমাদেরকে আমাদের সম্মুখীন হয়ে গুলি ধরে রাখছে। তো যখন আমরা আসি, প্রায় দু তিনজন, প্রথমে যে দুই তিনজন ওরা অনেক মারধর করে যাতে সবাই ভয় পায়, দুই তিনজনকে মারধর করে অন্য সবাই ভয় পায়, তো কান্নাকাটি ভাবে ভাবে আমরা সবাই চলে আসি। তো আমাদেরকে ওরা ব্রিজের যে উইংস, উইংস এ সবাইকে বসতে দেয়, আমরা সবাই এখানে বসি এবং তারা দুইজন গুলি ধরে রাখে আমাদের এই মাথার উপর। তারপর এই ওরা ক্যাপ্টেনকে ডাকে এবং ক্যাপ্টেনকে বলে যে ইঞ্জিন স্টপ করার জন্য। তো আমরা তখন যা, তখন একজন ইঞ্জিনিয়ার এবং একজন কোয়েলারকে ডাকা হয় এবং ইঞ্জিন স্টপ করা হয়। তারপর ওরা যে ক্রু লিস্ট চাইতেছে যে আসলে কয়জন ক্রু টোটাল এখানে
এই জাহাজে, কতজন ক্রু আছে,
ক্রু আছে। তো আমরা ক্যাপ্টেনের ক্রু লিস্ট দেখা, এখানে টোটাল 23 জন ক্রু আছে, এই যে সবাই সব 23 জনই এখানে। তো ওরা বিশ্বাস করে না, ওরা অনেক মারধর করে, না না এখানে আরো বেশি আছে, কেউ পালাই আছে, কেউ কোথাও লুকাই আছে। ক্যাপ্টেন ক্রু লিস্ট দেখেছে, ওরা বিশ্বাস করে না। যাই হোক, পরে ইঞ্জিন স্টপ করা হলো এবং সবাইকে ডাকা হলো ব্রিজে। তারপর আস্তে আস্তে ওরা একটু, ওরা অনেক গালাগালি করতেছিল আমাদেরকে, গালাগালি প্লাস মারধর, অনেক চিৎকার এভাবে করতেছিল। যাই হোক, পরে আমাদেরকে ওরা একটা, এই যে মাছের ট্রলারটা আমরা দেখছিলাম, ওই ওরা বলতেছে ইঞ্জিন স্টার্ট দিয়ে ওই মাছের ট্রলারটার কাছে যাওয়ার জন্য।
আচ্ছা, ওইটা কি আপনাদের পেছনের দিকে ছিল না সামনের দিকে?
যে আমাদের পেছনের দিকে, ওইটা আমরা ক্রস করে সামনের দিকে যখন আসি, ওরা পিছে থেকে আমাদেরকে অ্যাটাক করে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো এরপরে আমরা,
জাকির একটা প্রশ্ন আমার আমার কাছে, যে ওই সময় কি কোনো আপনারা আশেপাশে কোথাও সাহায্য চেয়েছিলেন কিনা বিভিন্ন কোনো মেসেজের মাধ্যমে, যেরকম আমরা আমাদের জাহাজটা আক্রান্ত হয়ে যাচ্ছে?
আসলে আমি যতটুকু জানি সাহায্য বলতে, তখন আসলে ক্যাপ্টেন, আমি শুনছি যে উনি একটা মেসেজ রেডি রাখছিল এবং ওইটা ইমেল করে দিছে ওনার কাছে যে আমাদের জাহাজ অলরেডি ক্যাপচার হয়ে গেছে, এতটুকুই। আমি আমি আমার মনে হয় অন্য কোনো নেভি শিপকে মেসেজ পাঠানো হয় নাই যে আমাদেরকে সাহায্য করো।
আচ্ছা, এমনিতে তো যে ধরনের জাহাজগুলি, এই ধরনের মানে ক্যারিয়ার জাহাজ আছে, যে সব আছে মালবাহী যে জাহাজগুলি আছে, এমনি অন্য যে কোনো জাহাজ, নৌযান, তারা তো একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারে, সাহায্য চাইতে পারে, এবং বিভিন্ন দেশের যে কোস্টাল যে এরিয়াগুলি আছে সেখানেও তো নিরাপত্তা বাহিনী, নেভি আমাদের দেশে যেমন আছে, নৌবাহিনী, বিভিন্ন দেশের নৌবাহিনীও তো আছে। সো আপনারা চেষ্টা করেননি তাদের?
আমরা চেষ্টা করি নাই বলতে না, আসলে ওই সুযোগটা আমাদের হয় নাই। খুব তাড়াতাড়ি তারা অ্যাটাক করছে।
আপনারা দেখলেন আর তার কতক্ষণের মধ্যে তারা জাহাজে ঢুকে গেল? আপনারা প্রথম তাদেরকে দেখলেন?
আমরা দেখছি এর 5 মিনিটের মধ্যে ওরা অনবোর্ড হয়ে গেছে জাহাজে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে
কারণ ওদের যে স্পিড বোট গুলা 60 cc ইঞ্জিনের, ওগুলা অনেক অনেক স্পিড, অনেক খুব দ্রুত চলে। আর ওইদিন ওইদিনের যে মুহূর্ত ছিল সাগরে, সাগর ছিল পুকুরের মতো ঠান্ডা।
তো তাদের 5 মিনিটের মধ্যে তারা
চলে আসলো।
এরপর তারা উঠলো, আপনাদের সবাইকে ধরলো, তারপর
তারপর যে আমরা এবং ইঞ্জিন ক্রু যা ইঞ্জিন স্টার্ট করি, তো আমাদের, আমরা ওই যে ফিশিং ট্রলারটার দিকে যাই এবং ফিশিং ট্রলার যখন পৌঁছাই, তখন ওইখান থেকে আরো 7 জন প্লাস ওই যে স্পিড বোটের ক্যাপ্টেন, টোটাল 8 জন আমাদের জাহাজে উঠে তাদের নিজস্ব আর্মস নিয়ে, রকেট লঞ্চার এবং AK-47 এবং মেশিন গান।
আচ্ছা,
তারপর ওরা আমাদেরকে বলে, আমাদেরকে বলে যে স্পিড বোটটা ক্রেন এর মাধ্যমে জাহাজে উঠানোর জন্য।
তো আপনাদের জাহাজটা আপনারা ঘুরিয়ে ওই মাছ ধরার
ট্রলারের কাছে যাই।
আচ্ছা, হ্যাঁ।
তো তখন ওইখান থেকে টোটাল আরো 8 জন জলদস্যু আমাদের জাহাজে উঠে তাদের নিজস্ব আর্মস নিয়ে। তারপর আমাদেরকে ওরা বলে যে স্পিড বোটটা জাহাজের উঠানোর জন্য ক্র্যাঙ্কের মাধ্যমে। আচ্ছা, যাক, আমরা ক্র্যাঙ্কের মাধ্যমে জাহাজে উঠাই স্পিড বোটটা। তারপর আমাদেরকে বলে যে ওরা ডেস্টিনেশন দেখা দেয়, তোমরা এভাবে এভাবে যাবা, এভাবে এভাবে, এই জায়গাটা হচ্ছে যে সোমালিয়া, আমরা জাহাজ ওইখানে নিয়ে যেতে যাচ্ছি।
আচ্ছা,
তো আমরা ফলো করি ওইভাবে।
আচ্ছা, ওরা যে প্রথমে ঢুকলো এবং আপনাদের আপনাদের পরিচয় জানতে চাইলো, আপনারা সবার, ওরা কি ভাষায় কথা বলতো?
ওদের নিজস্ব ভাষা আছে সোমালিয়া, সোমালিয়ার নিজস্ব ভাষা আছে। আর তার ভিতরে ওই এখানে টোটাল যে 11 জন জলদস্যু ছিল, ওর মধ্যে একজন মোটামুটি
ইংরেজি,
হ্যাঁ ইংরেজি মোটামুটি জানতো,
সেই মূলত কথাবার্তা,
হ্যাঁ সেই মোটামুটি হ্যান্ডেলিং করতো সব।
আচ্ছা আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করেছিল যে আপনাদের, আপনারা কোন দেশের নাগরিক, জাহাজটা কোন কোন দেশের?
হ্যাঁ, এটা তো তখন জিজ্ঞাসা করা নাই, যখন পরে
নিয়ে যাওয়ার
পরে, কারণ তখন তো তারা কিছুই বিশ্বাস করতেছে না। তারা অনেক খুশি, মানে তারা যে জাহাজের যে স্যাটেলাইট ছিল, স্যাটেলাইটের মাধ্যমে তাদের দেশে সবার সাথে মানে তারা যোগাযোগ করতেছে, আমরা একটা ইউরোপের জাহাজ ধরছি, মানে এই ধরনের খুব সুন্দর জাহাজ, খুব বড় জাহাজ, অনেক টাকা নিতে পারবো আমরা, সবাই মানে অনেক আনন্দিত তখন তারা
আপনাদের সামনে।
তারা অনেক মহিলাদের সাথে প্লাস পুরুষদের সাথে কথা বলতেছিল লাউড স্পিকার দিয়ে স্যাটেলাইট।
আমরা যতদূর জানি সোমালিয়ার আয়ের একটা বড় অংশ হচ্ছে এই ধরনের জলদস্যুতা, এবং তারা এই ধরনের মুক্তিপণ আদায়ের মাধ্যমে তারা অনেক টাকা আয় করে প্রতি বছর। আচ্ছা, 200 বিলিয়নের উপরে টাকা তারা এভাবে আয় করে। তো ওই সময় আপনাদেরকে সামনে রেখে তাদের স্যাটেলাইট, আপনাদের স্যাটেলাইট ব্যবহার করে
জাহাজের যে স্যাটেলাইট ছিল ওইটা থেকে তারা কথা বলে,
তাদের সোমালিয়াতে কথা বলে যে আমরা একটা গুড নিউজ জানাই যে আমরা এরকম একটা পেয়েছি। আচ্ছা, সেই সময় ফিলিংসটা কি? আপনারা তো নিশ্চিত যে এখন আমাদের সোমালিয়া চলে যেতে হবে।
জি, তো ফিলিংস হচ্ছে যে তো কষ্টকর যে আসলে কি কি হইল, কি করছি বুঝতেছি না, আসলে তারা কোথায় নিয়ে যাচ্ছে, কি করবে ভবিষ্যতে আসলে বুঝতেছি না। যাই হোক,
বেঁচে থাকবো কি
বেঁচে থাকবো না থাকবো না, এই যে কখনো জীবনে কখনো দেখিনি AK-47 মেশিন গান রকেট লঞ্চার এগুলো এখন আমাদের মাথার উপরে দুই মিটার দূরে দাঁড়িয়ে আমাদের মাথার উপর ধরে রাখছে।
এবং সেই জলদস্যু, সেই পাইরেট যাদের কথা আপনি আগে শুনেছেন, তারা কতটা ভয়ঙ্কর
ভয়ঙ্কর,
এবং তাদের কাছে আপনি বন্দী হয়ে গেলেন। তারপর
আচ্ছা, তারপর আমরা যে ইঞ্জিন চালিয়ে যাচ্ছি না আর কি এই সোমালিয়ার উদ্দেশ্যে, তো আমরা 1st of December 2010 ওইখানে পৌঁছাই। তো আমরা ওইখানে অ্যাঙ্কর করি। তারপর ওইখানে যা হয় এই যে যারা এই 11 জন জলদস্যু আমাদের সাথে আসে, তো জাহাজ পৌঁছানোর সাথে সাথেই প্রায় 3-4 স্পিড বোট খুব দ্রুত ওইখানে চলে আসে। ওইখানে এক এক স্পিড বোটে প্রায় 15 জনের বেশি লোক।
আচ্ছা আচ্ছা,
তো তারা সবাই আসে জাহাজে এবং জাহাজে উঠে, এবং কিছু জলদস্যু চলে যায় যারা আমাদেরকে ধরে নিয়ে আসছিল। তারা অনেক টায়ার্ড ছিল, তো তারা এক প্রকার ডিউটি চেঞ্জ করে আর কি। তো নতুন জলদস্যুরা আসে তাদের নিজস্ব আর্মস নিয়ে, তো তখন তারা এবং তারা ডিউটি চেঞ্জ করে এবং তারা আমাদের জন্য আমাদেরকে বন্দি করে রাখে একটা ছোট জায়গার মধ্যে, এবং তারা নিজস্ব ডিউটি বুঝে নেয়, এবং এখানে একজন কমান্ডার বানায়, পাইরেটস কমান্ডার, যারা এখানে সবাই তার কথা মতো উঠে বসে এই ধরনের আর কি।
আচ্ছা,
তো আমরা আমাদেরকে ওইখানে ছোট, তো যখন ইঞ্জিন ওইখানে স্টপ করা হয় এবং অ্যাঙ্কর করা হয়, তখন সবাইকে উপরে ডাকা হয় এবং একটা ছোট জায়গার মধ্যে সবাইকে সবসময় বসে থাকতে হয়। তো শুধু এই চিপকুককে রান্না করার জন্য পাঠাইতো, তারপর ও যখন রান্না করা হইতো তখন একজনের পর একজন কুরু পাঠাইতো খেয়ে আসার জন্য, এবং সবাই একজন গেলেও ওর সাথে ডিউটি ম্যান যাইতো তারা। তো এভাবে কইরা
আপনারা তখন জাহাজে রাখতো আপনাদেরকে?
জি,
নিচে তো তখনও
না না, কাউকে এখানে মুভ করতে দিত না, সবাই একটা ছোট জায়গার মধ্যে বন্দি, ক্যাপ্টেন থেকে ক্রু সবাই।
আমরা যে ছবিটা দেখছিলাম ওই সময়কার,
ওই ছবিটা হচ্ছে যে যখন আমরা এই ওরা যখনই জাহাজটা ধরে ফেলে আমাদেরকে ওই উইংসে রাখে সবাইকে।
আচ্ছা, ওই সময়কার ছবি? হ্যাঁ, ওইটা সোমালিয়া যাওয়ার পর?
না না, ওই মুহূর্তের ছবি,
যখন ধরলো তখনকার,
ঠিক তখনকার ছবি।
আচ্ছা, ছবিটা তুলেছিল আমিনুল?
না, ছবিটা তুলেছিল যে শ্রীলঙ্কার একজন থার্ড ইঞ্জিনিয়ার, নাম হচ্ছে পিরেরা। আমাদের সবার কাছে আছে এই ছবিগুলা, কারণ আমরা ওই ছবিটা মোটামুটি যখন আমরা মোবাইল হ্যান্ড ওভার করি আমরা মেমোরি গুলা রেখে দিই,
যেহেতু
মেমোরিতে আমাদের পরিবারের ছবিগুলা ছিল, তো আমরা ওগুলা লুকিয়ে রাখি মেমোরিটা। তো মোটামুটি সবার কাছে এই ছবিগুলো আছে, ওইটা না অনেক আরো কিছু চাইলেও আপনার
সেখান থেকে একটা ছবি আমরা কিছুক্ষণ পরে হয়তো পোস্ট করবো আমাদের ফ্যান পেজ দিতে facebook.com/ঢাকা FM 90.4 এ। আর এখন যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন কে রয়েছে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে জাকির, যে সেই 7 নাবিক সোমালিয়া জলদস্যুদের হাতে বন্দী ছিল 3.5 বছর, তাদের মধ্যে একজন। জাকিরের কাছ থেকে এতদূর পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে জাহাজটির জলদস্যুরা আক্রমণ করলো এবং তাদেরকে ঘুরিয়ে সোমালিয়ায় নিয়ে যাওয়া হলো এবং তারা বন্দী 5-6 দিন অতিবাহিত হয়ে গেছে। আচ্ছা, বাসার কারোর সঙ্গে কি তখন যোগাযোগ করতে পেরেছিলেন?
না, আমরা 4 মাস পরে পরিবারের সাথে প্রথম কথা দেওয়া হয়, সেটা হচ্ছে 1st of April 2011। আচ্ছা, এর ভিতরে অনেক ছিল, যেমন এই যে আমরা যখন ওইখানে পৌঁছাই এর পরদিন ওইখানে এই যে জলদস্যুদের ট্রান্সলেটর আসে ভিজিট করার জন্য, অর্থাৎ সেই হচ্ছে যে নেগোসিয়েটর আমাদের ওনার সাথে। তো তখন কথাবার্তা শুরু হয়, তাদের যে ডিমান্ড ছিল 20 মিলিয়ন আর কি, $20 মিলিয়ন। মালিক মালিকের পক্ষ থেকে এই যে ডিমান্ড শুনে সে অনেক ভয় পায়, সে বলে যে আমার আমি মুসলমান, আমি আমার একটাই জাহাজ
মালয়েশিয়ান
না সরি সে হচ্ছে যে ইরানিয়ান, কিন্তু তার অল বিজনেস হচ্ছে যে মালয়েশিয়া।
আচ্ছা আচ্ছা,
সে একরকম সেটেল হচ্ছে মালয়েশিয়া কিন্তু সে হচ্ছে ইরানিয়ান। যাই হোক, সে অস্বীকৃতি জানায় যে এটা হচ্ছে অনেক অনেক টাকা, $20 মিলিয়ন, এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না।
ঠিক কতদিন পরে আপনাদের বন্দী করার পর কতদিন পরে তাদের আপনাদের জাহাজের মালিকের সঙ্গে তারা যোগাযোগ করে?
সেটা হচ্ছে আমরা যখন পৌঁছাই এর পর দিন থেকে তারা শুরু করে।
আচ্ছা,
তো মালিকের পক্ষ থেকেও একটা ডিমান্ড আসে, সে শুরু করে $3 লাখ থেকে। তো $3 লাখ থেকে সে শুরু করে এক প্রকার 4 মাস পরে এটা একরকম মোটামুটি ডিল মোটামুটি ফাইনাল হয়ে যায় 1.25। তখন আমি যতটুকু জানি যে ট্রান্সলেটরটা ছিল, ওই ট্রান্সলেটরটা খুব ভালো ছিল, সে 4 মাসে 4 বার ভিজিট করে আসা শুধু কথা বলে চলে যায়। তো একরকম ডিলটা ফাইনাল হয়ে গেছিল 1.25। ওরা ছেড়ে দিতেও রাজি ছিল কিছু জলদস্যু, কিছু রাজি ছিল না। পরে ওরা যখন 4 মাস পরে যে ফাইনালের পরে যখন বাইরে যায় ল্যান্ডে যায়, তখন প্রায় 15-20 দিন আর আসে না জাহাজে। জাহাজে আসে না পরে ওরা নতুন একটা ট্রান্সলেটর নিয়ে আসে, ওই ট্রান্সলেটরকে তারা বাদ করে দেয়। পরে শুনতে পারে যে ডিল ক্যান্সেল হয়ে যায়।
আচ্ছা, 1.25 মিলিয়ন মার্কিন ডলারের একটা চুক্তি হয়, ফাইনালি তারা রাজি হয়।
রাজি
এটা হলে তারা দিবে?
না না, এটাতে তারা রাজি হয়ে বলতে কিছু কেউ রাজি আছে কেউ রাজি নেই,
সোমালি মানে
জলদস্যুরা
ওদের মধ্যে
দুইটা গ্রুপ হয়ে যায় দ্বন্দ্ব।
আচ্ছা আচ্ছা, কেউ বলছে না আরো আরো আমরা টাকা চাই, কেউ বলছে যা পেয়েছি ভাবা সেটা নিয়ে থাকি। আচ্ছা, এইটা এই এই সিচুয়েশনটা কতদিন যাবত চলে? 4 মাস?
হ্যাঁ, 4 মাস
এই নেগোসিয়েশন চলছে, দাম দর চলছে, মুক্তিপণ। জাহাজটি ছেড়ে দিবে, নাবিকদের যারা আছে ক্রু আছে তাদেরকে ছেড়ে দিবে। এই 4 মাস আপনারা কিভাবে থাকতেন?
4 মাস থাকতাম আমরা সবসময় একটা ছোট জায়গার মধ্যে বন্দি, যেখান থেকে তারা মুভ করতে দিত না কোথাও, এমনকি তাদের চোখের দিকেও তাকাইতে পারতাম না। আমরা যদি নিচে সবসময় নিচের দিকে তাকাই থাকতে হইতো, যদি তাদের চোখে চোখে তাকাইতাম তারা গালাগালি করে, আমি জিজ্ঞাসা করে কি দেখতেছো। তো আমরা সবসময় নিচের দিকে তাকাই থাকতাম, বসে থাকতাম নিচের দিকে, যেখানে মানে কোনো মুভমেন্ট করার মতো কোনো পরিস্থিতি ছিল না। শুধু যখন আপনার যে টয়লেটের প্রয়োজন হইতো, তো আমরা ওদেরকে বলতাম, তারা যাইতে দিত, বলে দিত 1 মিনিট, যেটা অসম্ভব যে ব্রিজ থেকে নিচে টয়লেটে যাই, টয়লেট কইরা আসা যেটা দরকার 10 মিনিট তারা দিত 1 মিনিট। তো যাই হোক, আমরা যাইতাম চেষ্টা করতাম খুব তাড়াতাড়ি আসার জন্য, একটু দেরি হইলো তারা হইচই লাগাইতো, হইচই করতো আমাদের সাথে। তারপর এই যে খাবার ব্যাপারটা, খাবার তখন থেকেই শুরু হয়েছিল 2 বেলা করে, এই সকালে এবং বিকালে। তো তারা এই যে
ঘুমাতেন কি ওই জায়গাটাতে?
জি জি, আমরা তখন ঘুমাইতাম উইংসে।
একটা জায়গাটার বর্ণনা দিবেন, কেমন ছিল জায়গাটা?
ওইটা হচ্ছে জাহাজের যে ডানা আর কি।
হ্যাঁ,
জাহাজের যে ডানা একদম ব্রিজের দুইটা সাইড, বাইরে খোলা আকাশ, খোলা
একেবারে খোলা আকাশ, খোলা।
তো ওখানে প্রচুর ঠান্ডা, যাই হোক অন্ধকার, প্রচুর ঠান্ডা, কিছুই দেখা যাইত না এখান থেকে। সবসময় বসানো সাইডে যে বাল্কের কিছুই দেখা যাইত না, আমরা শুধু সবসময় বসে থাকতাম নিচের দিকে তাকাই। তো এখান থেকে যে ধরেন খাবারের ব্যাপারটা হচ্ছে যে যখন খাবারের জন্য পাঠানো হইতো, দুইজনকে যাইতে দিলে ওর সাথে একজন সিকিউরিটি যাইত, ওই খাবার শেষ হলে আবার আসতো, আবার অন্য দুইজন যাইত। এইভাবে করে মোটামুটি সবাই খাবার ব্যাপারটা চালাই যাইত এবং আসতো এভাবে। তারপর এই যে এভাবেই কাটাচ্ছিলাম 4 মাস আর কি, আমরা খুব কষ্টের মধ্যে। তারপর গোসলের পানি ছিল না, গোসল ওরা কাউকে গোসল করতে দিত না,
একটা জায়গাতে
বন্দি থাকতাম। তারপর হচ্ছে যে 4 মাস পরে যখন ওরা আবার নতুন ট্রান্সলেটর নিয়ে আসে, তো ওইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডে, 1st অফ এপ্রিল। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করি অনেক যে এই যে জাহাজ জলদস্যুরা কিডন্যাপ করে আমাদেরকে এখানে নিয়ে আসছে, আজকে 4 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা পরিবারে কথা বলতে পারি নাই, তারা অনেক টেনশন আছে যে আসলে যে জলদস্যু যে কিডন্যাপ করছে আমরা এটা জানাইতে চাই পরিবারে। তো এইভাবে রিকোয়েস্ট করার পরে তারা ফিক্স করে সবাইকে 5 মিনিটে বইলা ফোন করতে দেয়। তো একজনের পর একজন আমরা সবাই 13 জন করে 5 মিনিট করে কথা বলি, পরিবারকে জানাই যে আমরা যে জলদস্যুদের হাতে বন্দী হয়েছি এত তারিখে।
This track was downloaded from fusionbd.com.
একটা প্রশ্ন এসেছে কামাল মোল্লা, তিনি এসএমএস করেছেন, তিনি 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত জাহাজে কেমন ছিলেন, মানে ধরা পড়ার পর থেকে সোমালিয়া আসা পর্যন্ত আপনাদের সাথে কোন নির্যাতন করতো কিনা, এগুলো জিজ্ঞেস করেছেন।
নির্যাতন হচ্ছে যে আমাদেরকে এখানে যখন বন্দী করে রাখছে তখন সব ওদের চোখের দিকে তো তাকাইতাম না আমরা, তাকাইলেই ওরা গুলি লোড করত, এই যে গুলিটা লোড করত এবং আমাদের কানের পাশ দিয়ে গুলি ছুটত, ভয় লাগাইতো এবং সামনে আসতো মারার জন্য। তো আমরা সবসময় নিচের দিকে তাকাই থাকতাম এবং আমরা যখন এই যে আসতেছি এই যে সোমালিয়ার উদ্দেশ্যে, তো রাত্রেবেলা যখন অন্য কোনো জাহাজ পাশ দিয়ে ক্রস হচ্ছে অথবা নেভিশিপ ক্রস হচ্ছে তখন অনেক টর্চার করতো, তখন সবাইকে এই মানে ওরা এই গুলির শব্দ টব্দ শুনে বা একটা দুইটা আঘাত করে বলতো যে এই চোখ বন্ধ করে শুয়ে থাকো, এই মানে শুয়ে থাকো কোনো দিকে না দেখার জন্য।
ওই সময় আশপাশ দিয়ে কোনো জাহাজ
জি জি হ্যাঁ অনেক জাহাজই তখন ক্রস হয়েছিল, তারা অনেক ভয়ে ছিল কারণ তারা মনে করতো যদি নেভিশিপ হয়ে থাকে তারা হয়তো অ্যাটাক করতে আসতেছে, তো এরকম ভয় ছিল তারা। যাই হোক আসলে নেভিশিপ না, অন্য জাহাজ সেলিং করতেছিল আর কি ওই পাশ দিয়ে।
আপনাদের পক্ষ থেকে তো কোনো সুযোগ ছিল না তাদেরকে জানানোর?
না না না, আমরা তো আসলে বন্দী ছিলাম, এভাবে আমরা তাকাইতেও পারতাম না, তো আমাদেরকে তখন ওরা আসা টর্চার করতো যে চোখ বন্ধ করে রাখো নিচের দিকে তাকাই থাকো, আমরা ওইভাবে নিচের দিকে তাকাই শুয়ে থাকতাম, তাকাইতাম না বাইরের দিকে, কিন্তু বুঝতাম যে জাহাজ যাইতেছে পাশ দিয়ে, একটা দুইটা লাইট দেখা যেত।
আচ্ছা,
যখন ওই জিনিসটা ক্রস হয়ে যাইতো তখন আবার মোটামুটি ফ্রি দিত আচ্ছা বসো বসো।
আচ্ছা, আমরা এখন এই পর্যায়ে আছি গল্পের। ঠিক সোমালিয়াতে 4 মাস অতিবাহিত হয়ে গেছে, পরিবারের সঙ্গে কথা বলার একটা সুযোগ আপনাদের তৈরি করে দেওয়া হয়েছে, তারপর থেকে?
আচ্ছা, তারপর যে মালিকের সাথে কথা হয় তখন আবার নতুন ভাবে তাদের ডিল স্টার্ট করা হয়, যে
নতুন একজন ট্রান্সলেটর,
হ্যাঁ, সে ফার্স্ট ইন্ট্রোডিউস হয় ওনার সাথে এবং সে বলে যে আগে যে ডিলটা হয়েছিল ওইটা ক্যান্সেল হয়ে গেছে, এখন আমি আসছি নতুন ভাবে ডিল করার জন্য। তো সেও স্টার্ট করে সেই 20 মিলিয়ন থেকে, মালিক যেটা অক্ষম পেমেন্ট করতে, তো সে জানায় আমি আসলে অক্ষম, এই আপনারা যে চাচ্ছেন $20 মিলিয়ন এটা আমি অক্ষম দিতে, আমি যা দিতে পারবো আমি জানাই দিছি, আপনার যদি রাজি হন আমি ওইটাই পারবো দিতে। তো এভাবেই শুরু হয়। তো যে ট্রান্সলেটরটা, ওই ট্রান্সলেটরটা ছিল খুব খারাপ আর কি, সে প্রতি মাসে একবার জাহাজে ভিজিট করতে আসছে 25 তারিখ, তার একটা ডেট ছিল 25 তারিখ, প্রত্যেক মাসের 25 তারিখ সে জাহাজে আসতো নতুন নতুন কাহিনী নিয়ে, অর্থাৎ প্রতি মাসের ওই দিনটা ছিল খুব ভয়ঙ্কর, ওই দিনই আসি সে কোন একটা সিনেমা তৈরি করতে চাইত।
কেমন এটা?
কেমন বলতে, ও যখন 25 তারিখ, যে প্রত্যেক মাসের 25 তারিখ আসতো, আসা 5 জন ক্রুকে নিয়ে যাইতো নিচে এই একটা রুমে অথবা বাহিরে কোথাও, তাদেরকে হাত পা বাঁধতো, তারপর ফোন দিত, তাদের উপর টর্চার করত, পাশ দিয়ে অনেক গুলি করত এবং মালিকের সাথে কথা বলতো, তাদেরকে তাকে শুনাইতো যে তুমি টাকা বাড়াও নাহলে আমি 5 জন ক্রু মেরে ফেলবো। এভাবে সবসময় প্রতিদিনই টর্চার করা হইতো,
নেগোসিয়েট যখনই করা হতো তখনই এই ধরনের কাজগুলি করানো হতো ওই পক্ষকে, মালিক পক্ষকে একটু ভয় দেওয়ার জন্য, যেন তারা আরো তাড়াতাড়ি টাকা পয়সা পাঠিয়ে দেয়,
টাকা বাড়ায়।
আচ্ছা আচ্ছা, নতুন ট্রান্সলেটর আপনাদের সুযোগ করে দিয়েছিল, কোন ট্রান্সলেটর, নতুনটি নাকি পুরনোটি ভাষায় কথা বলবার জন্য?
নতুন ট্রান্সলেটরটা, সে যখন আসে আমরা তাকে তার মুভমেন্ট দেখে মনে করি সে খুব ভালো, তো আমরা রিকোয়েস্ট করি, আসলে আমরা 4 মাস হয়ে গেছে, ওই যে আগের যে ট্রান্সলেটরটা আসতো ও আমাদের সাথে আইসা মিশতো না, ও শুধু আইসা চিফ ইঞ্জিনিয়ার কেবিনে বসতো, ওইখানে ক্যাপ্টেনে ডাকতো, চিফ ইঞ্জিনিয়ারকে ডাকতো, শুধু ওর ওইখান থেকে আধা ঘন্টা কথা বলে মালিকের সাথে ওরা চলে যেত, আমরা আমাদের সাথে আসতো না মিট করার জন্য। তো যাই হোক, যে নতুন ট্রান্সলেটর আসছে সে আইসা সবাইয়ের সাথে মিশছে, প্লাস আমরা মনে করছি যাই হোক সে মনে খুব ভালো, তো আমরা আমাদের যে সমস্যাটা এটা উঠে ধরি, আসলে আমরা যে 4 মাস এখানে বন্দি এইরকম টর্চারের মধ্যে আছি, জলদস্যুরা আমাদের জাহাজ ধরে ফেলছে, এগুলো আমাদের পরিবারে জানে না, তো আমরা প্লিজ যদি আমাদেরকে 2-3 মিনিট করে কথা বলতে দেন আমরা একটু জানাইতে পারবো। তো সে রাজি হয়, প্লাস সে প্রত্যেক ক্রুকে 5 মিনিট করে ধার্য করে ফোন দেয় কথা বলার জন্য।
আচ্ছা, তারপর আপনারা কথা বলেন সবাই?
জি, আমরা কথা বলি।
সেই সময় বাসায় প্রথম জানালেন?
জি।
বাসার লোকজন কি সেদিনই প্রথম জানলো? নাকি তারা এর আগেও খবর পেয়েছিল যে এইভাবে কিছু হয়েছে?
আমি যখন ফোন করি বাসায়, আর বাসার পরিবার থেকে বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা তো শুনছি, আমরা শুনছি যে জাহাজটা তো অ্যাট্রাক হয়েছে, কিন্তু কোথায় আছে কিভাবে আছে আমরা জানি না। আর এতটুকুই কথা হয়, আর পুরোটাই হচ্ছে কান্না। আমি ওই দিক থেকে কান্না করি, ওই দিক থেকে পরিবারে কান্না করে, আর কোনো কথাই হয় না। শুধু দুই দিক থেকে কান্না করতে করতে 5 মিনিট যখন হয়ে যায়, লাইন কেটে যায়, তখন আর কথা হয় না। সবাইরই পক্ষে এরকমই ছিল, আমি যতটুকু
স্বাভাবিক এটাই। আচ্ছা, তারপর কথা বললেন, তারপর 4 মাসের মাথায় কথা বললেন বন্দী হবার, 4 মাস,
1st of April 2011।
জি, তারপর?
আচ্ছা, তারপর হচ্ছে যে যে ট্রান্সলেটর প্রতি মাসেই যে 25 তারিখ আসতো সকালে ভিজিট করার জন্য, সে প্রতিদিন নতুন নতুন হিস্টোরি নিয়ে আসতো। তারা আসলে এগুলা সব বাইরে থেকে প্ল্যান করে আসতো কি কি করবে জাহাজ। তো ওর আমাদেরকে অনেক টর্চার করতো এবং ভয় লাগাইতো, যে এবং মালিককেও ভয় লাগাইতো যে তুমি টাকা ইনক্রিজ করো, না হলে 5 জন কুরু আমি আগামী 2 দিন পর মেরে ফেলবো, আগামী 3 দিন পর মেরে ফেলবো। এভাবে প্রতিদিন তাদের মালিকের কাছে এইসব নিউজ দিত। তো যাই হোক, এভাবে করতে করতে ওই 6 মাসের মাথায় যে 25শে জুন 2011 সালটায় এই একজন ইন্ডিয়ান ক্রু, আমাদের ফ্রেন্ড এই রাজু প্রসাদ, তাকে ডেকে নিয়ে দুইটি হত্যা করা হয়, তার বুকে 2টি গুলি করা হয়।
ইন্ডিয়ান ক্রু? আচ্ছা, এটা
25শে জুন 2011 সাল।
আচ্ছা, আর এই 2 মাস শুধু এইভাবেই চলেছে
নেগোসিয়েশন,
দুই পক্ষই নেগোসিয়েট করছে, কেউ বলছে এই টাকা, কেউ বলছে। আর আপনাদের মালিক যিনি ইরানি মালিক, মালয়েশিয়ান কোম্পানি,
সে আর ইনক্রিজ করে না, সে
1.25 মিলিয়ন মার্কিন ডলারে সে এই পর্যন্ত আটকে গেছে,
স্টপ করে দেয়,
এর বেশি শেয়ার পাচ্ছে না,
পাচ্ছে না।
আর ওদের দাবি ছিল 20 মিলিয়ন, পরে তারা আসলে কত চাইছিল আপনারা কি বুঝতে পারছিলেন, যে তারা আসলে অ্যাটলিস্ট কত হলে ছেড়ে দিতে পারে আপনাদের?
না না, এটা বুঝতে পারি নাই, কারণ তারা সবসময় যে জলদস্যুরা, ওরা হচ্ছে সব আনএডুকেটেড পার্সন, তাদেরকে সবসময় স্বপ্ন দেখাইতো যে আমি অনেক টাকা এনে দিতে পারবো। এটা আমরা বলতাম, এটা হচ্ছে মালয়েশিয়ান জাজ, মালয়েশিয়া ইরান মালিক হচ্ছে যে ইরানিয়ান, সে কখনো পয়সা দিবে না, আমরা জয়েন করছি 4 মাস চাকরি করছি, আমরা কোনো স্যালারি পাই নাই, আর কিভাবে তুমি ওদের কাছে যাচ্ছ 20 মিলিয়ন, ওরা কখনো তোমাকে এত টাকা দিবে না। তো তোমরা যদি ডিমান্ডটা একটু কম বলো, হয়তো সে কিছু বাড়াই, হয়তো একটা অ্যাডজাস্ট হইতেও পারে। যাই হোক, পরে এভাবে চলতে থাকে 25শে জুন, মালিকের পক্ষ থেকে কোনো টাকা বাড়ানো হয় না, আর সে ওই স্টেজে এসে বন্ধ করে দেয়, এবং তারা রাগান্বিত হয় মালিকের সাথে অনেক কথাবার্তা এইসব নিয়ে। তারপরে যে একজন কুরুকে ডেকে নিয়ে হত্যা করা হয়,
রাজু, তার নাম
রাজু প্রসাদ,
সেই দিনের কথা মনে আছে?
জি, যে তখন হচ্ছে যে তখন আমি ছিলাম ম্যাচ রুমে, আমাদের আর সব কুরু, মোটামুটি সব কুরুই ছিল ব্রিজে। তো আমাকে থার্ড অফিসার ফোন করছে, এই যে জাকির তাড়াতাড়ি চলে আসো ব্রিজে, এখানে কিছু সমস্যা হচ্ছে। তখন আমার ডিউটি ছিল, ডিউটি বলতে যে পানির আর কি, পানির ডিউটি, কারণ তখন জাহাজে পানির পরিমাণ ছিল খুব কম, তো এটা কন্ট্রোলিং করে ইউজ করা হইতো সবাই, যে জলদস্যুরা চাইতো আমাদের কাছে পানি, তো আমরা কন্ট্রোল করে দিতাম তাদেরকে, যে পানি শেষ হয়ে গেলে আর পানি পাবো না খাওয়ার জন্য।
তো আর খেতেন কি তখন ওই সময়, ওই সময়টাতে?
হ্যাঁ, ওই সময়টাতে, আচ্ছা, যখন জাহাজের প্রভিশন থাকে প্রায় 2 সপ্তাহ, ভালোভাবে খেলে ওইটা 2 সপ্তাহে শেষ হয়ে যায় ওই প্রভিশনটা।
23 জন?
হ্যাঁ, যাই হোক, আমরা পরিমাণে কম খেয়ে ওই জিনিসটা প্রায় 4 মাসের কাছাকাছি নিয়ে যাই।
আচ্ছা, ওই দিনের ঘটনা, যেদিন রাজুকে হত্যা করা হলো।
আচ্ছা, তো ওই থার্ড অফিসার আমাকে ফোন করে বলেছে, জাকির উপরে চলে আসো, এবং কেউ নিচে থাকলে সবাইকে বলো উপরে চলে আসতে, এখানে সমস্যা। তো আমি যখন ব্রিজে যাই, দেখি ওরা সবাই AK-47 প্লাস মেশিন গান নিয়ে বেল পরে খুব হইচই চিৎকার, এই অবস্থা দেখি খুব রাগান্বিত সবাই। তো আমি যে ব্রিজে যাই, এই অবস্থা দেখি, আমি আমার যে প্লেস ওই জায়গায় যাই বসি। তো বসার পরে দেখি যে সবাই খুব চিন্তিত, মানে আমাদের কুরুর দিকে সবাই দেখি সবাই খুব চিন্তিত, এবং সবাই কি করবে বুঝতেছে না, কি হচ্ছে আসলে এখানে। তো এরকম একটা ভয় সবার ভিতরে কাজ করতেছে, তো আমি আমি অনেক ভয় করতেছিলাম। তো আমি বলছি, আমার পাশে ছিল রাজীব, আমি রাজীবকে বলছি, রাজীব ভালো হয় আমরা শুয়ে যাই, কেন কোনো সমস্যা হইতেছে, মানে ভালো লাগতেছে না, মনে কিছু মানে ভাল লাগতেছে না, কেমন কেমন জানি লাগতেছে না, বেটার শুয়ে যাই। তো আমি রাজীবকে বলি, আমরা দুইজনই শুয়ে যাই।
রাজীব বলতে রাজু
না, আমার যে ফ্রেন্ড আমিনুল ইসলাম, ওর ডাক নাম হচ্ছে রাজীব।
আচ্ছা আচ্ছা,
আমরা দুজনই এক জায়গার একসাথে।
আর রাজু তখন কোথায়?
রাজু হচ্ছে যে সবাই ব্রিজেই, অর্থাৎ ব্রিজের ভিতরে, কিন্তু সবাই তো একটা ছোট জায়গার ভিতরে বসে থাকা অথবা আনকমফোর্টেবল, তো তারা একটু আলাদা আলাদা থাকতো, অর্থাৎ কিন্তু তারা দ্বিতীয় সবাই ব্রিজের ভিতরে থাকো, তো তারা আলাদাই ছিল, একটু দূরত্ব ছিল আমাদের সাথে। তো ও বসেছিল আর আমরা মোটামুটি ওই সবাই শুয়ে পড়ছি, কেউ বসে আছে এভাবে। তো ওরা আসে দরজা বন্ধ করে দেয়, ব্রিজের দরজা ওগুলো বন্ধ করে দেয়। তারপর দুইজন জলদস্যু ভিতরে আসে, ভিতরে আসা সবাই দিকে তাকায় কে কি করতেছে। তারপর সবার দিকে তাকায় এসে তারা দুইজন যখন বাইরে চলে যায়, বাইরে চলে যায়। তারপর এক দুই মিনিট পরে আরেকজন আসে জলদস্যু, আইসা রাজুকে ডাকে, রাজু আসো বাইরে আসো। তো এরা সবসময় প্রতিনিয়ত এইভাবে ডাকতো কোনো কাজ করার জন্য, হয়তো এই ওরা খুব খারাপ আর কি। যাই হোক, প্রস্রাব করে বাকেটে প্রস্রাব করে রেখে দিত, আমাদেরকে বলতো যে প্রস্রাব ফেলে দাও এবং বাকেটটা ধুয়ে রাখো এখানে, এরকম। তো মোটামুটি যে কোনো কাজের জন্য আমাদেরকে ডাকা হইতো। তো রাজুও মনে করছে হয়তো আমাকে কোনো কাজের জন্য ডাকা হয়েছে, আমরাও মনে করছি কোনো কাজের জন্য ডাকা হয়েছে। তো সে ফলো করছে, সে ওদের সাথে গেছে, তাকে নিয়েছে, নিয়ে যাওয়া হয় যেখানে, যে ডেকটার নাম ছিল এ ডেক। তো ওইখানে নিয়ে তার হাত বেঁধে তাকে প্রায় 10-15 মিনিট পরে আমরা তিনটা গুলির শব্দ শুনতে পাই। তারপর আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে ক্যাপ্টেনকে ডাকা হয় এবং ক্যাপ্টেনকে ডেকে দেখানো হয়। ট্রান্সলেটর ছিল তখন অনবোর্ড, ক্যাপ্টেন এই যে ট্রান্সলেটরটা, সেকেন্ড ট্রান্সলেটর, সে দেখানো হয় যে সে ক্যাপ্টেনকে বলে যে রাজুকে হত্যা করা হয়েছে, ওর ডেড বডিটা রাখার ব্যবস্থা করো। তো ক্যাপ্টেন আইসে আমাদেরকে বলে, তো আমরা বিশ্বাস করতে পারি না যে আসলে কি রাজুকে মেরে ফেলছে। ক্যাপ্টেন বলছে যে ওর পাশে কিছু রক্ত দেখা গেছে, কিন্তু ও শুয়ে আছে, আমি ওর কাছে যাই দেখিনি, আমি দূর থেকে দেখছি সে শুয়ে আছে এবং পাশে কিছু রক্ত দেওয়া আছে। তো আমরা বিশ্বাসও করতে পারি, ক্যাপ্টেন আসে এভাবে বলছে, আমরা মনে করছি যে হয়তো তারা কোনো অভিনয় করতেছে কিনা, এই যে ক্যাপ্টেনকে ভয় লাগাইয়া মালিকের সাথে কথা বলবে যে দেখো আমি কুরু মেরে ফেলছি, টাকা বাড়াও, এই ধরনের মনে করছেন। কারণ তখন একটা বোট আসছিল যে তারা তাদের তারা যে ড্রাগস করতো, ওই প্রতিদিন তাদের স্পিড বোট দিয়ে ওই ড্রাগস গুলো পাঠানো হইতো জাহাজে।
তো তারা নেশা করতো,
হ্যাঁ নেশা করতো, এটা এক ধরনের গ্রাস। তো ওই বোটটা আসছিল, রাজুকে যখন ডাকা হয়েছে এর কিছুক্ষণ আগে বোটটা আসছিল। তো আমরা মনে করছি হয়তো কোনো রক্ত টক্ত অথবা ছাগলের রক্ত, এ ধরনের কিছু রক্ত আইনা তার পাশে শরীরে ঢাইলা ক্যাপ্টেনকে ভয় লাগাইছে, এইভাবে মনে করছি না, আমরা বিশ্বাসই করি নাই যে আসলে তাকে হত্যা করা হয়েছে। তারপর প্রায় ক্যাপ্টেন এভাবে এসে বলছে, কেউ বিশ্বাস করে নাই। তারপর প্রায় 2 ঘন্টা পরে পাঁচজন ক্রুকে ডাকা হয়। তারপর পাঁচজন ক্রু যায় ওখানে, তারপর এখানে যাইয়া দেখে যে ও মানে শুয়ে আছে চিত হয়ে। তো ওকে যাই ডাকা হয় রাজু, ওর কোনো উত্তর ছিল না, ওর শরীর পুরো ছিল বরফের মতো ঠান্ডা। তারপর আমরা দেখি ওর পাশে অনেক রক্ত এবং পাঁচজন ক্রু তাকে নিয়ে ফ্রিজে রাখার জন্য ব্যবস্থা করে। তখন যখন ওর উপরে তুলে তখন ওর পিছে দিয়ে যে ব্যাকবোন ওই দিক দিয়ে দুইটা গর্ত ছিল অনেক বড়, ওইখানে হাত ঢুকে যায়,
মানে সামনে দিয়ে গুলি করছে, দুইটা পেছন দিক দিয়ে
পিছে দিয়ে বাইরে চলে গেছে।
আচ্ছা আচ্ছা।
তখন এই যে এই অবস্থা, তখন নিয়ে যাচ্ছিল পুরো অ্যাকুমুলেশনে রক্ত আর রক্ত। তারপর ওর ডেড বডি নিয়ে ফ্রিজে, আমরা ডিপ ফ্রিজে রাখার ব্যবস্থা করি।
কেন ফ্রিজে? এটা কি ওদের নির্দেশ ছিল যে এটা সংরক্ষণ করতে হবে?
না না, ওরা আসলে ওরা বলছে যে ট্রান্সলেটর বলছে এই ওকে তো হত্যা করা হয়েছে, এর বডিটা রাখার ব্যবস্থা করো। আমাদের জাহাজের চিফ ইঞ্জিনিয়ার বলছে ঠিক আছে, আমাদের ডিপ ফ্রিজে আছে, আমরা ডিপ ফ্রিজে রাখতে পারবো। তারপর আমরা নিয়ে ডিপ ফ্রিজে রাখি এবং তখন ডিপ ফ্রিজে রাখা হয় ডেড বডিটা, তো ওইটার লাইনও দেওয়া হয়। তো যাই হোক, পরে
এই প্রথমটা একজন আপনাদের মধ্য থেকে মারা গেল,
জি
এই প্রথম,
জি,
এবং তাকে তার লাস্ট নিয়ে আপনারা ডিপ ফ্রিজে রাখলেন। রাজুর সঙ্গে আপনাদের তো অলমোস্ট কতদিন আপনারা ছিলেন একসঙ্গে?
প্রায় 8 মাস।
8 মাস একসঙ্গে?
8 মাস।
তখনকার আপনাদের সবার ভেতরকার অবস্থা, মানসিক অবস্থা কেমন ছিল যখন দেখলেন যে আমাদের সঙ্গে একজন সহযোদ্ধা সহ নাবিক একজন?
তখন অবস্থা এমন ছিল, সবাইয়ের ভিতরেই ভয় ছিল, এমনকি তখন সবাই এমনিতেই কষ্ট খাবার দাবার, তারপর সবাই খাবার দাবার ছেড়ে দিছে, সবার ভিতরে একটাই মানে ভয় কখন আমাকে মেরে ফেলবে। আমরা তো মনে করছি যাই হোক তারা হয়তো টাকা পয়সা পাইলে ছেড়ে দিবে, তারা তো মানুষ মারে না। তখন বিশ্বাস হলো আসলে যে তারা টাকার জন্য মানুষ মারে এবং হয়তো আমাকেও দুই দিন পরে মারবে। এরা সবসময় আসলে এভাবে থ্রেট দেওয়া হয়তো মালিককে, হ্যাঁ তুমি যদি টাকা না বাড়াও, টাকা না দাও, আমি দুই দিন পরে আরো পাঁচজন কুকুরকে মেরে ফেলবো। সবসময় এভাবে থ্রেট দিত। তো সবসময় আমরা ওই যে রাজুকে মারা হয় এরপর থেকে সবাই ভয়ে অনেক ভীত অবস্থায় জীবনযাপন করি এখানে।
আচ্ছা, তারপর রাজুর লাস্ট অফ ডিপ ফ্রিজে আপনাদেরকে আবারও নেগোসিয়েশন শুরু হলো, দুই পক্ষের ভিতরে দরাদরি শুরু হলো, তারপর আপনারা জাহাজেই আছেন?
জি, আমরা জাহাজে,
রাজুর লাশটাও জাহাজে,
জাহাজে রাখা হয়েছে। আমরা জাহাজে রাখছি বলতে হয়তো আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, একদিন তো এখান থেকে রিলিজ হবো।
আচ্ছা, তখন
অন্তর পক্ষে এই লাশটা তার পরিবারে হ্যান্ড ওভার করা যাবে, অথবা মালিকের পক্ষ থেকে মালিকের নামে কেস করা যাবে, যে মালিকের হয়তো মালিকের কোনো এখানে কোনো সমস্যার কারণে তাকে হত্যা করা হয়েছে।
আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার যেটা জানতে চাই যে ওই সময়টাতে আপনারা তখন পর্যন্ত নিশ্চিত ছিলেন যে অ্যাটলিস্ট ওরা মেরে ফেলবে না,
মেরে ফেলবে না,
টাকা পয়সা দিলে আমাদেরকে
ছেড়ে দিবে?
আচ্ছা, এটুকু নিশ্চিত ছিলেন, কিন্তু রাজুর এই ঘটনার পর থেকে আপনাদের এই আশাটুকু
ছিল না?
আচ্ছা, তারপর থেকে শুনতে চাই।
আচ্ছা, তারপর যে নেগোসিয়েশন চলতেছিল মালিকে, মালিকে টাকা, এই মালিকে আর ওর সাথে ওদের সাথে নেগোসিয়েশন করতো না, যেহেতু একটা ক্রুকে হত্যা করা হয়েছে এবং সে নাকি সে বলতেছে সে অসুস্থ হয়ে গেছে। আসলে সত্য কতটুকু আমি জানি না, আমরা শুনছি যখন ক্যাপ্টেনের সাথে কথা বলতেছে সে বলতেছে তার হার্টের সমস্যা, সে এখন কমাতে আছে। তো এভাবে চলতেছিল, তারপর পাকিস্তান থেকে একটা লয়ার আসে কথা বলার জন্য মালিকের পক্ষ থেকে।
আচ্ছা, সোমালিয়াতে এসে যায়?
জি,
মালিকের পক্ষ থেকে তাকে এখানে পাঠানো হয়।
জি।
আচ্ছা, পাকিস্তান থেকে যে লয়ার, আপনারা আপনাদের জাহাজে যায় নাকি তাদের?
না না,
তাদের রাস্তা নাই।
না, পাকিস্তান থেকে সে কথা বলে।
ও, পাকিস্তান থেকেই সেখানে যোগাযোগ করে?
আচ্ছা,
সে ফিজিক্যালি সেখানে যায়
না?
আচ্ছা,
তো ওই লয়ের সাথে আবার নতুন ভাবে নেগোসিয়েশন শুরু হয়, এই যে জলদস্যুদের যে ট্রান্সলেটর, তো তখন তার আস্তে আস্তে ডিমান্ডটা কমায় আসে, এই যে তখন 20 মিলিয়ন থেকে তারা আসে প্রায় 15 মিলিয়ন, 15 মিলিয়ন থেকে আস্তে আস্তে আসে 12 মিলিয়ন, আস্তে আস্তে 10 মিলিয়ন, এভাবে করে তারা কমতে কমতে কমে আসে, এবং ওই দিক থেকেও পাকিস্তান থেকেও র্যানসামটা রেজ করে। তো তারা এই যে টাকার ব্যাপারটা আস্তে আস্তে 1.25 থেকে 2 থেকে 2.2, 2.5, এভাবে তারা র্যানসামটা রেজ করে। তো একরকম 10 মার্চ 2012 ডিলটা ফাইনাল হয়, এই যে পাকিস্তানি যে লয়ারটা ছিল তার সাথে এবং ওই নেগোসিয়েটর সাথে।
আচ্ছা, 2012 সাল পর্যন্ত রাজুকে যেদিন মারা হয় তখন কোন সময় ছিল এটা, কোন মাসে মনে আছে?
25শে জুন 2011।
25শে জুন?
জি।
আচ্ছা, এই 6 মাস, 6 মাস না, এরপরে তো এই সময়টা কিভাবে কাটলো আপনাদের?
এই সময়টা কিভাবে কাটছে
মানে ফাইনাল পাকিস্তানি যে যে নেগোসিয়েট করছিলেন যে লয়ার, সে তো একটা একটা টাকাতে এসে সে থামলো, মালিকও রাজি হলো, এই সময়টা সব মিলে তো দেখতে পাচ্ছি আমরা 8-9 মাসের মতো একটা ব্যাপার ছিল।
তখন সময়টা ছিল অনেক কষ্টের, যেমন এই যে জাহাজের যে ডিজেল শেষ হয়ে গিয়েছিল 4 মাস পরে, তারপর পানি শেষ হয়ে গেছিল, তো এরা বাইরে থেকে কোনো সাপ্লাই দেবে না, এরা বলতেছে জাহাজটা অনেক বড়, ডিজেল কেন শেষ হয়ে গেছে 4 মাসে? এরা বিশ্বাসই করতো না,
জাহাজ তো চললো,
ডিজেল কেন শেষ হয়ে গেছে? তো ওরা আমাদের উপরে প্রেশার দিচ্ছিল। তো আমাদেরকে জাহাজে একটা সুইমিং পুল ছিল, ওই সুইমিং পুলে নিয়ে রাখে প্রায় 38 ঘন্টা উইদাউট ফুড এবং টয়লেট ছাড়া এবং পানি ছাড়া, ওইখানে 38 ঘন্টা আমাদেরকে রাখা হয় ক্যাপ্টেন থেকে সব ক্রুকে, এবং রাত্রেবেলা তারা উপর থেকে প্রস্রাব করে দেয় আমাদের মাথায়।
এটা ঠিক ওই সময় যখন
এই সময়টা
শেষ হয়ে গেছে
4 মাস পরে, যখন 4 মাস পরে তখন রাজুও আছে। আচ্ছা রাজু বেঁচে আছে,
আমরা একটু ওই ঘটনাগুলি শুনতে চাই, তারা কিভাবে নির্যাতন করতো ওই সময়টা।
আচ্ছা, এই যে তখন এই যে 38 ঘন্টা আমাদেরকে খাবার ছাড়া পানি ছাড়া টয়লেট ছাড়া ওইখানে রাখে একটা ছোট সুইমিং পুলে, যেখানে ওইটা খুব খুব ছোট আর কি, ওইটা জাস্ট একটু যে
চৌবাচ্চার মতো
ছোট একটা জায়গার ভিতরে। তো ওইখানে ওইখানে যে অবস্থা ছিল অনেক ময়লা, ওরা ওই ওইটাতে উপরে থেকে ওরা দাঁড়ায় প্রস্তাব করতো যে ওই সুইমিং পুলটার মধ্যে, হঠাৎ করে আমাদেরকে একদিন রাত্রে ওইখানে নিয়ে বসায় দেয় সবাইকে। তো এমনিতে গন্ধ প্রচুর ময়লা, তারপর এরপরে রাত্রিবেলা ওরা উপরে থেকে প্রস্তাব করে দেয় আমাদের মাথায়। এর আগে চিফ ইঞ্জিনিয়ার কে এর একদিন আগে অনেক মারধর করা হয়েছিল, এই যে ডিজেল শেষ হয়ে গেছে ব্যাপারে, তো ওকে অনেক মারছে, ও বলতেছে ডিজেল আছে, ডিজেল পুরো আছে জাহাজে, তুমি ইঞ্জিন স্টার্ট করো, ডিজেল ডিজেল আছে। তো আমরা বলতাম ডিজেল নাই, ডিজেল শেষ, তোমরা ডিজেল আনো আমরা স্টার্ট করবো, ডিজেল শেষ। ওরা বিশ্বাস করতো না, ওরা বলতো না না বড় জাহাজ, এটা বড় জাহাজ, এটা ডিজেল কেন তাড়াতাড়ি শেষ হয়েছে, যে পার্শ্ববর্তী যে জাহাজগুলা ওগুলা সবগুলাতে ডিজেল আছে, ডিজেল পুরা, ওগুলা সব জেনারেটর সবগুলাতে জেনারেটর চলতেছে, তোমাদের কেন ডিজেল শেষ হয়ে গেছে এইভাবে বলতো। তো অ্যাকচুয়ালি ডিজেল শেষ হয়ে গেছে কিন্তু তারা বিশ্বাস করতো না। তারপর তো এই ওই ওদিন রাত্রে সেকেন্ড ইঞ্জিনিয়ারকেও ডেকে নিয়ে হয় যে জেনারেটর স্টার্ট করার জন্য। তো সেকেন্ড ইঞ্জিনিয়ার বলে যে আসলে তো ডিজেল নাই, ডিজেল নিয়ে আসো আমরা স্টার্ট করবো। ও বলে না না পানি দিয়ে স্টার্ট করো, পানি দিয়ে স্টার্ট করো। তো আমরা সেকেন্ড ইঞ্জিনিয়ার বলছে পানি দিয়ে কিভাবে স্টার্ট করবো, তুমি ডিজেল নিয়ে আসো, ডিজেল দিয়ে স্টার্ট করো। তখন সেকেন্ড ইঞ্জিনিয়ারকেও একটু মারধর করে এবং তাকে বলে হাত উঠানোর জন্য উপরে, হাত যখন উপরে উঠায় তার পাশ দিয়ে একটা গুলি করে, ওই গুলিটা জাহাজের বালকেটে বাড়ি খাইয়ে একটা আয়রন পিস আইসা তার এদিক আঙ্গুলের এদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বের হয়ে যায়, অনেক রক্ত পরে তার হাত দিয়ে। এরপর এক জলদস্যু একজন আমাকে গিয়ে এভাবে ধরে অনেক মারধর করে, আমাকে থাপ্পড় টাপ্পড় মেরে আমাকে নিয়ে আসে, বলে যে আমাকে জেনারেটর স্টার্ট করার জন্য। তো আমি তাদেরকে বলি ডিজেল নিয়ে আসো আমরা স্টার্ট দিব, আর আমি হচ্ছি যে জাহাজের ক্লিনার, আমি জাহাজের অফিসার না, আমি জাহাজের ইঞ্জিনিয়ার না। তো আমাকে অনেক মারধর করে বলে না না তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার, ও বলে আমি ইঞ্জিনিয়ার, আমি বলছি না না ভাই আমি ক্লিনার আমি ইঞ্জিনিয়ার না, ওরা বিশ্বাস করে না। তারপর আমাকে নিয়ে ওই সেকেন্ড ইঞ্জিনিয়ারকে দেখায়, দেখো ওরা কিভাবে মারছে, তোমার গুলি করবো তোমার কপালে। তো এভাবে কয়টা থাপ্পড় টাপ্পড় মারে, তো অনেক ভয় পাই কান্না করি, তারপর আর মারে না। তারপর আবার আমাদেরকে পাঠায় দেয় সুইমিং পুলের মধ্যে রাখে। তো এভাবে করে চলছিল প্রায় 38 ঘন্টা, কাউকে আমাদের খাবার দেয় না, পানি দেয় না, টয়লেট করতে যাইতে দেয় না। এর পরের দিন বিকালে ওরা এই ডিজেল নিয়ে আসে বাইরে থেকে, তারা ডিজেল সাপ্লাই দেয় আস্তে আস্তে। তো আস্তে আস্তে আমরা আবার জেনারেটর স্টার্ট করি ওই ডিজেল দিয়ে। তো তখন থেকে তারা সাপ্লাই দেয় প্রায় জাহাজ ডুবার আগ পর্যন্ত, তারা প্রায় 80 টনের মতো ডিজেল সাপ্লাই দেয় আমাদেরকে।
80 টন,
প্রায় 80 টন, অনেক ডিজেল।
এত ডিজেল তারা কোথায় পেল আপনারা?
তারা ল্যান্ডে থেকেই সাপ্লাই দিত, তারা তো আসলে তাদের অনেক ইনভেস্টর ছিল এখানে, এই যে তারা স্বপ্ন দেখাইতো আর কি, এই যে আমাদের কাছে একটা জাহাজ আছে অনেক বড় জাহাজ, এটার তোমরা যদি ইনভেস্ট করো এই
আমরা যা পাবো তোমাদেরকে,
হ্যাঁ লাভ দিব তোমাদেরকে। তো অনেক ইনভেস্টরই আসে ওই কারণে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যখন সোমালিয়াতে গেলেন, আপনারা জাহাজটা যেখানে ভেড়ানো হলো, তার আশেপাশে আর কোন অপহরণ করা হয়েছে এরকম কোন জাহাজ দেখেছিলেন?
জি জি, আমরা যখন ওইখানে যাই আসলে তো আমরা এই যে 5 দিনের যে ভয়ঙ্করটা, আমরা তো অনেক ভয়ে ছিলাম, আমাদের কি হবে ভবিষ্যতে।
মালদ্বীপ থেকে সোমালিয়া যাচ্ছেন
যখন যাচ্ছিলাম
এই 5 দিনে,
যখন ওইখানে যাই একটু আমাদের মনোবল একটু শক্ত হয়, কারণ ওইখানে যখন যাই দেখি যে আমাদের পার্শ্ববর্তী অনেক জাহাজ আছে, শুধু আমরাই না, আমাদের পাশে প্রায় 5-6টা জাহাজ আমরা দেখতে পাচ্ছি।
সবগুলোকে এইভাবে
সবগুলোই জলদস্যুদের হাতে বন্দী এখানে।
আচ্ছা,
এবং আমরা যখন যাই এর 21 দিন পরে আর একটা জাহাজ এখানে আসে, জলদস্যুরা ধরে নিয়ে আসে, এবং আবার 1 মাস পরে আর একটা জাহাজ আসে, এভাবে করে অনেক জাহাজ আসে এখানে।
আপনারা তো অলমোস্ট 3.5 বছর ছিলেন,
জি,
কতগুলি জাহাজ আপনারা নিজেরা দেখেছেন? যে
আমরা প্রায় 10-12টা জাহাজ দেখছি।
আচ্ছা আচ্ছা, আমাদের দেশের জাহাজ অথবা আমাদের দেশের
আর কোন জাহাজ এবং কোন লোক ছিল না ওইখানে
ওই সময়টাতে, আপনাদের সময়টা ছিল আপনারা ছিল। আচ্ছা,
কারণ এদের আমি যতটুকু জানি এদের অনেক স্টেশন আছে জাহাজ রাখার জন্য। তো আমরা যে স্টেশন ছিলাম ওইটার নাম হচ্ছে হারিডার, এদের আর 2টা স্টেশন আছে হবিও প্লাস গ্যারাত।
আচ্ছা আচ্ছা, তো স্টেশনে আপনারা ছিলেন অলমোস্ট 8 অটোমাস ছিল না, যে ডিজেল ছিল না, গল্পটা আমরা শুনছিলাম।
আচ্ছা, তো যখন এরা তারপর এরা ডিজেল সাপ্লাই দেয়, আমরা
80 টন ডিজেল সাপ্লাই দিলাম
একসাথে। না, এটা হচ্ছে মানে আস্তে 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 আমরা এইগুলো কাউন্ট করি। এটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্ট করি, তারা কতটুকু ডিজেল সাপ্লাই দিচ্ছে আমাদের। এটা আমাকে চিফ ইঞ্জিনিয়ার দায়িত্ব দেয় মানে এটা নোট করে রাখার জন্য। তো পরে এক সময় হিসাব করে দেখি প্রায় 80 টনের মতো ডিজেল ওরা আমাদেরকে সাপ্লাই দিয়ে দেয়। তো ওরা যখন ডিজেল সাপ্লাই দেয় তখন ওরা ওদের ইচ্ছা মতো জেনারেটর গুলা চালায়, অর্থাৎ সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, রাত নাই, মধ্যরাত, যখন ইচ্ছা তখন এরা বলে তখনই স্টার্ট দিতে হয় জেনারেটর। তো এভাবে চালাইতেও প্রায় 12 ঘন্টা থেকে আসে 10 ঘন্টা, 10 ঘন্টা থেকে 8 ঘন্টা, এভাবে 6 ঘন্টা, এভাবে 3 ঘন্টা, তারপর শুধু চালায় শুধু ওরা মোবাইল চার্জ করার জন্য। তো এভাবে চলতে চলতে যে 1.5 বছর হয়ে গেল, যে রাজুর যে ডেড বডিটা ওইটা মানে যে ফ্রিজটা ঠান্ডা হওয়ার জন্য যে যতটুকু প্রয়োজন জেনারেটর চালানোর ওইটা হয় না। তারপর আস্তে আস্তে ডেড বডিটা নষ্ট হয়ে যায় এবং প্রচুর গন্ধ হয়ে যায় জাহাজে।
কতদিন পর্যন্ত ছিল
এটা? প্রায় 1.5 বছর ছিল জাহাজে।
1.5 বছর লাস্টটা ছিল। আপনারা কি কখনো গিয়ে দেখতেন কি অবস্থায় আছে লাস্টটা?
লাস্টটা প্রথম যখন জেনারেটর চলতো তখন আমরা দুই একবার যাই ভিজিট করছি, আমি না অন্য যারা সাহসী, আমার ভয় লাগতো ওই জিনিসটা, কারণ যে জাহাজে প্রায় সময় কাটাইতে হইতো অন্ধকারে, আর আমাদের জন্য আমরা টয়লেটের জন্য যাইতে হইতো ইঞ্জিন রুমে। আমরা একটা ম্যানুয়াল যে আসলে স্যানিটারি আইটেম গুলা, এই স্যানিটারি যে সিস্টেমটা ছিল এটা বন্ধ হয়ে গেছে যখন জেনারেটর চলে না। তো আমরা কি করি, জাহাজের যে আফটার পিক ম্যানুয়াল ছিল, ম্যানুয়াল খুলে আমরা ওইখানে সবাই পস্ত্র পায়খানা করি। তো ওইটা ছিল ইঞ্জিন রুমের ভিতরে। তো ইঞ্জিন রুমে টয়লেটের জন্য যাইতে হইলে ওই ডেড বডিটা ক্রস করে যাইতে হইতো। তো জাহাজের প্রতি তখন মুহূর্তটা ছিল সবসময় প্রায় অন্ধকার। তো যখন যাইতো সবাই ভয় পাইতো, আমরা যদি ওইখানে যাইতাম অনেক সময় দৌড় মেরে যাইতাম, অথবা ওই মানে তাড়াহুড়ার মধ্যে যাইতাম যে আসলে কেউ মনে আসতেছে পিছে দিয়ে সামনে দিয়ে কেউ ধরতে আসতেছে, মানে সবসময় একটা ভয়ঙ্কর কাজ করতো আসলে রাজু মনে আসতেছে। তো এভাবে কাটাচ্ছিলাম, তো সব সময় মানে ভয়ে ছিলাম। যাই হোক, তারপরে যে জেনারেটর চলতো না ওই কারণে যে ওর ডেড বডি নষ্ট হয়ে যায়, তারপর এটা আমরা ফেলে দেওয়ার চেষ্টা করি। তারপর প্রায় 1.5 বছর পর আমরা এটা, অর্থাৎ পুরো জাহাজে গন্ধ হয়ে যায় ওর ডেড বডিটা। তো এখন আমাদের যেহেতু থাকতে হবে, আমরা তো অসুস্থ পড়বো এই কারণ, এই ডেড বডিটার যে গন্ধ আমরা গ্রহণ করতেছি, আমাদের নিঃশ্বাসের সাথে প্রতিটা মুহূর্তে গন্ধগুলা যাচ্ছে। তো আবার ওইটার পাশে যে ছিল যে আপনার ফুড স্টোর গুলা, যে খাবারের যে স্টোর গুলা ওইটার পাশে ছিল ডেড বডিটা। তো ওই খাবার আমরা খাচ্ছি, পানিও খাচ্ছি, তো একরকম একটা সবার ভিতরে ভয় ঢুকে গেছে। আমরা তখন প্রায় অনেকজন অসুস্থ হয়ে গেছিল, সবসময় তাদের ডায়রিয়া লেগেই থাকতো। তো এরকম সবাই চিন্তা ভাবনা করে আসলে পরে ডেড বডিটা ফেলে দেওয়া হয়েছে, কারণ এটা নেওয়া যাবে না, মালিকে কোনোদিন জাহাজও নিবে না, এটা কাউকে দেখানো যাবে না, ভালো হয় এটা আমরা ফেলে দিই। তো আমরা মোটামুটি জলদস্যুদের সাথে আলাপ করে এটা সাগরে ফেলে দিই।
আচ্ছা, তারপর আচ্ছা তারপরে গল্প একটু পরে শুনি। অনেকক্ষণ ধরে আমাদেরকে বলছিলেন জাকিরকে অনেক ধন্যবাদ। আজকে তিনি এসছেন চিটাগং থেকে। আমরা সবাই জানি চিটাগং এর ওয়েদার অবস্থা খুব খারাপ, বর্ষা, তুমুল বর্ষা, রাস্তাঘাট ডুবে গেছে, হাঁটু পানি, বুক পানি আজকে টেলিভিশনে দেখছিলাম। তার মধ্যেও তিনি আজকে তার সেই বন্দী জীবনের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে এসছেন, এজন্য অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে সোমালীয় জলদস্যুদের হাতে যে 7 নাবিক বন্দী ছিলেন 3.5 বছর, কিছুদিন আগে আমরা তাদেরকে পেয়েছি আমাদের দেশে, তারা এসছেন ফিরে। এতদিন বন্দী ছিলেন, কিভাবে ছিলেন জাকির আজকে আমাদের সঙ্গে তিনি শেয়ার করছেন আমাদের সঙ্গে। আমরা একটু SMS পড়তে চাই, অনেক SMS দেখতে পাচ্ছি, অনেকে বলছেন জাকিরকে তার মেরিনে পড়েন, তারা তো ভয় পাচ্ছেন। তো তাদেরকে কি বলবেন আপনি?
আমি বলবো এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট প্লাস এটা একটা এক্সপিরিয়েন্স অলসো, সো
খুবই বাজে এক্সপিরিয়েন্স,
ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স, ডোন্ট বি আফ্রেড,
ভয়ের কিছু নেই আসলে, কপাল,
এটা আল্লাহর তরফ থেকে আসে, এটা ফেস আমরা করে আসি। যাই হোক, আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাচ্ছি যেহেতু আমি বেঁচে ফিরে আসতে পারছি, আর আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এটা যাতে অন্য কোন সিমেন ফেস না করে,
আর কোন সিমেন সে যে দেশেরই হোক,
যে দেশের হোক, যারা যাতে এটা অন্য কোন সিমেন যাতে ফেস না করে, কারণ এটা প্রতিটা মুহূর্তে অনেক টেনশন, জীবনের কোন গ্যারান্টি নাই।
সো আমরা এই গল্পগুলি শুনছিলাম, আমরা আরো গল্প শুনবো, আশা করছি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। অনেক SMS যারা পাঠাচ্ছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। নীলয় জিজ্ঞেস করেছেন রাজুর লাশ কি করেছে। আচ্ছা, নিশ্চয়ই আপনি শুনেছেন লাশটা ফাইনালি ফেলে দেওয়া হয় দেড় বছর পর। দেড় বছর সংরক্ষণ করবার পর আসলে আর পসিবল হচ্ছিল না লাশটাকে রেখে দেওয়ার। তাদের কাছে যদি ওই পরিমাণ ডিজেল থাকতো তারা নিশ্চয়ই রেখে দিতেন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবার জন্য। শুধু এই একটা মাত্র কারণেই লাশটা রেখে দেয়া, কিন্তু শেষ মুহূর্তে তারা রাখতে পারেননি, ফেলে দিতে হয়েছিল। এরপরে কখনো কি ভাবতেন যে ফিরে আসতে পারবেন, জিজ্ঞেস করেছেন আমাদেরকে রিয়া, আপনার কাছে জানতে চেয়েছেন।
আসলে তো আমরা মোটামুটি এখানে সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম এবং আমরা ওইটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, ওখানে যে পরিস্থিতি ছিল ফিরে আসার মতো না। আসলে যাই হোক, বাবা মা যে কষ্ট করছে, পরিবারে বন্ধু বান্ধব প্লাস আত্মীয় স্বজন, শুধু তারাই না, বাংলাদেশের 16 কোটি মানুষই আমাদের জন্য কান্না করছে, দোয়া করছে। তো আল্লাহর রহমতে যাই হোক আমরা ফিরে আসলাম। তো কিন্তু ওইখানে কল্পনা করিনি যে কখনো ফিরে আসতে
পারবো।
তো এটা একটা পূর্ণ জন্ম নিয়েছি বলে মনে হচ্ছে।
অর্জুন তিনি লিখেছেন যে মালিক কোন জায়গা ছিল। আমরা এর আগেও বলেছি অর্জুন, মালিক ছিলেন ইরানিয়ান এবং তার কোম্পানিটি ছিল মালয়েশিয়ান। তার বিজনেসটা আসলে মালয়েশিয়ান, জাহাজটা এক প্রকার হিসাবে দেখানো হয়েছে এমবি আলবেদো, যেটা মালয়েশিয়ান জাহাজ, কিন্তু এর মালিক ছিলেন ইরানিয়ান। সিরাজ তিনি লিখেছিলেন যে সোমালিয়া জায়গাটা কি আসলে জলদস্যুদের জায়গা নাকি অন্যরাও থাকতো। আমার মনে হয় যে অন্যরাও থাকতো, তবে একটা বিশাল অংশ সোমালিয়া, তারা সোমালিয়া জনগণের মধ্যে একটা বিশাল অংশ যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত। এবং আমরা জাকের কাছ থেকে শুনেছি অনেক ইনভেস্টারও আছে যারা ইনভেস্ট করে এই ধরনের কাজের পেছনে। ওকে, সুরমা তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি জাকির ভাই আপনাদের জাহাজের আশেপাশে অন্য কোন জাহাজ ছিল কিনা, এই প্রশ্নের উত্তরও দিয়েছেন আমাদের। ওই সময় সোমালিয়াতে গিয়েও তিনি দেখেছেন অনেকগুলি জাহাজ তারা এর আগে বন্দি করেছে সেগুলি রয়েছে, এবং তারা থাকা অবস্থায় আরো
অনেকগুলি
আসে, সবকিছুই তারা দেখেছেন সেখানে, প্রত্যক্ষ করেছেন। এখন কেমন আছেন জিজ্ঞেস করেছেন কেউ একজন, নামটি লেখেননি। এখন আমার মনে হয় তিনি অনেক ভালো আছেন, ভালো থাকবারই কথা, যিনি 3.5 বছর এইভাবে প্রতিটি ক্ষণ পার করেছেন এবং এমন একটা জায়গায় কেউ চিন্তাও করতে পারবেন না। আর নরসিংদী থেকে নূরনবী SMS করেছেন, জাকির ভাইয়ের কথা শুনে আমার খুবই কষ্ট হচ্ছে। কামাল মোল্লা তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি, আচ্ছা কেউ জন লিখেছেন তিনি মেরিনে পড়েন, বাট আজকে আপনার জীবনের কথা শুনে আমার তো খুবই ভয় লাগছে। সি লাইফ আসলে ভয়ের, সি লাইফে ঝুঁকি নিতে হয় এবং সবকিছু ত্যাগ করেই হয়তো বা যেতে হয়। কুসুম তো আপনার একজন বন্ধু, তিনি রাব্বি নাম,
মাই ফ্রেন্ড
রাব্বি জয়েন করেছেন আমাদের সঙ্গে ফেসবুকে, তিনি আপনার নাম্বারটি হারিয়ে ফেলেছেন বোধহয়, এরকম কিছু বলতে চাইছেন, তিনি আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক। আচ্ছা, জাকিরের সঙ্গে যদি কেউ কথা বলতে চান আমাদেরকে জানাতে পারেন ফেসবুকে অথবা SMS এর মাধ্যমে 16260 এই নাম্বারে SMS করে, আর ফেসবুকে ইনবক্সে নাম্বারটি পাঠাবেন facebook.com/dhakafm90.4। জাকিরের ছবি আমরা পোস্ট করেছি ফেসবুকে, আপনারা চাইলে দেখতে পারেন কে আজকে আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছেন সেই দুঃসহ জীবনের কথা, 3.5 বছর কিভাবে ছিলেন। আমরা মাত্র 1 বছর পার করেছি, এখনো 2.5 বছরের ঘটনা, 2.5 বছরের গল্প রয়ে গেছে, আমাদের সঙ্গে থাকুন। ফেসবুকে দেখতে পাচ্ছি আরিফ লিখেছেন, আপনারা ওই সময়টাতে পাল্টা অ্যাকশনে কেন যেতে পারেননি, 23 জনের সাথে 3 জন। আচ্ছা, ওই সময় তাদের হাতে যে ধরনের অস্ত্র ছিল রকেট লঞ্চার AK-47 এবং এই দুটি অস্ত্রই মূলত বেশি ছিল এবং
মেশিন গান
ছিল, এবং যারা মেরিনার ছিল তাদের কাছে কোনো অস্ত্রই ছিল না। আমরা জেনেছি যে জাহাজে সম্পূর্ণরূপে অস্ত্র বহন নিষিদ্ধ, যার কারণে তাদের কাছে কোনো অস্ত্রই ছিল না এবং তারা এই কারণেই তারা কোনো আসলে পাল্টা অ্যাকশনে যেতে পারেনি। আরিফ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন করেছেন। লিখন লিখেছেন এত কষ্ট আবিন শাহাদাত হোসেনে বিন, তিনি লিখেছেন আমার প্রচন্ড ঘুম আসছে তবুও তোমাকে শুনছি, অনেক ধন্যবাদ। নীরব আহমেদ তিনি লিখেছেন, এরপরে নূর আলম তিনি লিখেছেন, আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকুর যে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তোমাদের জন্য আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, সানি লিখেছেন ভয় করছে খুব, মহিউদ্দিনও তারও ভয় ভয় লাগছে। এরপরে ফারিয়া ইসলাম কথা জয়েন করেছেন, দেশপ্রেমিক নামে একজন বন্ধু আমাদের সঙ্গে ফেসবুকে। এরপরে দেখতে পাচ্ছি জাকির, সাইফুল ইসলাম, ফারদিন জেরিন, তিনি লিখেছেন যে আমার বয়ফ্রেন্ড একজন মেরিনার, সো আমার খুব ভয় করছে খুব বেশি। আচ্ছা, পরিবারের সদস্যরা তো সত্যি খুব ভয়ে পার করেছেন। আজকে জাকিরের বড় ভাই আমাদের সঙ্গে এসছেন আমাদের স্টুডিওতে, কিছুক্ষণ পরে আমরা তাকে তার কাছ থেকে সেই সময়কার তাদের সময়টা কিভাবে কেটেছিল সেই গল্পগুলি জানব। জাকির, আমরা আবারও গল্পে ফিরে যেতে চাই, সেভাবে জানিয়ে দিয়ে আমাদেরকে যদি কিছু লিখতে চান 16260 এই নাম্বার SMS, আর ফেসবুকে facebook.com/dhakafm90.4 লাইক দিয়ে মেম্বার হয়ে যান এবং লিখে ফেলুন আপনার কথাগুলি। জাকিরের ছবিও আমরা পোস্ট করেছি সেখানে, দেখতে পারেন কে আছে আমাদের সঙ্গে। ইঞ্জিন ক্যাডেট জাকির, আমরা তারপর থেকে শুনি। লাস্ট আপনারা ফেলে দিলেন রাজুর, লাস্টটা ইন্ডিয়ান বন্ধু আপনাদের ছিল জাকির, রাজুর পোস্টটি কি ছিল ওখানে?
ওএস, ওএস মিন্স অর্ডিনারি সিমেন।
আচ্ছা আচ্ছা, ওর কাজ কি ধরনের কাজ করতো সে?
ও হচ্ছে ওই জাহাজটাই ছিল তার প্রথম জাহাজ। ওইখানে আসলে জাহাজে এমনই হয় যে প্রথম ক্রু জয়েন করে মোটামুটি পরিষ্কার থেকে শুরু হয়, কি ক্লিন থেকে শুরু হয়।
সব ধরনের কাজ,
সব ধরনের কাজই করতে হয়।
আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা, তারপর ও লাস্ট আপনারা ফেলে দিলেন, ফেলে দেবার পর আপনারা তখন দেড় বছর হয়েছে নাকি?
জি জি,
প্রায় দেড় বছরের কাছাকাছি হয়েছে।
অর্থাৎ যখন পাকিস্তান চলে যায়, এর মধ্যে কিন্তু পাকিস্তান চলে যায় বাইরে, এরপর ডেড বডিটা ফেলা হয়।
আচ্ছা আচ্ছা, পাকিস্তান মানে বুঝলাম না।
আচ্ছা, যখন পাকিস্তানের যে লয়ারটা আসে কথা বলার জন্য, ঠিক আছে, তো ওদের দেশ থেকে মোটামুটি র‍্যানসাম রেজ করা হয়, এবং আমার মনে হচ্ছে 10 মার্চ 2012 সালে ডিলটা ফাইনাল করা হয় 2.85%। তখন জলদস্যুদের ডিমান্ডও আস্তে আস্তে কমে আসে, তারপর একরকম তারা আসে, তারা তাদের লাস্ট ডিমান্ড হচ্ছে 3 মিলিয়ন। তো যাই হোক, 2.85% ডিলটা ফাইনাল হয়ে যায়।
2.85 মার্কিন ডলার, রাইট।
তারপর তো মালিক ওদেরকে বলা হয় যে 10 দিন সময় দেওয়া হয়েছে এই টাকাটা ডেলিভারি দেওয়ার জন্য। তো তখন ওই 10 দিন অপেক্ষা করতে করতে তারা অস্বীকৃতি জানায়, 10 দিন পর তারা দিতে পারতেছে না টাকাটা।
আচ্ছা,
তাদের সময়ের দরকার আরেকটু। তো যাই হোক, আবার তাদেরকে একটা সময় দেওয়া হয় 1 সপ্তাহ, তারপরেও তারা পারে না, তাদের ওই ডেটটাতে তারা টাকাটা পেমেন্ট করতে পারে না। তারপর কি করে, তারা আবার নতুন একটা ট্রান্সলেটর নিয়ে আসে, ওই ট্রান্সলেটরকে তারা বাদ দিয়ে দেয়। তারা বুঝতে পারে যে এই যে গ্যাপটাতে সে কিছু আন্ডার দ্য টেবিল কিছু পয়সা নিয়েছে। তো এভাবে শুনে তাকেও মোটামুটি পানিশমেন্ট দেওয়া হয় এখানে, এবং তাকে বাইর করে দেওয়া হয়, এবং নতুন একটা ট্রান্সলেটর আবার আসে তার নিজস্ব আর্মস নিয়ে।
আচ্ছা,
তৃতীয় ব্যক্তি এটা, সেও ট্রান্সলেটর। তারপর সে আসে, তারপর সে মালিকের সাথে, সে প্রথম দিনে আইসা দুইজন কুরুকে নিয়ে হাত পা বাইদা অনেক ভয় দেখায় এবং অল্প মারধর করে, কিন্তু তাদের সামনে মালিকের সাথে কথা বলা হয় যে মানে এখন এই আজকের দিনের ভিতরে দুপুর 2টার ভিতরে যদি টাকা না দেয় তাহলে এই দুইজন কুরুকে মেরে ফেলবে। এভাবে মালিকের সাথে মালিককে ভয় লাগানো হয়। তো তখন এই মালিকে কথা বলতো না, কথা বলতো যে পাকিস্তানি লয়ারটা। তো লয়ারে বলছে যে আসলে আমার টাকা তো রেডি আছে, আমি অন্য যে প্লেনের ব্যাপারগুলো এইসব এখন অ্যারেঞ্জ করতে পারিনি, আসলে টাকাগুলো তো আসে প্লেনের মাধ্যমে, তো ওগুলো এখনো ব্যবস্থা হয় নাই, তো আমি চেষ্টা করতেছি ওগুলো ব্যবস্থা করার জন্য। আসলে যাই হোক, এগুলো সব হচ্ছে যে মিথ্যা কথা যখন লাস্টে আমরা জানতে পারি আর কি। তো তারা পারে না, ওই ডেটও পেমেন্ট করতে পারে না, তারা আমাদের উপর টর্চার করে। তো এরপরে টর্চার করার পরে যে অবস্থা, এই যে তখন আবার তারা একটা নতুন ডেট চায়। তো ওইখানে ট্রান্সলেটর ওদেরকে ওই লয়ারকে কোনো ডেট দিতে চায় না, না না কোনো ডেট দেওয়া যাবে না, তোমরা মিথ্যা কথা বলতেছো, তোমরা হচ্ছে লায়ার, তোমরা প্রতিদিন মিথ্যা কথা বলতেছো, আজকে দিব কালকে দিব, এভাবে এভাবে সময় নিচ্ছ কিন্তু টাকা পেমেন্ট করতেছো না। তারপর এভাবে কইরা তারা একটা সময় নেয় আবার আগামী মাসের 10 দিন 15 দিন এভাবে। তো এভাবে কইরা তো ট্রান্সলেটর তাদের নিজস্ব সিকিউরিটি নিয়ে চলে যায়। সো তারপর ওই ডেটে তারা আসে, এবং ওই ডেটে তারা আসে মালিকের সাথে কথা বলে, সরি লয়ারের সাথে কথা বলে। তো পাকিস্তানি লয়ার তখন বলে যে আমার কাছে মালিকে টাকা হ্যান্ড ওভার করেনি, মালিকে দেওয়ার কথা ছিল আমাকে 1.25, ওই টাকাটা আমাকে সে হ্যান্ড ওভার করতেছে না, সেই কারণে আমার লেট হচ্ছে। আবার আমরা এমনও শুনছি যে মালিকে বলতেছে যে পাকিস্তানি লয়ারকে, তুমি যে কালেক্ট করছো টাকাটা ওইটা আমার কাছে দাও, আমি কুরু এবং জাহাজ ছুটাবো, যেহেতু জাহাজটা আমার, তুমি আমার আমার এই কুরুদের নামে টাকা কালেক্ট করছো, তোমার টাকাটা আমাকে পাঠাও। এই তাদের ভিতরে একটা অবিশ্বাসের জন্ম হয়।
আচ্ছা,
তো এখন লয়ার বিশ্বাস করতেছে না মালিককে, মালিক বিশ্বাস করতেছে না পাকিস্তানি লয়ারকে, এই ধরনের একটা দ্বন্দ্ব তাদের ভিতরে সৃষ্টি হয়। প্লাস তারা মালিক আর টাকা দিচ্ছে না, এখানে মালিক আর টাকা দিচ্ছে না, তখন এই যে এগুলো সবকিছু যখন জলদস্যুরা প্লাস ট্রান্সলেটর জেনে যায়, তখন তারা সাত দেশ থেকে সাতজন, অর্থাৎ সাত সরি, যে আপনার আমরা থাকি পাকিস্তান প্লাস শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্ডিয়া এবং ইরান, পাঁচ দেশ থেকে সাতজন করে তারা বাইরে নিয়ে যায়।
আচ্ছা,
তারপর বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে তারা মালিক প্লাস লয়ারের সাথে কথা বলে টাকার ব্যাপারে, কিন্তু ওইখানে মালিক অস্বীকৃতি জানায় টাকার জন্য। তখন তারা তখন পাকিস্তান থেকে তাদের পরিবারের অনেক প্রেশার থাকে এবং যে জলদস্যুরা তারা প্রেশার দেয়, আচ্ছা ঠিক আছে মালিক যেহেতু পয়সা দিচ্ছে না, ও টাকা দিচ্ছে না, ঠিক আছে বাদ দাও, পাকিস্তান থেকে যে টাকা কালেক্ট করা হয়েছে ওই টাকা দিয়ে পাকিস্তান কুরুকে নিয়ে যাও, এভাবে কথাবার্তা চলছিল। তারপর প্রায় 45 দিন পরে তাদের সাথে ডিল ফাইনাল হয়ে যায় পাকিস্তানের ব্যাপারে। শুধু পাকিস্তানের জন্য আমি যতটুকু জানি $1 মিলিয়ন পেমেন্ট করা হয়েছে শুধু তাদের সাতজনের জন্য,
সাতজনের জন্য $1 মিলিয়ন মার্কিন ডলার। এটা কি ওই পাকিস্তানি লয়ার তিনি ব্যবস্থা করেছেন
তাদের সরকার থেকে প্লাস তাদের
ফ্যামিলি থেকে?
আমরা যতটুকু জানি ক্যাপ্টেনের যে ওয়াইফ, সে একটা এনজিওতে চাকরি করে অনেক বড় ভালো একটা পদে আছে, সেই মোটামুটি এই টাকাগুলো রেজ করছে পাকিস্তান থেকে প্লাস সরকার থেকে। তো তাদের একটা প্রেশার ছিল যে ঠিক আছে আমরা যেহেতু কষ্ট করছি, এখানে মালিকে টাকা দিচ্ছে না, অন্য দেশে তারা আগাই আসতেছে না, তো আমাদের দেশ থেকে আমরা টাকা প্রস্তুত আছে আমাদের গ্রুপ ছেড়ে দাও। তো 1.5 বছর পরে তারা এভাবেই করে, তো লয়ারে ওদের জন্য $1 মিলিয়ন পেমেন্ট করে প্লাস সাতজন কুরুকে নিয়ে যায়।
কিভাবে সোমালীয় জলদস্যুদের হাতে এসে পৌঁছায়?
এটা যে টাকাটা আসে হুন্ডির মাধ্যমে, তাদের যে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, ওইটা আমি যতটুকু জানি দুবাই থেকে ওই যে লয়ার ওদেরকে 3 কিস্তিতে টাকাটা পাঠানো হয়, যখন টাকাটা পুরোটা আসে এরপর ওদেরকে ছাড়া হয়।
সাতজন আপনাদেরকে?
না, শুধু পাকিস্তানি সাতজন, আর অন্য দেশের লোকগুলা ল্যান্ডে থাকে আর অন্য কুরুগুলা জাহাজে থাকে।
তার মানে ছিল সব মিলিয়ে আপনার 23 জন, এর মধ্যে রাজুকে মেরে ফেলার পর আপনারা ছিলেন 22 জন। এরপর প্রায় 1.5 বছর পর পাকিস্তানি 7 জনকে তারা ছাড়িয়ে নিয়ে যায়। এরপরে আপনারা থাকলেন
15 জন,
মাত্র 15 জন, এর মধ্যে 7 জন বাংলাদেশি আর বাকি ইন্ডিয়ান এবং ইরানি,
শ্রীলঙ্কান।
আচ্ছা আচ্ছা,
শ্রীলঙ্কান 6 জন, ইন্ডিয়ান 1 জন, 1 জন ইরানিয়ান আর বাংলাদেশি 7 জন,
বাংলাদেশি 7 জন। আচ্ছা, ওদের যেদিন আপনারা ততক্ষণে তো বুঝতে পেরেছেন যে এরকম, আপনারা কি আগে জানতেন যে এই ধরনের আলোচনা চলছে যে পাকিস্তানিদেরকে শুধু ছাড়ানো হবে?
না, আমরা তো আমি ছিলাম তখন জাহাজে, আমরা এইভাবে শুনিনি। আর যখন বাইরে যারা ছিল তাদের সামনে এই ঘটনাগুলো ঘটতেছিল, তো আমাদের যেটা আমরা ফেস করছি জাহাজে, আর যারা ল্যান্ডে ছিল তারা ফেস করছে ল্যান্ডে, তো তাদের থেকে আমরা ডিস্টেন্স ছিলাম। তো তারা একরকম টর্চারে ছিল, আমরা ছিলাম অন্যরকম টর্চারে। তো বাইরের ব্যাপারটা আমরা যতটুকু শুনছি তারা অনেক টর্চারে ছিল, যে এই যে যখন তাদের জন্য ডিল হচ্ছিল শুধু পাকিস্তানের জন্য, তখন মুহূর্তটা অন্যরকম, যে জাহাজের পিতাই হচ্ছে যে ক্যাপ্টেন, যে আর সেই ক্যাপ্টেনই তাদের পুত্রদেরকে রাইখা একা চলে যাচ্ছে। তো এইসব ফিলিংস আসতো, সবাই কান্না করতো একসাথে বসে, কি করবো এখন, যে যে আমাদের ক্যাপ্টেনই হচ্ছে যে আমাদেরকে রাইখা চলে যাইতে চাচ্ছে,
তো
পাকিস্তানি ওদের দেশ থেকে পেমেন্ট করছে $1 মিলিয়ন, ওরা চলে যাচ্ছে। তো এইভাবে কইরা আস্তে আস্তে ওদের জন্য ডিল ফাইনাল হয় এবং টাকা চলে আসে। ওরা দেখে যে কিভাবে টাকা আসতেছে, প্লাস ওইখানে কত প্রচুর মানুষ, জনসংখ্যা অনেক, ওইখানে যে টাকা নেওয়ার জন্য, মানে একটা অন্যরকম দৃশ্য সৃষ্টি হয় সেখানে। তো ওইটা আমি দেখি নাই, আমি শুনছি আর আমি ফেস করি জাহাজে।
আচ্ছা, এরপর
তারা কি আবার জাহাজে ফিরে এসেছিল না ওখান থেকেই তারা চলে গেল?
হ্যাঁ, ওই সাতজন যখন ডিল ফাইনাল হয়ে যায় এবং টাকা চলে আসে, এর একদিন আগে এই ক্যাপ্টেন, চিফ অফিসার এবং থার্ড অফিসার এই তিনজনকে জাহাজে নিয়ে যাওয়া হয়, কারণ জাহাজে তাদের যে ডকুমেন্ট প্লাস ব্যাগগুলো ছিল ওগুলো তারা আনতে যায়। তো ওগুলা তারা আনতে যায়, প্লাস তারা যখন আসে তখন তারা এগুলো নিয়ে চলে যায় এবং আমাদেরকে আমাদেরকে বলে না যে তারা যে চলে যাচ্ছে, তারা স্বীকার করে না যে আমাদের সবকিছু হয়ে গেছে, আমাদের টাকা চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি, আমাদেরকে বলে নাই। তো যাই হোক, তারা যখন চলে গেল এরপরে আমরা
পাকিস্তানিরা কেউ আপনাদেরকে জানায় না যে আপনারা তারা ছাড়া পেয়ে তারা চলে যাচ্ছে?
চলে যাচ্ছে। যাই হোক, তারপর ওরা এই সব ব্যাগ ব্যাগ ট্যাগ নিয়ে তারা যখন চলে গেছিল, এরপরে যে আরো চারজন পাকিস্তানি যখন জাহাজে ছিল, অন্য চারজন পাকিস্তানি, তো তাদের তাদের একদিন ফোন আসে বাইরে থেকে, এই চিফ অফিসার ফোন করে, চিফ অফিসার ফোন করে একটা ক্রুর সাথে কথা বলে, এই তো ওকে বলে সবকিছু যে আমাদের সবকিছু হয়ে গেছে, ডিল ফাইনাল হয়ে গেছে, তোমরা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি থাকো, কালকে সকালে তোমরা বাইরে চলে আসবে জলদস্যুদের সাথে। তো ওর ওকে আবার মানা করে দেওয়া হয় অন্য কোনো ক্রুকে না বলার জন্য,
আপনাদেরকে যেন না বলে,
আমাদেরকে যাতে না বলে। তো ওরা আমাদেরকে বলে না, তারপর আমরা বুঝতে পারি যে আসলে ওদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এরা চলে যাচ্ছে। তো তখন তো আরো কষ্ট মানসিক ভাবে যে কি হইলো, আমরা সবাই একসাথে ভাইয়ের মতো কাটাইলাম এতদিন, একজন কুরুকে হারাইলাম, এখন তারা সাতজন আমাদেরকে রাইখা চলে যাচ্ছে। যাই হোক, পরে তাদের যখন টাকা আসে তারাও আমাদেরকে লেফট করে চলে যায় আর কি।
তখন আপনারা থাকলেন আর?
আমরা আর থাকি 15 জন, টোটাল
15 জন থাকলেন। আচ্ছা, গল্পের এই পর্যায়ে আমরা আবার একটু বিরতিতে যেতে চাই। দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন, দীপু লিখেছেন। আচ্ছা দীপু, এই প্রশ্নের উত্তরটা আসলে আমাদের কাছে নেই, অত্যন্ত কঠিন একটা প্রশ্ন করেছেন আপনি। যাই হোক, আপনিও বোধহয় বুঝতে পারবেন কেন এই প্রশ্নের উত্তরটা আমার পক্ষে দেওয়া পসিবল হচ্ছে না। জাকির ভাইয়ের কথা শুনে আমি বিশ্বের সবাইকে আহ্বান জানাই, সবাই মিলে যেন, আচ্ছা একজন অনেক রেগে গেছেন, তিনি বলেছেন যে চলো সবাই মিলে আমরা সোমালিয়া জলদস্যুদের ধ্বংস করে দিয়ে আসি। আচ্ছা, যখন আমাদেরকে বন্দী থাকে আমাদেরও এমনটি মনে হয়, যখন আমাদের ভাইরাই যে সাতটা ভাই আমাদের বন্দী ছিল, আমাদের তখন এমনটি মনে হচ্ছিল। দেলোয়ার তিনি লিখেছেন, ভাই সেখানে কি ধরনের খাবার খাওয়ানো হতো বন্দী অবস্থায়?
আচ্ছা, এই যে জাহাজে আমাদের কন্টেইনার যা ছিল, যেহেতু এখান থেকে 50টার বেশি কন্টেইনার আমরা ওদের জন্য আমাদের কাঁধে করে বহন করে বোটে লোড করে দিই, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য আমাদের এইসব কাজ করতে হইতো। তো আমাদের এই কন্টেইনারে আমরা ওই যে স্পিড বোটে লোড করে দিতাম, ওরা বাইরে গিয়ে বিচে রেখে আবার আসতো, আবার লোড করে দিতাম, আবার আসতো, এভাবে প্রায় 50টা কন্টেইনার খালি করে দিতাম তাদের জন্য আমরা।
হ্যাঁ,
এই কন্টেইনার গুলোতে ছিল 11 কন্টেইনার ছিল বাসমতি চাউল 50 কেজি বস্তা, অনেক সিমেন্ট ছিল 50 কেজি বস্তার, তারপর ইঞ্জিন লুব অয়েল ছিল 4টা কন্টেইনার, ডিনার সেট ছিল 3টা কন্টেইনার, তারপর টাইল ছিল অনেক কন্টেইনার, তারপর একটা কন্টেইনারে ছিল ইলেকট্রনিক্স আইটেম, DVD স্পিকার, তারপর এই যে একটা কন্টেইনার ছিল বাথ ট্যাপ, তারপর অনেকগুলো কন্টেইনার ছিল তার, তারপর
বিভিন্ন
একটা কন্টেইনার ছিল ফ্লাইউড, একটা কন্টেইনার ছিল হ্যান্ড গ্লাভস। তো এভাবে অনেক মোটামুটি তারা সবকিছু নিয়ে যায়। একটা কন্টেইনার ছিল প্রাডোকার, 2টা কন্টেইনার ছিল টায়ার, 4টা কন্টেইনার ছিল লরি। সো এভাবে তারা মোটামুটি সবকিছুই নিয়ে যায়, 50টা কন্টেইনার, অর্থাৎ যতটুকু সম্ভব হয়
আপনাদেরকেই সব দিয়ে দিতে হতো।
হ্যাঁ, সবগুলো আমরাই ক্যারি করছি, কারণ আমাদেরকে তারা প্রেশারের মাধ্যমে করাইতো, যদি আমরা এসব না করতাম তারা মারধর করতো। এগুলো করার সময় আমরা 5 মিনিট বসতে চাইলে দিত না, লাথি, অনেকে অনেকে লাথি মারছে, থাপ্পড় মারছে।
দিনে কতক্ষণ তারা পরিশ্রম করতো?
এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে কাজ করাইতো তারা, আর যেগুলো অসম্ভব ছিল ওগুলো সম্ভব করে নিয়েছে তারা আমাদের হাতে। ওগুলো এই যে লরির যে আইটেমস গুলো, ওগুলো ছিল অনেক হেভি, তারপর এই যে একটা 50 কেজি সিমেন্টের বস্তা, একটা 50 কেজি চাউলের বস্তা, ওগুলা মানে এমন পরিস্থিতিতে ছিল যেগুলা মানে আলগাই ক্যারি করা অনেক কঠিন ছিল, কারণ কন্টেইনার কাটার মতো কোনো ইকুইপমেন্ট ছিল না। গ্রাইন্ডারের মাধ্যমে যেটা কাটা হয় আমরা কাটছি কুড়ালের মাধ্যমে, আস্তে 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 করে কুড়ালের মাধ্যমে, যেটা অসম্ভব ছিল সেটাও তারা আমাদেরকে পেশানোর মাধ্যমে সম্ভব করে নিয়েছে।
এবং ওই রকম দুর্বল একটা শরীরে
তখন আরো ছিল খাবারের কষ্ট ছিল, খাবারের যে কষ্টটা ছিল তখন আমরা এই যে এই যে এই যে এগারোটা কন্টেইনার ছিল চাউল, তো মোটামুটি দশটা কন্টেইনার চাউল তারা নিয়ে গেছে, আর একটা কন্টেইনারে চাউল আমরাই খরচ করছি আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, কিন্তু তারা বাইরে থেকে সাপ্লাই দিত শুধু একটা চনা বুটের মতো একটা বুট যেটা আমরা সিদ্ধ করে খাইতে হইতো, ওটাতে ওটা শুধু সিদ্ধ করে ভাতে সাদা ভাতের সাথে খাইতাম, প্লাস ওরা আটা আটা সাপ্লাই দিত, আটাটা আমরা রুটি বানাইতাম চা দিয়ে খাইতাম অথবা এই চনা বুটের মতো যে বুট ওইটা সিদ্ধ দিয়ে খাইতাম। তো মাসে মাসে অনেক সময় আলু পেঁয়াজ সাপ্লাই দিত, দশ কেজি আলু দশ কেজি পেঁয়াজ, তো ওইটা আমরা তেলের মাধ্যমে একটা ফ্রাইড রাইস করে খাইতাম। তো এভাবে চলছে মোটামুটি আর কি, দুই বেলায় খাবার খাইতে হইতো, অনেক সময় খাবারে খাবারও বন্ধ করে দিছিল তিন চারবার, এমন দিন গেছে 36 ঘন্টা 38 ঘন্টা 30 ঘন্টা না খাবার রাখছে,
কিছু খেতে দিত না,
কিছুই না, পানিও না, টয়লেটও না, খাবারও না। ওগুলো হচ্ছে যে যখন জাহাজের সমস্যা হয় অনেক, এই ডিজেল শেষ হয়ে যায় তারা বিশ্বাস করে না, পানি শেষ হয়ে যায় তারা বিশ্বাস করে না, মানে কোনো কিছু বললে তারা বিশ্বাস করতো না, তারা বলতো না না সবকিছুই পুরো, সবকিছুই পুরো, জাহাজ বড় সবকিছুই পুরো।
আচ্ছা, মিন্টু জিজ্ঞেস করেছেন যে কাটা তারের বেড়া ছিল, তারপরে বিভিন্ন ওয়্যারে আপনারা ইলেকট্রিসিটি দিয়েছিলেন, তারপরেও তিনজন জলদস্যু কিভাবে আপনাদের জাহাজে উঠলো, এই উত্তরও কিন্তু জাকির আমাদের দিয়েছে যে জাহাজে এত পরিমাণ কন্টেইনার ছিল, জাহাজটা খুবই একেবারে পানির কাছাকাছি ছিল,
তারা সহজেই উঠে গেছে জাহাজ,
খুব সহজেই তারা উঠে গেছে,
যেখানে তারের যে কারেন্টের লাইনটা ছিল ওইটাতে তারা ধরে নয়, তারা উপর দিয়ে চলে আসছে, ওইটা ছিল তারের তারের বেড়ার ভিতরে, আর এরা আসছে জাহাজের উপর দিয়ে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই জায়গাটা ওই এরিয়াটা সেফ ছিল,
সেফ ছিল, ওইটাতে তারা ধরে না, আসলে তাদের অনেক অভিজ্ঞতা আছে, তারা জানে ওইসব তারগুলাতে হয়তো কারেন্ট আছে, তারা ওগুলাতে টাচও করেনি, কিন্তু ওই যে তার কাটায় অনেক জায়গায় তাদের গায়ে লাইগা কেটে গেছে, কিন্তু যে কারেন্টের যে লাইনটা ওটা ওইটাতে টাচও করেনি।
আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যে সোমালিয়ার জলদস্যুরা ওই সময় তারা কি ধরনের পোশাক পরতেন?
তারা পোশাক পরত সব সময় যে লুঙ্গি এবং গেঞ্জি অথবা শার্ট, এই ধরনের সব সময় লুঙ্গি, তারা
বেশিরভাগই লুঙ্গি পরত। এমনি কোন কোন বাহিনীর কোন পোশাক জাতীয়
না, না, তারা তাদের কোন নিজস্ব আর্মি পোশাক ছিল না।
আচ্ছা আচ্ছা, তারা তো জলদস্যু,
জলদস্যু।
আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি যে এই সোমালীয় জলদস্যুরা এক সময় জেলে ছিল এবং তাদের তারা আস্তে আস্তে জলদস্যু পরিণত হয় যখন তাদের ইয়েতে তাদের মাছ নষ্ট করে দেওয়া হচ্ছিল।
আসলে আমরা যখন এখানে বন্দী ছিলাম আমরা এভাবেই শুনছি, তারা আগে জলদস্যু ছিল না, তারা সবাই ছিল ফিশারম্যান,
ফিশারম্যান, এবং তারা খুব ভালো ছিল, এটা আমরা শুনছি,
অনেক ভালো ছিল শুনছিলাম আমিও এভাবে, তারা মাছ ধরত, তো এই যে আমেরিকান শিপ গুলো আইসা তাদেরকে জোর করে মারধর করে তাদের মাছগুলো নিয়ে যেত, তাদেরকে কিছু পেমেন্ট করা হইতো না, তো তারা এই ধরনের যে ব্যবহার করতো তারা অনেক রাগান্বিত, কারণে তারা একসময় এই জাহাজ ধরতে এই দ্বীপ সাগরে যায়, তারা তখন জাহাজ ধরে আনে এবং আস্তে আস্তে তারা ডিমান্ড করে, এভাবে তাদের জীবনটা শুরু হয়, আমরা এভাবে শুনি, আসলে সত্যটা সত্য মিথ্যা কতটুকু আমি বলতে,
আমরা অনেক জায়গায় যেটা আমরা এতদিন ধরে গবেষণা করে সোমালিয়া জলদস্যুদের সম্বন্ধে জানতে গিয়ে যতটুকু জানতে পেরেছি যে একটা সময় তারা সবাই আপনার মতো আপনি যতটুকু জেনেছেন তো তারা তো মাছ কেড়ে নিত আমেরিকান ইউরোপিয়ান জাহাজগুলি এবং তাদের এরিয়াতে অনেক ধরনের বর্জ্য ফেলতো যাতে করে ওই এরিয়াতে তারা মাছটা খুঁজে পেত না, পেশাটাই বন্ধ হয়ে যাওয়ার মতো এবং রাজনৈতিক অস্থিরতাটাও তো ছিল। তো ওই সময় সোমালিয়ার আর কি কি ঘটনা আপনারা জানতেন, কি কি শুনতেন তাদের কাছ থেকে?
তাদের কাছ থেকে আসলে মোটামুটি এরকমই শুনছি যে আসলে তারা আগে খারাপ ছিল না, জলদস্যু ছিল না, তারা সবাই ছিল মোটামুটি ফিশারম্যান এবং তারা যখন এই যে এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, ওইখানে থাকা অবস্থায় আমরা অনেক মাছ ধরছি এবং এবং অনেক ফটো আমার কাছে আছে, আমরা মাছ ধরি ফটোগুলো উঠেছি।
আজকে
যাই হোক, আমি এটা প্রেজেন্ট করতে পারতেছি না আজকে, কারণ আগে থেকে আমাকে এই এক্সপিরিয়েন্সটা তো আমি জানতাম না, এখানে নিয়ে আসতাম, হয়তো যদি আপনারা চান আমি ভবিষ্যতে দিতে পারবো।
অবশ্যই আপনি পাঠাবেন, আমরা এরপরে একদিন হয়তো আপনার ছবি সহ আমরা সেই ছবিগুলো উল্লেখ করে আমরা পোস্ট করব, এবং আমার বিশ্বাস আমাদের যারা লিসনার বন্ধুরা রয়েছেন তারা সবাই দেখতে চাইবেন এবং আপনাকে ধন্যবাদ দিবেন সেই ছবিগুলো যদি শেয়ার করতে।
আমরা এখানে ধরছি অনেক ধরনের মাছ, আমরা এখানে ধরছি তো আসলে এই যে জলদস্যুরা এখানে যে আগে মাছ ধরতো পরে যে বন্ধ হয়ে যায় এই গ্যাপটাতে প্রচুর মাছ এখানে জন্মায়, প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। ওরা আসলে এখানে যে যতটুকু দেখলাম ওরা এখানে মাছ ধরে ব্যবসা করলে কিন্তু তারা ভালোভাবেই চলতে পারে, জাহাজ ধরতে যাইতে হয় না। যাই হোক, যতটুকু দেখলে শুনলাম ওইখানে যে তারা যে মাছ ধরতো ওই যে ইউরোপিয়ান শিপ প্লাস এই আমেরিকান শিপ তারা আসতো আইসা তাদের থেকে জোর করে মাছগুলা নিয়ে যেতো, কিন্তু তাদেরকে কোনো পেমেন্ট করা হইতো না। তো তাদের সাথে এই যে একটা শত্রুতা নিয়ে এই কারণে তারা এই যে ডিপ সাগরে যাচ্ছে জাহাজ ধরার জন্য, এবং তারা আস্তে আস্তে জাহাজ ধরে আসে ডিমান্ড করতেছে, এভাবে টাকা পাচ্ছে, এভাবেই থেকে শুরু তাদের। আমরা যতটুকু শুনছি
খুব সহজে তারা কাড়ি কাড়ি টাকা আয় করছে,
আয় করছে।
তো এখানেই তারা নিজেদের ওই পেশাটা বাদ দিয়ে এই পেশায় সবাই চলে আসলো, জলদস্যু হয়ে গেল সবাই। খুব সহজেই একটা জাহাজকে ধরতে পারলেই মিলিয়ন মিলিয়ন।
আর ওইখানে আমরা যতটুকু দেখলাম যে কিভাবে টাকা আসতেছে জাহাজে, একটা জাহাজের টাকা আসতেছে প্লেনের মাধ্যমে, প্লেন যখন জাহাজের উপর আসে দুই বা তিনবার রাউন্ড মারতেছে তারা একটা সিগন্যাল দেয় স্মোক, স্মোক ফেলে তারা যে স্মোকটা দেখে এই যে একটা স্পেসিফিক করা হয় যে এই টাকা এই জায়গায় টাকাটা ফেলানোর জন্য। তো প্লেন ঘুরতে ঘুরতে এবং প্রাইভেট প্লেন, এটা বিশেষ একটা প্লেন যে ছোট খাটো আর কি প্রাইভেট, তো ওই প্লেন থেকে টাকা ফেলা হয় প্যারাশুটের মাধ্যমে। তো স্পিড বোট যাইয়া ওই প্যারাশুটের টাকা থলিটা উঠায় এবং তারা নিয়ে জাহাজে উঠে এবং তারা কাউন্ট করে এই মেশিনের মাধ্যমে। তো যখন তাদের টাকা পূরণ হয়ে যায় তারা নিজস্ব আর্মস তারা সিকিউরিটি বোর্ডে নাইমে চলে যায় এবং জাহাজ স্টার্ট করে তারা নেভি শিপ থাকে এখানে, নেভি শিপের সাথে যাই ডিসকাস করে এবং নেভি শিপ তাদেরকে পথ দেখায় দেয় এভাবে যাও এটা হচ্ছে যে সেফ পথ, যতটুকু দেখলাম আর কি।
আচ্ছা আচ্ছা, ওকে, টাকা তো এইভাবে দেওয়া হয়।
এই ধরনের একটা ফটো আমার কাছে আছে,
টাকা দেওয়া হচ্ছে।
হ্যাঁ, একটা জাহাজ এই যে একটা সিঙ্গাপুরি কোম্পানি একটা জাহাজ, এটা হচ্ছে যে আপনার অয়েল ট্যাঙ্কার। এই জাহাজের একটা সিন আমার কাছে আছে, ওইটা প্যারাশুটের মাধ্যমে টাকা পড়তেছে আমার কাছে, ছবিটা আমি আমি পাঠাবো পরে।
অবশ্যই অবশ্যই পাঠাবেন, আমাদের ফেসবুকে পোস্ট করবেন অথবা আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো সেখানে দিয়ে দিবেন। আরো অনেকগুলি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। যখন পাকিস্তানি সাতজন নাবিক আপনাদেরকে ছেড়ে চলে গেল তখন তাদের তাদের মানে তাদের জন্য আপনাদের ফিলিংসটা কেমন ছিল? আপনাদের রাগ হচ্ছিল নাকি দুঃখ হচ্ছিল নাকি আফসোস হচ্ছিল নাকি তারা তাদের জন্য খুব কষ্ট হচ্ছিল? আসলে
আসলে ওইখানে রাগ না, ওইখানে আমাদের অনেক কষ্ট হচ্ছিল যে আসলে যে ভাইয়ের মতো বাবার মতো ক্যাপ্টেন এভাবে মনে করতাম, একসাথে অনেকটা দিন একসাথে সময়টা পাস করলাম, যাদের দিকে আমরা তাকাই আছি আমরা হচ্ছে যে কুরু জাহাজের যে বড় অফিসার ওরা হচ্ছে ক্যাপ্টেন চিফ অফিসার, তারাই আমাদেরকে রাইখা এসকেপ হয়ে যাচ্ছে এখান থেকে। তো অনেক মানে কষ্ট পাচ্ছিলাম, রাগ না আসলে, যাদের জন্য টাকা ওদের আসলে ওরা টাকা দিতে পারছে সেজন্য ওরা চলে গেছে এইরকমই আর কি, টাকা ওরা পেমেন্ট করতে পারছে বিদায়। ওখানে হচ্ছে যে মোট কথা হচ্ছে টাকা যে দিতে পারবে সেই যাইতে পারবে।
ওকে, জুয়েল আছে আপনার সঙ্গে, চলছে অন্ধকারের গল্প, এবং আজকে অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে সোমালীয় জলদস্যুদের হাতে সেই সাত নাবিক আটক ছিলেন প্রায় সাড়ে তিন বছর, তাদেরকে কিডন্যাপ করা হয়েছিল তাদের জাহাজটি সহ। তো তাদের মধ্যে থেকে একজন আজকে জাকির আজকে আমাদের সঙ্গে, তিনি একজন ইঞ্জিন ক্যাডেট, তিনি শেয়ার করছেন সেই সময়ের দুঃসহ ঘটনা, কেমন ছিলেন তারা, কিভাবে তাদের জাহাজকে আক্রমণ করা হয় এবং কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয় সবকিছু আমরা শুনে ফেলেছি। এবং আস্তে আস্তে এই মুহূর্তে আমরা রয়েছি বন্দী অবস্থায় প্রায় দেড় বছরের মাথায়। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, সেই ফাঁকে জানিয়ে দিই আমাদেরকে লিখুন 16260 এই নাম্বার SMS, অথবা ফেসবুকে লিখতে পারেন facebook.com/dhakafm90.4, সেখানে গেলে দেখতে পাবেন জাকিরের ছবি আমরা পোস্ট করেছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন জাকির কেমন দেখতে কেমন ছিল সেই ছবি। এই মুহূর্তে না, তবে কিছুক্ষণ পরে বন্দী অবস্থার একটা ছবি আমরা পোস্ট করবো। আমাদের সঙ্গে থাকুন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার কাছে জাকেরকে জিজ্ঞেস করবার মতো তাহলে অবশ্যই অবশ্যই আপনি সেটা লিখে পাঠান 16260 এই নাম্বারে। তবে শুরুতে অবশ্যই জানতে চাই আপনি কে, কোথা থেকে আমাদেরকে শুনছেন, অবশ্যই নামটি লিখবেন, কোথা থেকে শুনছেন সেই জায়গাটির নামও লিখবেন। আমরা অন্ধকারের গল্প থেকে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ছোট্ট খুবই ছোট্ট বিরতি, এবং এই বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.
Down the ground goes Shakib, four more. Now there's a biggie, wonderful use of the feet from Shakib.
All the way across the Bay of Bengal. Into Dhaka as well. He'll be a popular man here, Shakib Al Hasan.
বন্ধু তাকিয়ে দেখো, ক্রিকেটীয় বিশ্বের উঠোনে সকলের এক মায়াবী রোদ্দুর আলো ছড়াচ্ছে, আমরা জানি তার নাম বাংলাদেশ। আর যাদের সাফল্য গাথায় গর্বিত ওই ক্রিকেট, তোমাদেরকে কাছে থেকে জানবার ইচ্ছে তোমার আমার সকলে। তাই বন্ধু আসছি তোমাদের কাছে সবুজ মাঠের এক সফল কারিগরকে সাথে নিয়ে।
হ্যালো বন্ধুরা, আমি সাকিব আল হাসান, আসছি 26 তারিখ ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে, তৈরি থেকো তোমরা, অনেক কথা হবে।
আগামী 26 জুন বৃহস্পতিবার রাত 10:30 শুনুন প্রাণা ভালোবাসার বাংলাদেশ। এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ডিয়ার ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা একটা গান শুনছি, গানটি ব্যাচেলর সিনেমা থেকে নেয়া, এবং আজকের অতিথি জাকিরের খুবই প্রিয় একটি গান, খুবই পছন্দের একটি গান, তার রিকোয়েস্টে আমরা এই গানটি শুনে আবারও ফিরে আসছি। পাগলা ঘোড়া বাই আসিফ, জাকিরের প্রিয় এই গানটি আমরা আজকে জাকিরকে না শুনে দিয়ে পারলাম না, সো এই গানটি শুনে আবারও আসছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, চলছে অন্ধকারের গল্প।
ঘোড়া রে কই যাস, ও আমার পাগলা ঘোড়া রে, কই থেকা কই লইয়া যাস, যখন তখন আমার দিয়া কাটাইয়া নেস ঘাস, আমার পাগলা ঘোড়া রে, কই থেকা কই লইয়া যাস, ও আমার পাগলা ঘোড়া
abroad, English learning, university admission, career-related shop. Shop kichu jante shunun, Cypher's Career Show.
ভার্সিটি ভর্তির শেষ প্রস্তুতি এবং ক্যারিয়ার ও ইংলিশ নিয়ে কথা বলবেন সাইফোর্স এর নির্বাহী পরিচালক এটিএন স্যার. Cypher's Career Show, every Monday at 10:30 p.m. to 11:30 p.m. only on Dhaka FM 90.4.
Down the ground, go Shakib, four more. There's a biggie. Wonderful use of the feet from Shakib.
All the way across the Bay of Bengal. Into Dhaka as well. He'll be a popular man here. Shakib Al Hasan.
বন্ধু তাকিয়ে দেখো, ক্রিকেটীয় বিশ্বের উঠোনে সকলের এক মায়াবী রোদ্দুর আলো ছড়াচ্ছে। আমরা জানি তার নাম বাংলাদেশ, আর যাদের সাফল্য গাথায় গর্বিত ওই ক্রিকেট, তোমাদেরকে কাছে থেকে জানবার ইচ্ছে তোমার আমার সকলে। তাই বন্ধু, আসছি তোমাদের কাছে সবুজ মাঠের এক সফল কারিগরকে সাথে নিয়ে।
হ্যালো বন্ধুরা, আমি সাকিব আল হাসান, আসছি 26 তারিখ ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে। তৈরি থেকো তোমরা, অনেক কথা হবে।
আগামী 26 জুন বৃহস্পতিবার রাত 10:30 শুনুন প্রাণা ভালোবাসার বাংলাদেশ। এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
স্বাগত আর একবার শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন, চলছে অন্ধকারের গল্প। জুয়েল আছি আপনার সঙ্গে এবং আজকে অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে রয়েছেন জাকির, যিনি সোমালিয়া সেই জলদস্যুদের হাতে অপহৃত সাত বাংলাদেশীর একজন বন্ধু। তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন, আল্লাহর কাছে আবারও আমরা শুকরিয়া জানাই, এবং তিনি 3.5 বছর বন্দী ছিলেন, সেই ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করছেন। এদিকে ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন, জানিয়ে রাখি ফেসবুকে আমরা তার একটা ছবি পোস্ট করেছি, চাইলে দেখতে পারেন জাকির কে, কেমন দেখতে। আচ্ছা, কুমিল্লা থেকে লিখেছেন, জাকির ভাই তোমাদের জীবন অনেক সত্যি কষ্টে কেটেছে, জুনায়েদ। আচ্ছা, রাকিবুল হাসান লিখেছেন, জাকির ভাই আপনি বাংলাদেশে ফিরে এসেছেন, আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি। নতুন জীবনে স্বাগত জানিয়েছেন রকিব মাহমুদ। এরপরে শেখ ওলিয়ার রহমান লিখেছেন, সোমালিয়া তো মুসলিম দেশ, ওরা কি মুসলিম দেশ?
জি, ওরা মুসলিম কান্ট্রি।
ওরা কি নামাজ পড়তো?
না, ওরা নামে মুসলমান, ওরা কোনো আমল করতো না, ওদের রোজা হজ জাকাত বলতে ওরা কিছুই বুঝে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা। একই প্রশ্ন করেছিলেন রফিকুল ইসলাম, তিনিও জিজ্ঞেস করেছিলেন যে তারা কোন ধর্মের লোক ছিল, তারা মুসলিম ছিল আমরা জেনেছি। ইভা লিখেছেন, খুবই খারাপ লাগছে শুনতে। পোড়ামন লিখেছেন, জাকির ভাই ওরাকে খাবার, ওরা কি ধরনের খাবার খেতে দিত, আমরা শুনেছি সেটা। এরপরে রুনা আক্তার লিখেছেন, শুনছি খুবই খারাপ লাগছে, জানিয়ে দিই এই এপিসোডটি যদি আপনি কোনো কারণে মিস করে থাকেন তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, আগামীকাল থেকে আপনি এই এপিসোডটি পেয়ে যাবেন, অন্ধকারের গল্পের এই এপিসোডটি। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.dhakafm904.com, dhakafm904.com, এই অ্যাড্রেস, এখানে গেলে আপনি ডাউনলোড করে এই এপিসোডটি শুনতে পারবেন। রাহিল রাহি আমাদের সঙ্গে। এরপর দেখতে পাচ্ছি, খুব খারাপ লাগছে, ভয়ও লাগছে, অনেকে জানিয়েছেন। এরপরে খুব সুমন জানিয়েছেন তার খুবই কষ্ট লাগছে। সাইফ লিখেছেন তার পুরো গল্পটা আমরা শুনতে চাই, আগে শেষ করি তার গল্পটি। ওকে, আমরা আবার গল্পে ফিরে যাই, প্রশ্নগুলি না হয় একটু পরে এসে আমরা নেই। সো গল্পের মাঝামাঝি পর্যায়ে আমরা সাতজন নাবিক আপনাদেরকে ছেড়ে চলে গেলেন, আপনাদের সঙ্গী যারা ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার এবং
চিফ অফিসার
যারা ছিলেন, তারা পাকিস্তানি যে সাতজন, তারা পাকিস্তানিরা তাদেরকে টাকা দিয়ে $1,000,000 দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে গেলেন, বাকি রইলেন আপনারা 15 জন। হ্যাঁ, এরপর থেকে আমরা শুনতে চাই নির্যাতনের কথা বলছিলেন আপনি।
হ্যাঁ, এরপরে যে নির্যাতন চলতেছিল, যে বাইরে এই যে পাকিস্তানগুলো যখন চলে যায় তখন ওরা প্রত্যেকটা দেশকে আলাদা আলাদা ভাবে টাকা নিতে চায়, যে পাকিস্তান যেহেতু 1,000,000 দিতে পারছে, বাংলাদেশ থেকে 1,000,000 দিতে পারবে সাতজনের জন্য, শ্রীলঙ্কা থেকেও 1,000,000 দিতে পারবে, ইরানের থেকেও 1,000,000 দিতে পারবে, ইন্ডিয়া থেকে 1,000,000 দিতে পারবে। তো তারা এই যে এদিকে ঝুঁকে পড়ে যে আসলে এভাবে করে আমরা অনেক টাকা নিতে পারবো তাদের থেকে। যাই হোক, তো তখন তারা আলাদা আলাদা ভাবে টর্চার করত, বাংলাদেশিকে নিয়ে জঙ্গলে নিয়ে তারা মারধর করত, এবং তারা ফোন দিত যে পরিবারের বড় সরকারকে বলো যে টাকা অ্যারেঞ্জ করার জন্য, নইলে 2 দিন পরে মেরে ফেলবো, 3 দিন পরে মেরে ফেলবো। সবাইকে এভাবে টর্চার করতেছিল, ইরানি প্লাস ইন্ডিয়া প্লাস শ্রীলঙ্কা। সো তখন আমি ফেস করি জাহাজে, আমাদের যে তখন যে ট্রান্সলেটর ছিল, তো ট্রান্সলেটর এক মধ্যরাত্রে 2 বার ফোন করে, 2 দিন পর পর 2 দিন, এবং ফোন করে সব ক্রুকে বলে যে এই কালেক্ট করার জন্য। যখন সব ক্রু আমরা আসি তখন আমাদেরকে ফোন দেওয়া হয় যে তোমাদের পরিবারকে বলো যে টাকা অ্যারেঞ্জ করার জন্য, আদারওয়াইজ 2 দিন পরে মেরে ফেলবো।
ওই মুহূর্তে তো আপনাদের আর মানে জাহাজের মালিক পক্ষ থেকে তো আর কোনো সাড়া দেওয়া হচ্ছে না, আপনাদের আর কোনো সম্ভাবনাও নেই জাহাজের মালিক পক্ষ থেকে?
নেই, কিন্তু যাই হোক, কিন্তু মালিক আসলে সব জাহাজ তো নিয়ে গেছে মালিকে, আমাদের চোখের সামনে কতগুলো জাহাজ যে চলে গেল। হ্যাঁ, তো আমরাও আশা রাখছি যাই হোক আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, আমরাও এইভাবে একদিন যাইতে পারবো।
ওখানে অন্যান্য যে সব বন্দী জাহাজগুলি ছিল তারাও টাকা পয়সা দিয়ে বিভিন্ন দেশের যেসব জাহাজ ছিল তারা আবার ছাড়িয়ে নিয়ে যায়।
হ্যাঁ, তো যাই হোক আমাদের ভাগ্যে ছিল না, যেহেতু মালিক আসলেই ছিল খারাপ। যাই হোক, মালিকের প্রথম থেকে তার উদ্দেশ্য হচ্ছে যে সে জাহাজ নিবে না, যেটা আমাদের বুঝতে কষ্ট হয়েছিল। সে জাস্ট টাইম পাস করার জন্য কথা বলতেছিল এখানে, যাতে জাহাজটা সে চাইতেছে জাহাজটা যাতে এখানে ডুবে যাক আর ক্রু যাতে এখানেই মরক। সে তার কোনো একটা অনুভূতি ছিল না জাহাজ নেওয়ার, সে জাস্ট টাইম পাস করার জন্য কথাগুলো বলতেছিল। পরে যাই হোক, যে পাকিস্তান যাওয়ার পরেও প্রায় 3-4 মাস পর একদিন মালিকের সাথে কথা হয় আমাদের সাথে। মালিকে জিজ্ঞাসা, মালিকে তাদেরকে খুব কম পয়সা বলে, খুব কম পয়সা, যেটা তারা রাজি হয় না। যাই হোক, এবং তাই সে এমন জিজ্ঞেস করে ইঞ্জিনের ব্যাপারে, ইঞ্জিন কি ঠিক আছে কিনা, কার্গো কি ঠিক আছে না, কিন্তু তার কাছে সব নিউজই আছে, আমার জাহাজের কোনো কার্গো নাই, ইঞ্জিন অলরেডি মরে গেছে, সে সবকিছুই জানে, কিন্তু সে জাস্ট এগেইন এগুলো রিমাইন্ড করে দিচ্ছে। কিন্তু তার ভিতরে কাজ করতেছে সে জাহাজ নেবে না, জাহাজটা সে এমনই দোয়া করতেছে জাহাজটা এখানে ডুবে যাক। এবং কুরু আমি যে আমরা জলদস্যুদের কাছ থেকে অনেক সময় এরকম শুনছি যে জাহাজ এই কুরি মালিকে বলছে কুরু মরে যাক, আমি জানি না কুরু মরে যাক, আমি জানি না, এরকম যে তারা বলতো যে 5 জন কুরু মেরে ফেলবো, 10 জন কুরু মেরে ফেলবো। তো মালিকের পক্ষ থেকে এরকমও নাকি উত্তর আসতো, মেরে ফেলো, আমি জানি না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, লাইক দ্যাট। তো তারা এভাবে বলতো, এভাবে শুনতাম আর কি জলদস্যুদের কাছ থেকে। তো তখন তো অনেক কষ্ট লাগতো আসলে, আমরা তারই আশায় বসে আছি যে এখানে যে আসলে যে পাশে সবগুলো জাহাজ কি সুন্দরভাবে কিভাবে যাচ্ছে, আমরাও তো তাদের আশায় বসে আছি। যাই হোক, আমাদেরও আশা আসতো হ্যাঁ আমরাও যাচ্ছি, আবার এটা চেঞ্জ হয়ে যেত, জানি না কেন আল্লাহ ভাগ্যে আমাদের এমনই ছিল, এই যে আশা আসছিল আবার আশা চেঞ্জ হয়ে গেছে, আজকে একটা ভালো সংবাদ শুনছি কালকে আবার একটা খারাপ সংবাদ হচ্ছে, এরকম করে আমাদের 3.5 বছর পার হয়েছে। লাস্টে যাই হোক, এই মালিকও একবার কথা বলছিল, তো সে খুব কম পয়সা তাদেরকে বলছিল, যেটা তারা অস্বীকৃতি জানায়, যে খুব কম পয়সা, যেটা মানে নেওয়ার মতো না, তারা স্পেন্ড করছে অনেক পয়সা কিন্তু এর 1/3 আসতেছে না এখান থেকে। যাই হোক, তারপর যে ইঞ্জিনের ব্যাপারগুলো বলছে, তো তারা আমাদেরকে প্রেশার দিচ্ছে, বলে যে না না ইঞ্জিন ঠিক আছে, আসলে ইঞ্জিন শেষ, ইঞ্জিন আর স্টার্ট হচ্ছে না, আমাদেরকে প্রেশার দিচ্ছে, বলো যে ইঞ্জিন ঠিক আছে, ইঞ্জিন ঠিক আছে, কারণ আমরা যদি না বলি তাহলে মালিক আর নিবে না জাহাজ, তো আমাদের তো এখান থেকে স্কেপ হইতে হবে যে কোনো এক প্রকারে, তো আমরা মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। প্লাস এই যে তার কাছে সব রিপোর্টই আছে যে জাহাজের যে কার্গো, কার্গো নাই, যে কারণ এই যে আমরা যে সময়গুলো পাস করছি এখানে, যে প্রতিনিয়ত হেলিকপ্টার প্লাস প্লেন আসতো, আচ্ছা জাহাজের উপর দাঁড়াইয়া সবসময় তারা ফটো উঠাইতে হবে, এইসব ছবিগুলা ইন্টারনেট অবশ্যই ছাড়া হয়েছে এবং তার মালিকও জানে এবং মালিকও দেখছে এইসব ফটোগুলো।
এই হেলিকপ্টার প্লেন গুলো আসলে কোন দেশের ছিল, কারা ছিল?
আমার মনে হয় এগুলো জাতিসংঘ থেকে।
আচ্ছা আচ্ছা,
আমার মনে হয় জাতিসংঘ থেকে এগুলো করা হয়েছে, কারণ তখন জাতিসংঘ এখানে ইনভলভ হয়েছিল, যখন পাকিস্তানিরা চলে যায় আমাদেরকে সেভ করার জন্য জাতিসংঘ তখন ইনভলভ হয় এখানে।
আচ্ছা, তারা শুধু ছবি তুলতো ওখান থেকে, অবজার্ভ করতো?
তারা অবজার্ভ করতো কি জাহাজের সিচুয়েশন গুলো কি অবস্থায় আছে, কি পজিশনে আছে, কি করতেছে, তো তখন তো ফটো যখন তারা উঠেতো তারা ওপেনলি দেখতে পারতো যে কন্টেইনার সব হচ্ছে এমটি, উপরের যে কন্টেইনার গুলো ছিল সবই খালি, মোটামুটি কাইটা সব নিয়ে গেছে তারা। যাই হোক, এভাবে তো তারা দেখতেছে, তো মালিকও কথা বললো লাস্টে, তা মালিকও ওই পয়সাও দিতে রাজি হয় নাই, যে কম পয়সা ওইটাও তার সে দিতে রাজি হয় নাই লাস্টে, তো মালিক পরে তো যাই হোক, এরপর আস্তে আস্তে জাহাজ ডুবে যায় আর কি।
আপনাদের জাহাজটা ডুবে গেল?
হ্যাঁ, জাহাজটা আমাদের ডুবে যায় 6 জুলাই 2013 সালে রাত্রে 7:30 বাজে।
কিভাবে ডুবে গেল এটা
জাহাজ? আসলে জাহাজ তো পুরনো ছিল, এটা জাহাজটা ছিল পুরনো, এটা ড্রাই ডক করার প্রয়োজন ছিল, তো সাগরের উপরে তো লবণাক্ত পানির উপরে তো ভাসতেছে সে অনেকদিন ধরে এক জায়গায়, তো জাহাজের নিচে কোথাও একটা গর্ত হয়েছিল, অর্থাৎ যে কোনো প্রকারের একটা গর্ত হয়েছে, তো এটা আমরাও দেখতে পারিনি, যে আসলে দেখতেছি অল্প অল্প পানি আসতেছে হ্যাজের ভিতরে, তো আমরা মনে করতাম যে হ্যাজ গুলো খোলা, যে জলদস্যুরা তো সব নিয়ে গেছে, হ্যাজ গুলো খোলা অবস্থায় আমরা, আমাদেরকে তো আর সবসময় তারা দিত না, মানে ফ্রিডম দিত না যে যাও ঘুরে আসো সামনে থেকে পিছে থেকে অবজার্ভ করে আসো কি অবস্থা, তো হ্যাজের তারা সবসময় হ্যাজ খোলা রাখতো, তো বৃষ্টিও হয়েছে যখন, হয়তো আমরা মনে করছি হয়তো এগুলো বৃষ্টির পানি হইতে পারে, তো যখন আমরা এখান থেকে নিচে থেকে হ্যাজের থেকে কার্গো উঠে দিয়ে গেছি, দেখলাম যে এখানে পানি, অনেক পানি দেখা যাচ্ছে, তো আস্তে আস্তে পানি আস্তে আস্তে বাড়তেছে, যাই হোক এভাবে প্রথম থেকে আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে যে 2.5 বছর পরে পানি এত বাড়া বাড়ছে, অর্থাৎ ওই যে জায়গায় গর্ত হয়েছে ওইটা এত এত বড় গর্ত হয়েছে, যেটা মানে আমরা তখন চেষ্টা করি পাম্প আউট করা, তো 4টা পাম্প ধারা আমরা পাম্প আউট করি সাম্পাসিম্বার পাম্প দ্বারা, যাই হোক যতটুকু পাম্প আউট করি এর 3 গুণ পরিমাণ ভিতরে আসতেছে, যেটা মোটামুটি অসম্ভব।
জি,
তো এভাবে চলতেছিল, তো যাই হোক 6 জুলাই 2013 সালে এই রাত্রে 7:30 বাজে জাহাজটা ক্যাপসাইজ হয়ে যায়, তো তারপরে যে আমরা আমাদের পিছনে একটা মাছের ট্রলার ছিল প্রায় 60 থেকে 70 মিটার দূরে, আমাদের জাহাজের সাথে মুরিং উইঞ্চের সাথে এটা বাঁধা ছিল।
আচ্ছা,
তো যখন জাহাজটা ক্যাপসাইজ হয়ে যাচ্ছে তখন আমরা চিৎকার করি, বলি যে যে জাহাজ পিছের জাহাজটাকে ইঞ্জিন স্টার্ট করো, তোমরা ইঞ্জিন স্টার্ট করে আমাদের কাছে আসো, তাহলে আমরা লাভ দিয়ে তোমাদের জাহাজে উঠে যেতে পারবো, তো আমরা চিৎকার করি, ওরা জেনারেটর স্টার্ট করে এবং লাইট যখন অন করে আমরা তখন সবাই ব্রিজে, তো ওরা যখন স্টার্ট করে জেনারেটর আমরা ওই অবস্থা দেখি সবাই ব্রিজ থেকে একজনের পর একজন সবাই নিচে চলে যাই পুব ডেকে।
তখন কোন জলদস্যু ছিল না?
জি জি, জলদস্যুরও আমাদের সাথে যাচ্ছে, কারণ জাহাজের যে পরিস্থিতি খুব তাড়াতাড়ি ক্যাপসাইজ হয়েছে, তখন সবাই ব্রেন হচ্ছে যে ব্ল্যাক আউট কি করবে, তারা কেউ কিছু বুঝে উঠতে পারতেছে না কি করব, কারণ জাহাজটা খুব তাড়াতাড়ি ক্যাপসাইজ হয়ে গেছে, অর্থাৎ নিজেই যে হোল্ড হবে এখানে কোনো ওই পরিস্থিতি ছিল না, যাই হোক অনেক কষ্ট করে যে যেভাবে পারছে পড়ছে ছিঁড়ছে যে কোনো প্রকারে তারা চেষ্টা করছে নিচে যাইতে, কারণ পিসের যে ফিশিং ট্রলারটা জেনারেটর স্টার্ট করছে লাইট অন করছে, তার মানে তারা আমাদেরকে সেভ করতে আসবে কাছে, এভাবে সবাই মনে করতেছিল এবং সবাই নিচে গেল, পরে দেখা গেল যে ওরা আসতেছে না, ওরা নিচে, ওরা ওদের জাহাজের পাশে একটা লাইফ বয় ফেলে রাখছে, তারপর এই যে এখন কি করব, আমাদের কাছেও নাই যে কোনো লাইফ জ্যাকেট লাইফ রিং, লাইফ বোর্ড ছিল কিন্তু লাইফ বোর্ডের যে ইঞ্জিন তারা খুলে নিয়ে গেছিল, তো মোটামুটি যে আড়াই বছরে সেফটি ইকুইপমেন্ট বলতে কিছুই ছিল না, ইমিগ্রেশন শুরু হইতে তারা সব কিছু নিয়ে গেছে বাইরে। তো এখন আমাদের পরিস্থিতি এমন কিছুই ছিল না, যাই হোক আল্লাহর কি রহমত ওই দিন তারা বাইরে থেকে সাত ক্যান পানি আনছিল। তো ওই পানি বাইরে থেকে ওরা পানি সাপ্লাই দিত, তো ওই পানির ক্যানগুলো এখানে পড়েছিল। তো মোটামুটি যারা প্রথমে গেছে তারা একটা একটা ক্যান ওইখান থেকে নিয়ে নিছে, এবং তখন একজনের পর একজন সাগরে লাভ দিছে, প্লাস সাঁতার কাইটা ওই ট্রলার যাই উঠে। তো যাদের ছিল না কিছু, অনেকেই আমাদের থেকে কিছু ছিল না, সাঁতার কাইটা যা কোন রকম পৌঁছাইছে এখানে। কিন্তু ওই দিন যে সাগরের অবস্থা খুবই খারাপ, ওইখানে মানে পড়লে সাঁতার কাটতে হচ্ছে না, দশ মিটার এমনিতে পড়লে নিয়ে যাচ্ছে, এরকম এক এক ঢেউ আসতেছে, খুব খুব মানে খুব ডিজাস্টার। যাই হোক এভাবে কইরে আমরা এগারো জন সাঁতার কাটে ওই জাহাজে যাই উঠি, আর আমাদের সাথে যে চারজন সঙ্গী তারা পৌঁছাইতে পারে না। অর্থাৎ আমরা যখন ওইখানে পৌঁছাই জাহাজ তো তখন মোটামুটি অর্ধেকেরও বেশি ডুবে গেছে। তো এখন ওই জাহাজের সাথে ওই ট্রলারটা হচ্ছে রশি দিয়ে বাঁধা, এখন ওইটা যখন পুরো ডুবে যাবে এটাও টান খাইলে এটাও ডুবে যাবে, তো সবাই মারা যাবে। তখন ওই জাহাজের যে জলদস্যুরা ছিল তারা কি করছে, ছুরি দিয়ে ওই রশিটা কেটে দেয়। তো যখন কেটে দেয় এটা ডিস্টেন্স অনেক চলে যায়, অনেক ডিস্টেন্স হয়ে যায়, যেহেতু জাহাজ এই সাগর অনেক খারাপ ছিল, ঢেউয়ে অনেক দূরে চলে যায়। তো তখন যদি জাহাজ থেকে কেউ লাভ দেয় সে আর কোনোদিন আসে এখানে পৌঁছাতে পারবে না, এবং আমরা ছিলাম যে দ্বীপে কেউ কারো পক্ষে সম্ভব না যে সাঁতার কাটা বেঁচে যাওয়া।
কত দূর ছিল ল্যান্ড আপনাদের জাহাজ থেকে?
ল্যান্ড কতটুকু বলতে, এই যে যাদের যে স্পিড বোট গুলো ছিল এই স্পিড বোটে যাইতে আধা ঘন্টা লাগছে, তার মানে অনেক ডিস্টেন্স। তো আমি বলতে পারবো না, তবে মোটামুটি দশ মাইলের বেশি মনে হচ্ছে।
আচ্ছা, তার মানে ওখান থেকে যদি সাগরও পড়েন সাঁতার কেটে ল্যান্ডে পৌঁছানো
অসম্ভব? না, অসম্ভব,
একেবারে অসম্ভব। তারপর কি হলো?
তো তারপর আমরা এগারো জন ওই ফিশিং ট্রলারে থাকি, এবং ওই ফিশিং ট্রলার তো ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় রাত্রে। এরপরে আবার সকালে আমরা ওই ট্রলারটাতে ইঞ্জিন স্টার্ট করে আবার এরা আসে, কারণ ওই ট্রলারটা তো অ্যাঙ্কর কাজ করতেছিল না, ওই অ্যাঙ্করে হোল্ড হইতো না, মানে কোথাও এটা হোল্ড হইতো না। যাই হোক এরা আমাদের জাহাজের পিছে রশি দিয়ে বাঁধা ছিল, তো আবার তার ইঞ্জিন স্টার্ট দিয়ে আমাদের জাহাজের পিছে আসে। আইসা দেখি যে আমরা জাহাজটা ক্যাপসাইজ হইয়া আবার সোজা হইয়া এভাবে বসে গেছে, এখন মানে মাটিতে বসে গেছে, কিন্তু এর ব্রিজ এবং ই ডেক দুইটা ফ্লো ভাসতেছে, ওইখানে কোনো পানি ছিল না। তারপর যে আমরা আবার আসি, আবার
ওই রাতটা তো আপনারা ট্রলারে ছিলেন?
জি, আমরা ট্রলারে ছিলাম এগারো জন, আর আমাদের চারজন সঙ্গী প্লাস জলদস্যু সাতজন ওইখানে তারা হারায়, আর জলদস্যুদের থেকে দুজন আমাদের সাথে এগারো জনের সাথে সাঁতার কাটি ট্রলারে উঠে।
ওই সময় জলদস্যুরা মারা যায় জাহাজ ডুবার?
সাতজন জলদস্যু মারা যায়।
আচ্ছা আচ্ছা,
আর আমাদের চারজন চারজনই ছিল শ্রীলঙ্কান, এবং তাদের ভিতরে তিনজন ছিল অফিসার। আমি অসংখ্য দুঃখিত তাদের জন্য, তারা ছিল চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড অফিসার এবং থার্ড ইঞ্জিনিয়ার, আর একজন হচ্ছে ওয়েলার। যাই হোক তারপর এই যে জাহাজে ছিলাম আমরা এগারো জন ট্রলারে ছিলাম, আবার ট্রলারটা পিছে আমাদের জাহাজের পিছে আসে, আবার তারা রশি দিয়ে আবার বাঁধে। তারপর আমরা ওইখানে দশ দিন থাকি, অর্থাৎ ষোলোই জুলাই 2013 সালে আমাদেরকে ওইখান থেকে ল্যান্ডে নিয়ে যায়।
আচ্ছা আচ্ছা, এই প্রথমবারের মতো আপনারা ল্যান্ডে গেলেন?
জি।
এর মধ্যে অনেকেই গিয়েছিল?
হ্যাঁ, এই সাতজন যখন প্রথমে যখন পাকিস্তানি চলে যায় তখন তো পাঁচ দেশ থেকে সাতজন নিয়েছিল। তো তারা যখন ল্যান্ডে থাকে, এই যে পরিবারে প্রেশার দিয়েছিল টাকার জন্য, কিছুই হয় নাই, পরে তাদেরকে আবার ল্যান্ডে থেকে জাহাজে পাঠানো হয়, পরে আমরা সবাই একসাথে জাহাজে ছিলাম।
মানে আপনার জন্য প্রথমবারের মতো?
হ্যাঁ, আমার জন্য প্রথমবার
ল্যান্ডে গেলেন জাহাজে। তাহলে বন্দী হিসাবে কতদিন ছিলেন?
আড়াই বছর।
আড়াই বছর জাহাজে একইবারে একটা জায়গাতে?
একটা জায়গাতে বন্দী ছিলেন।
বন্দী ছিলেন, আর নির্যাতন তো চলছেই, সেই সঙ্গে খাবারের কষ্ট,
খাবারের কষ্ট, নির্যাতন,
পানির কষ্ট।
যে এই যে পানি তারা যে পানি দিত, অর্থাৎ তারা বাইরে থেকে যে সাপ্লাই আনত, সাপ্লাই দিত পানিগুলো ছিল, তারা এগুলো সাপ্লাই দিত যে কুয়া, প্রায় দশ মিটার তারা গর্ত করতো, বালুর তলে পানি উঠত। তো ওই ওই পানির সাথে আসতো, আমরা দেখলাম কেঁচো প্লাস ছাগলের পায়খানা, তারপর অনেক রকমের পোকা। তো আমরা ওগুলা মোটামুটি কাপড় দিয়ে পরিষ্কার করে নিতাম, এরপর পরিষ্কার করে রাখতাম, পরিষ্কার করে খাইতাম। এর আধা ঘন্টা পরে দেখতাম যে নিচে মোটামুটি এতটুকু পরিমাণ মাটি বসে আছে। তো যাই হোক, অনেক ময়লা পানি ছিল ওগুলা। এগুলা এই যে মোটামুটি সাড়ে তিন বছর খাই, এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। সে যাই হোক, এই যে পানিগুলো পানি ছিল খুব খারাপ। তারপরে যে আমরা পানি এই যে গোসল করার জন্য পানি পাইতাম না, তো যখন সুযোগ পাইতাম সাগরের পানি দিয়ে একটু গোসল করতাম। প্লাস এই যে নামাজ পড়তাম, নামাজের জন্য তো আমাদের এই যে এরা যে সাপ্লাই দিত ওই পানি খাওয়ার পানি হইতো না, তো মোটামুটি সবসময় সাগরের পানি দিয়ে উজু করে নামাজ পড়তে হইতো। তারপর এই যে গোসল, এই যে আপনার ইয়া টয়লেটে সবকিছুই সাগরের পানি দিয়ে হইতো। তারপর যে আমাদের এই যে তখন জাহাজের যে পরিস্থিতিতে ছিলাম, তখন আমাদের জামা কাপড় হইতে টেলিফোন হইতে সবকিছু তো তারা নিয়ে যায়। তারা বলে যে $1 যদি কারো কাছে পাওয়া যায় তাকে মেরে ফেলবে। তো আমরা মোটামুটি সবকিছু তাদের কাছে হ্যান্ড ওভার করে দিই, ইলেকট্রনিক্স আইটেম। তারপর যে অবস্থায় ছিলাম যে আমাদের কাপড় চোপড় তারা মোটামুটি সবকিছু নিয়ে যায়, ইভেন আন্ডারওয়্যার অলসো তারা নিয়ে যায়। তো আমাদের ব্যাগ হইতে সবকিছু, তো আমরা তো আসলে কিছুই লুকাই রাখি নাই, যেহেতু সমস্যা এখানে তারা পাইলে হয়তো আবার এগুলোর জন্য মারধর করতে পারে। তো কাপড় চোপড়ের দাম কত আর এগুলো আমরা মোটামুটি কেবিনে লেফট করে রাখলাম আর কি। তো ওইখান থেকে যা হয়েছিল যে আমরা তো বাংলাদেশি যে লুঙ্গি ইউজ করি, লুঙ্গি তো নিয়ে গেছিলাম সবাই। তো এখন একটাই লুঙ্গি ধুইতে ধুইতে সাগরের পানি দিয়ে লুঙ্গি অনেক জায়গা দিয়ে ছিঁড়ে গেছিল। তো এখন তার লুঙ্গি এখন কিভাবে নামাজ পড়বো? মোটামুটি জাহাজের আশেপাশে পর্দা টর্দা কাইটা আমরা সেলাই করে নিতাম যেদিক দিয়ে ছিঁড়ে গেছে, ওইভাবে করে শুধু নামাজের জন্য নামাজের যে টাইমটা নামাজ পড়তাম ওই লুঙ্গিটা পরে আবার রেখে দিতাম। আর মোটামুটি এই আড়াই বছর কাটছে শুধু হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে। শুধু নামাজের সময় আমরা লুঙ্গিটাও পরতাম, নামাজ শেষ হলে আবার লুঙ্গিটা রেখে দিতাম, যেহেতু লুঙ্গি ছিল না আর লুঙ্গির অবস্থা ছিল খুব খারাপ, ছিঁড়ে গেছিল।
ওয়েদার কেমন ছিল, ঠান্ডা গরম?
ওয়েদার ছিল যে সাগরে যখন ছিলাম মোটামুটি গরম প্লাস ঠান্ডা মোটামুটি নর্মাল, ওটা আমরা যেভাবে হোক মানানসই চলে, সমস্যা হয়নি অত
জাহাজে
যখন ছিলাম
বন্দী অবস্থায়।
কিন্তু ল্যান্ডে ছিলাম অনেক কষ্ট এই জিনিসটাই। ল্যান্ডে যখন ছিলাম তখন আবহাওয়া ছিল খুব গরম, আর আমাদেরকে রাখছে একটা, প্রথমে রাখছিল জঙ্গলে, তারপর নিয়ে গেছে গ্রামে একটা ছোট ঘরের ভিতরে। ওইখানে উপরে ছিল টিন, সাইডে ছিল যে মাটি। তো এই উপরে যে টিন, এদের দেশে কোনো বড় কোনো গাছ নাই, আমাদের দেশে যে কত বড় বড় গাছ আছে ওদের দেশে কিছু নাই, ওটা হচ্ছে মরুভূমি। আর ছোট ছোট গাছ ওগুলো হচ্ছে যে সব কাটা গাছ। তো উপরের ছায়ার মতো কিছু ছিল না, যে রৌদ্র আবহাওয়ার ওইখানে আবহাওয়া ছিল খুব গরম, তো রৌদ্র পড়তো যে এরা আরো দরজা জানালা বন্ধ করে রাখছিল যে এলাকার মানুষ যাতে না দেখে আমাদেরকে, যে এলাকার মানুষ দেখলে হয়তো এখানে আসবে কোনো ঝামেলা করার জন্য অথবা কোনো কিছু করার জন্য। তো আমাদেরকে লুকিয়ে রাখতো, তো দরজা জানালা বন্ধ করে রাখতো। তো অনেক গরম ছিল, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এই রকম অবস্থা।
আচ্ছা,
তো যখন আমরা টয়লেটে যাওয়ার প্রয়োজন হইতো আমরা নক করতাম, তারা খুলতো। তো যাই প্রস্রাব করে আসতাম, আবার আসলে আবার লাগাই দিত। তো অনেক সময় নক করতাম বলে জিজ্ঞেস করতো কেন, তো বলতাম যে প্রস্রাব করার জন্য। তো তারা খুলতো না, তো না খুললে এখন প্রস্রাব তো পাস করতেই হবে কোথাও। তো আমাদের ভিতরে 3 লিটার খালি ক্যান থাকতো, তো আমরা ওইখানে চেষ্টা করতাম মানে পাস করার জন্য।
আচ্ছা, এটা ওদের গ্রামে?
গ্রামে।
তারপরে জঙ্গলে যখন ছিলেন, জঙ্গলে কতদিন আটকে রেখেছিল?
জঙ্গলে ওরা আমাদেরকে যখন অর্থাৎ জাহাজ থেকে নিয়ে যায় এই যে ১৬ জুলাই ২০১৩ সালে, তারপর আমরা 2 দিন জঙ্গলে থাকি, এরপরে আমাদেরকে ওই গ্রামে একটা ঘরে নিয়ে যায়। তো ওইখানে যে কষ্টগুলো ছিল যে তখন আমাদেরকে মাঝে মাঝে জঙ্গলে নিয়ে যাইতো 2-3 মাইল হাঁটাইয়া। তো ওইখানে নিয়ে আমাদের হাত পা বাইদা এই যে AK-47 দিয়ে গুতা মারতো, প্লাস এই যে লাঠি দিয়া, কাঁচা লাঠি দিয়া পিটে মারতো, যখন কান্না করতাম চিৎকার কইরা তখন টেলিফোন দিত যে বলো যে পরিবারে বলো যে টাকা তাড়াতাড়ি দেওয়ার জন্য, নইলে মেরে ফেলবো তিন দিন পরে। তো এইভাবে যখন পরিবারে বলতাম পরিবার তো কান্নাকাটি কইরা শেষ, কি জানি হয়ে যাচ্ছে এখানে মেরে ফেলতেছে। আমাদেরকে এভাবে করা হইতো, কারণ জঙ্গলে নিয়ে এইসব টর্চার করা হইতো, যাতে আমরা যদি চিৎকার করি কান্না করি যাতে পাশের গ্রামগুলা কেউ টের না পায়, যারা শব্দ যাতে না আসে।
পাশের গ্রামের লোকজন টের পেলে কি আপনাদেরকে বাঁচাতে পারতো তারা?
না না, বাঁচাইতে পারতো না, কিন্তু তাদেরও একটা ভয় যে কেন অত্যাচার করতেছে এরকম যদি প্রশ্ন করে, সেজন্য তারা অনেক দূরে নিয়ে যেত যাতে শব্দগুলো না আসে এখানে।
আচ্ছা আচ্ছা, মানে অত্যাচার করার নিয়মটা হয়তো বা ছিল না,
ছিল না,
বন্দি করে টাকা আদায় করে ছেড়ে দেয়,
এটুকুই আসলে। যাই হোক, তারাও মোটামুটি গ্রামে সবাই জানতো আসলে আমরা এখানে মোস্ট অফ মুসলিম, আমরা নামাজ পড়তাম, প্লাস এখানে আমরা কোরআন শরীফ পড়তাম। তো তারাও আমাদের জন্য মানে অনুভূতি ছিল যে আসলে ওরাও মুসলমান, কেন ওদেরকে কষ্ট দিচ্ছে, তারপর সাড়ে তিন বছর হয়ে গেছে। যাই হোক, তারা তো আর কিছু করতে পারে না, তারা দূর থেকে কষ্ট পাচ্ছে, অনুভূতি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
সাধারণ মানুষ, সোমালিয়া,
আচ্ছা আচ্ছা, বিশেষ করে মহিলারা, মহিলারা অনেক আফসোস করতে হয় যতটুকু দেখলাম আর কি। ওই দেশে মহিলারাই কষ্ট করে, পুরুষরা শুধু গুলি কাঁধে নিয়ে ঘুরে, তাদের কাজ হচ্ছে এটাই, তারা ওই ড্রাগসটা ইউজ করবে, সারা রাত সজাগ থাকবে, দিনে ঘুমাবে, উঠবে ওই যখন ঘুম থেকে উঠবে গুলিটা কাঁধে নিবে, অস্ত্রটা কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে, আর ওই যে ড্রাগস ওইটা খুঁজবে, ওইটা তারা এত ভালোবাসে মানে খাবার না খাইলেই চলে।
আচ্ছা আচ্ছা, এক ধরনের পাতা,
পাতা, জি
পাতা। আমরা যে সিনেমার কথা আপনি বলছিলাম, ক্যাপ্টেন ফিলিপস, সেখানে আমরা দেখেছি এই ধরনের একটা পাতা,
এই পাতা আমিও সংরক্ষণ করে আনছি যাতে দেশে দেখানো যায়।
ও, সেটা আপনার বাসায়?
আমার বাসায় আছে।
আমার মনে হচ্ছে আজকে শো শেষ করে আপনার সঙ্গে আমি আপনার বাসায় যাব, অনেক ছবি আপনি আনেননি, ছবিগুলি দেখতে চাইছি এই সময়।
আসলে আমার তো এই ধরনের কখনো এক্সপিরিয়েন্স ছিল না
যে এরকম ছবি আনা উচিত ছিল,
আমি যদি জানতাম অবশ্যই নিয়ে আসতাম।
তবে আমাদের,
আমি মিস করতেছি অনেক যে আজকে আপনাদেরকে এটা প্রেজেন্ট করতে,
কারণ আমাদের সঙ্গে যারা রয়েছেন, এত এত এসএমএস পাঠাচ্ছেন এবং ফেসবুকে যারা রয়েছেন, তারাও দেখতে পেলে খুশি হতেন, তারা বুঝতে পারতেন মূল বিষয়টা সেই সময়কার। যে কিছুক্ষণের মধ্যে আমরা বন্দি অবস্থায় জাহাজে বন্দি রয়েছেন এই নাবিকরা, তো সেই সময়কার একটা ছবি দিব যেটা সবারই মেমোরি কার্ডে রয়েছে। আমরা একটা ছবি সংগ্রহ করতে পেরেছি, সেই ছবিটা আমরা কিছুক্ষণের মধ্যে পোস্ট করব ফেসবুকে, আমাদের সঙ্গে থাকুন। জানিয়ে দিই ফেসবুক অ্যাড্রেস facebook.com/thakafm90.4। রোজ ঢাকা থেকে লিখেছেন যে জাকির ভাইয়া তোমাদের গল্প শুনে আমার খুবই খারাপ লাগছে, রোজ আমাদের সবারই খারাপ লাগছে। রুহুল আমিন, তিনি পাশ করেছেন ইঞ্জিন ক্যাডেট হিসেবে বাংলাদেশ মেরিন একাডেমি থেকে, এবং তিনি লিখেছেন তিনি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সাগরে যাবেন। মন খুবই খারাপ, আমার মা বাবার একমাত্র ছেলে আমি এবং আমরা খুবই পুয়ার ফ্যামিলি, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলেন, জাকির ভাইকে বলেছেন রুহুল আমিন।
আচ্ছা, তুমি আসলে, আমি আপনাকে যেটা বলতে চাইতেছি যে এটা তো আপনি প্রফেশন হিসেবে যখন বেছে নিছেন, চেষ্টা করেন এই লাইফে অর্থাৎ সামনে কন্টিনিউ করে যাইতে, যেহেতু আপনার ইচ্ছাই ছিল মেরিনার হওয়ার, তো সেজন্য এই লাইফটা আপনার যেহেতু পছন্দ করেছেন, চেষ্টা করেন। এটা আসলে আল্লাহর তরফ থেকে আমাদের এই অ্যাক্সিডেন্টটা আসছে, যাই হোক ভবিষ্যতে আশা করি হবে না। এখন মোটামুটি যারা নেভি শিপ এখানে ডিউটি করতেছে তারা খুব অ্যালার্ট এই ব্যাপারে। তো আমি যতটুকু শুনছি, আমাদের থাকা অবস্থায় গত দুই বছরের জলদস্যুরা কোনো জাহাজ ধরতে পারেনি। তো নামাজ পড়েন পাঁচ ভক্ত, আল্লাহর কাছে দোয়া করেন, ফরিয়াদ করেন, ইনশাআল্লাহ এই এটা সম্মুখীন আপনারা হবেন না আমি আশা করি।
ওকে, আমরা আবারও গল্পে ফিরে যাই। এরপরে আপনারা ওই একটা ঘরে, গ্রামের মধ্যে একটা ঘরে আপনাদেরকে বন্দী করে রাখা হলো, কতজন ছিলেন ওই রুমে?
আমরা 11 জন।
11 জন ছিলেন, 4 জন তো সমুদ্রে
জাহাজ
যখন ডুবে যায় সেই সময়টাতে 4 জন, আর 11 জনের মধ্যে আপনার
বাংলাদেশি 7 জন, 2 জন শ্রীলঙ্কান এবং 1 জন ইরানিয়ান, 1 জন ইন্ডিয়ান।
1 জন ইন্ডিয়ান, আচ্ছা। তারপর আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন করা হতো এবং পরিবারে ফোন দেওয়া হতো, পরিবারে কথা বলতেন আপনারা তখন?
জি।
আচ্ছা, আমরা আমাদের সঙ্গে আজকে জাকিরের বড় ভাই উনি রয়েছেন, তো ওনাকে কিছুক্ষণের মধ্যে আমরা স্টুডিওতে নিয়ে আসবো, আমরা তার কাছ থেকেও সেই ঘটনাগুলি শুনবো। আমরা কিছু এসএমএস পড়তে চাই, তার আগে আরেকটি প্রশ্ন, জাকির, সোমালিয়ান যে জলদস্যুরা তারা কি কি ধরনের অস্ত্র ব্যবহার করতেন?
জি, তাদের কাছে যে এই যে স্পেশাল এই যে AK-47 প্লাস মেশিন গান, রকেট লঞ্চার, এই যে
সবই অত্যাধুনিক অস্ত্র,
অত্যাধুনিক অস্ত্র। আসলে যে আমার মনে হয় না এই যে সোমালিয়ার মতো একটা গরিব দেশে এই অস্ত্রগুলা এই যে তৈরি হচ্ছে,
সেটাই আমরা আমরা
এটা হয়তো পিছনে এদের কোন একটা প্ল্যান, অনেক বড় প্ল্যান আছে যেটা অন্য দেশ থেকে তাদের জন্য সাপ্লাই করা হয়
এবং সবই অত্যাধুনিক অস্ত্র। এবং আমরা শুনেছি তাদের কাছে
অত্যাধুনিক
জিপিএস ট্র্যাকারের মতো জিনিসপত্র আছে যা ট্র্যাক করতে পারে।
জি,
আর এই ধরনের কি কি দেখেছেন তাদের কাছে, তাদের টেকনিক্যালি তারা কতটুকু শক্তিশালী ছিল?
আচ্ছা, এই যে আসলে এই যে জিপিএস আপনি প্রশ্ন করছেন, জিপিএস বলতে জাহাজের জিপিএস গুলো আমরা দেখছি, এরা মূলত জাহাজ যখন ধরে ওইখান থেকে জাহাজ জিপিএস এরা নিয়ে মোটামুটি চেষ্টা করে সবকিছু এদিকে এদিকে কোথায় কি কি চলতেছে জানার জন্য। আর ওদের অত টেকনোলজি আমি আমার যতটুকু মনে হয় অত্যাধুনিক অত টেকনোলজি তাদের নাই,
শুধু মোবাইল ফোন ব্যবহার করত তারা।
বাট তারা অনেক চালাক, যে আমরা তাদেরকে প্রথম মনে করতাম তারা অনেক বোকা, আসলে তাই না। তারা যে টেলিফোন ইউজ করে, তারা মোটামুটি সবাই ইন্টারনেট খুব ভালো ইউজ করে, এবং তারা আমাদের নামে চেক করে যে বাংলাদেশ থেকে কি হইতেছে, ইন্ডিয়া থেকে কি হইতেছে, তারা সবকিছু মোটামুটি ইন্টারনেট খুব ভালো ইউজ করে,
ইন্টারনেটে তারা
খোঁজখবর রাখে সব সময়
যে আমাদের দেশ থেকে বন্দীদেরকে নিয়ে কোনো কিছু
কি হচ্ছে।
আচ্ছা, তারা একদিক দিয়ে বোকা দেখতে মনে হলেও আসলে তারা বোকা ছিলেন না, তারা ছিলেন একেবারে মানে আমাদের মতোই, তারা সবকিছু খোঁজখবর করতেন,
চালাক তারা, অনেক চালাক।
তারা আসলে কেমন লেখাপড়া কতটুকু শিক্ষিত,
সবাই হচ্ছে যে আনএডুকেটেড, আমরা যতটুকু দেখছি তারা সবাই আনএডুকেটেড পার্সন। বাট কিন্তু
কিভাবে কিভাবে জানো তার ইন্টারনেট ঘাটতো?
এই যে কিন্তু পারতো, যে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল আর কি, মোবাইল যখন ব্যবহার করতো মোটামুটি তারা জানতো এই আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আর অস্ত্র দিক দিয়ে আপনি দেখেছেন সব অত্যাধুনিক অস্ত্র,
অত্যাধুনিক অস্ত্র, এবং ওই অস্ত্রগুলো আমাদেরকে দেওয়া হইতো পরিষ্কার করার জন্য, তো মোটামুটি আমরা পরিষ্কার করছি, অর্থাৎ মোটামুটি আমরা এখন আমরা ওই অস্ত্রগুলো মোটামুটি ফিটিং করতে পারি আর কি।
পরিষ্কার করতে করতে
একটা
চর্চা হয়ে গেছে যে কিভাবে অস্ত্রগুলি, এমন নেই পুরনো কোন অস্ত্র ছিল না একেবারে,
না না, সব হচ্ছে নতুন, যে রাশিয়ান রাশিয়ান থেকে
আমরা ঠিক এই পর্যায়ে রয়েছি পরিবারে, আপনাদেরকে ফোন দিয়ে আমরা অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, অনেকে তাদের ছবিও পোস্ট করেছেন। একটা ছবি দেখতে পাচ্ছি যে চোখে জল নিয়ে একটা ছবি, এই ছবিটা শুধুমাত্র আপনার জন্য কেউ একজন পোস্ট করেছেন, তাকে অনেক ধন্যবাদ যারা এত দূর থেকে, কাছে এবং দূরে, অনেকে দেশে বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন, বাহরাইন থেকে একজন বন্ধু তিনি লিখছিলেন। এবং আর অনেকগুলি প্রশ্ন আপনাকে তৈরি হতে হবে জাকির ভাই, সবাই আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই, অলরেডি আমরা অনেক কিছু জেনেছি, আমরা আরো আস্তে আস্তে ধীরে ধীরে জানব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি জাকির, জাকিরের বড় ভাই, আমরা তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপনি?
জি আছি আলহামদুলিল্লাহ।
শুরুতে যদি আপনার পরিচয়টা একটু দিতেন, কি করছেন আপনি?
আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ কবির, আমি চট্টগ্রামে একটি ডেভেলপমেন্ট কোম্পানিতে আছি।
জি,
স্টোরের সাইডে আছি আর কি, মেরিনুস ডেভেলপমেন্ট কোম্পানি নামে একটা কোম্পানিতে আছি আর কি।
আচ্ছা, আপনি সবার বড়?
জি, আমি সবার বড়।
এবং সে কত?
আমার চার নম্বর ভাই।
সে চার নম্বর ভাই। তো আপনারা কখন জানতে পারলেন যে জাকির যে জাহাজটি সেটা সোমালিয়ান যে জলদস্যু তারা আক্রমণ করেছে?
আসলে জাকির জাহাজে যাওয়ার পর থেকে আমার সাথে একটু যোগাযোগটা কমই হইতো, কারণ আমি আবার বাসা থেকে বাইরে থাকতাম আলাদা বাসা নিয়ে।
জি,
তো আমি বৃহস্পতিবার শুধু বাসায় যাই আর কি, শুক্রবার আমার বন্ধ থাকে এই কারণে। তো ম্যাক্সিমাম কথা হইতো আমার মেজো ভাইয়ের মোবাইলে, যে ও বাসা থেকে, এই জন্য ওই মোবাইলে বেশিরভাগ কথা বলতো আম্মুর সাথে কথা বলার জন্য। তো আমি লাস্ট যখন বাসায় গেছি, আমার যদ্দূর মনে পড়ে যে আম্মু বলছিল যে জাকির ফোন করছে, ওরা সোমালিয়া কেনিয়ার দিকে যাচ্ছে, তো যাইতে তো সময় লাগবে অনেকদিন। তো আমাকে বলছে আম্মু ওই রোডটা একটু রাফ এরিয়া, একটু দোয়া করে আমাদের জন্য, আমরা ইনশাল্লাহ ওইখানে সহি সালামত পৌঁছানোর পর ফোন করব। তো এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, প্রায় তিন মাসের মতো হয়ে গেছে ফোন করতেছে না। আম্মু চিন্তা করতেছে যে ওরা তো এখনো পৌঁছায় নাই, হয়তো পৌঁছাইলে অবশ্যই ফোন করবে বলছে, আমরা ঠিক এমনটাই মনে করছিলাম আর কি।
জি,
আমরা ওই দিন বাসায় ছিলাম, সম্ভবত ওই দিন একটা বন্ধের দিন ছিল, শুক্রবার বা যে কোনো একটা হলিডে ছিল। ঠিক সন্ধ্যার দিকে বাসায় বসে আমরা চা নাস্তা করতেছিলাম, ফ্যামিলির সবাই ছিলাম আমরা। ঠিক ওই মুহূর্তে আমাদের পাশের বাসার এক আঙ্কেলের ওয়াইফ এসে বলতেছে, কই জাকিরদের জাহাজটা তো কিডন্যাপ হয়েছে, এরকম আমরা একটা খবর পাইছি। এর পরের দিন কালের কণ্ঠে প্রথম জানতে পারি আর কি ব্যাপারটা, কালের কণ্ঠের মাধ্যমে
একটা পত্রিকা,
জি কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে। এরপরে আমরা প্রথম পেপারে জানি ফার্স্ট কালের কণ্ঠে, কিন্তু এই আন্টি এসে বললো যে আমিনুলের বাবার কাছে ফোন আসছে না, এই ধরনের একটা কি বললো যে রাজীবদের জাহাজ জাকিরদের জাহাজ তো কিডন্যাপ হয়েছে। পরে আমরা খোঁজ খবর নিয়ে মানে পুরো ব্যাপারটা জানলাম যে আসলে ঘটনাটা সত্যি, যে ওদের জাহাজটা 26 নভেম্বর 2010 সালে ভারত মহাসাগর থেকে মানে এখন শুনতেছি আর কি 1200, তখন আমরা যেটা মেবি পেপারে যেটা আসছে যে 900 নটিক্যাল মাইল দূর থেকে নিয়ে গেছে আর কি সোমালিয়াতে।
আচ্ছা আচ্ছা, ওই সময় আপনারা আপনাদের পদক্ষেপ কি ছিল যখন আপনারা জানতে পারলেন?
আমরা আসলে যখন ব্যাপারটা জানতে পারছি তখন আমরা বিশেষ করে প্রথম একদম প্রথম থেকে ব্যাপারটা নিয়ে আমরা মালিকের সাথে যোগাযোগ করছি। সেক্ষেত্রে মালিক আমাদেরকে আশ্বস্ত করছে যে ইনশাল্লাহ আপনারা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, ওই জাহাজে আমার ভাই আছে, অর্থাৎ ইয়ানের যে একজন ক্রু আছে ওইটাকে উনি ওনার ভাই বলছে যে আমার এক ভাই আছে জাহাজে, আমি আমার ভাইয়ের জন্য চেষ্টা করব। তাহলে আমার ভাই মানে সবাই আমার ভাই, এখানে সবাইকে আমি রিলিজ করবো, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, টেনশন করেন না। এবং এটা উনি আমাদেরকে বইলে আমাদের সাথে 6-7 মাস যোগাযোগ ছিল, আর আমার ভাই এবং আমিনুল ইসলাম রাজীব দুইজনই চট্টগ্রামের এভারচিয়ার নামে একটা মেনিং এজেন্ট থেকে গেছিল। আলটিমেটলি সে মিনিং এজেন্ট এই জিনিসটা জানাজানির পরে কিন্তু সে মিনিং এজেন্ট অস্বীকার করছে যে আমি পাঠাইনি, সে এটা অস্বীকার করছে। কিন্তু তার আগে আমি এবং আমার ওই আমিনুলের ফাদার, আমি আমার আব্বু, আমরা অনেক সময় ওনার অফিসে গেছিলাম আগ্রাবাদ। তো উনি গেলে আমাদেরকে আশ্বস্ত করতো যে আপনারা টেনশন করেন না, মালিকের সাথে আমারই তো কিছুক্ষণ আগে মালয়েশিয়ায় কথা বলছি, মালিকের সাথে কথা বলতেছি, অসুবিধা আমি মালিক চেষ্টা করতেছে, মালিকের আপন ভাই আছে ওইখানে, মালিক এটা যেভাবে করবে আপনারা শুধু দোয়া করেন, আপনার ভাইয়েরা সহি সালামতে ফিরে আসুক, ওরা এখন সিটে আছে, ডাবল সি অ্যালাউন্স পাবে। একটা ইন্টারন্যাশনাল রুল আছে যে একটা জাহাজ যখন আউটারে সিতে থাকে সেক্ষেত্রে তাদেরকে সবকিছু ডাবল দেওয়া হয়, স্যালারি যা তার ডাবল দেওয়া হয়। উনি আমাদেরকে এগুলো বলে আশ্বস্ত করতো যে আপনার ভাইয়েরা ফিরে আসলে ওরা ডাবল স্যালারি পাবে, ভালো স্যালারি পাবে, অসুবিধা নেই, ওটার জন্য কোনো সমস্যা হবে না। মালিক চেষ্টা করতেছে, আমি মালিকের সাথে সবসময় যোগাযোগ করতেছি, আমি মালয়েশিয়া যাবো, এই সেই বলে আমাদেরকে সে সবসময় মোটামুটি একটা পজিটিভ নিউজ দিত। তো আমরা ওনার অফিস থেকে ঘুরে চলে আসতাম। এভাবে 6-7 মাস হয়ে গেল, মালিক যখন কোন পদক্ষেপ নিচ্ছে না, আলটিমেটলি আমরা দেখতেছি যে আসলে সবকিছুই ফলাফলটা শূন্যর দিকে আসে, আমরা এখনো মানে শুরুতেই রয়ে গেছি, আমরা কোথাও যাই পৌঁছাতে পারিনি। তারপরে আমরা চিন্তা করলাম যে তাহলে কি করা যায়। পরে আমরা অনেকের সাথে আলাপ সালাপ করলাম, তারা বলল যে আপনারা চিটংয়ে সাংবাদিক সম্মেলন করেন, মানববন্ধন করেন, প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে আলাপ করেন। আলটিমেটলি ওইটা করলাম, চিটাঙ্গুলো করার পরে অনেকে সাংবাদিকই অনেকে বললো যে এখানে হবে না, আপনারা ঢাকায় যান। তারপরে আমরা ঢাকায় আসলাম, ঢাকায় এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন করলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়, ডিজি অফিস, অর্থাৎ মেরিনের সাথে সম্পৃক্ত যতগুলো অফিস আছে সব অফিসে আমরা একটা একটা স্মারকলিপি দিছিলাম এই ব্যাপারটা নিয়ে। 2010 তো ওদের আটক হয়েছে জাহাজ, এরপরে 6-7 মাস পরের কথা বলতেছি। আলটিমেটলি আমরা যখন চিটংয়ে ঢাকায় দৌড়াদৌড়ি করে যখন এগুলো করতেছি, তার মানে এক মুহূর্তে আমরা যেটা জানি যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাকি একটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা দায়িত্ব দিছে, এই জিনিসটা জানার পর যে এইটার ব্যাপারে যত পদক্ষেপ নেওয়া লাগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উনি দায়িত্ব দিয়ে দিছে। তখন আসলে পররাষ্ট্রমন্ত্রী ছিল আমাদের চাঁদপুরের এই দীপমণি, কিন্তু আমাদের আসলে ব্যাড লাগ, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন ধরনের সুযোগ সুবিধা তখন নিতে পারিনি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে আসলে সেভাবে কোন ধরনের সাপোর্ট দেওয়া হয়নি। ইভেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেট থেকে আমরা ভিতরে ঢুকতে পারিনি যে একটু দীপমণির সাথে দেখা করবো, কিংবা আমাদের যে কাগজটা, আমাদের যে আবেদনটা আমরা জানাতে পারিনি। পরে ওনার যে ওইখানে যে পিএস আছে, যারা আছে তাদেরকে আমরা দিয়ে আসলাম। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু প্রথমে ওনাকে একটা দায়িত্ব দিছিল, কিন্তু উনি সে অনুরূপ কাজ করে নাই, এই কারণে আসলে জিনিসটা অনেক লেন্দি হয়ে গেছে। তারপর আমরা তো হতাশ হয়ে এরপর আবার ডিজি অফিস, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম। তো একটা সমস্যা যেটা ডিজি অফিসে গেল আমাদেরকে জানাইছে, বা আলটিমেটলি সরকারের কিছু লোকও আবার এরকম বলছিল যে আসলে ওরা সাইন অন করে যায়নি, কিন্তু ব্যাপারটা হয়েছে যখন ওরা যায় সেদিন একটা ফ্রাইডে ছিল, এরপরের দিন স্যাটারডেও সরকারি একটা বন্ধ থাকে, এবং তাদের টিকিট অলরেডি কনফার্ম, টিকিট ওদেরকে হাতে দেওয়া হয়েছে যে এখন ওরা যদি মিস করে প্লেন তাহলে আলটিমেট তারা জাহাজে যেতে পারবে না। তো আর একেবারে অ্যাকচুয়ালি আমরা যেহেতু ছোটবেলা থেকে মেরিন একাডেমিতে থাকি, আমরা সিমিয়ানদের সাথে উঠা বসা, যেমন আমারও দুই চার দশজন বন্ধু বান্ধব আছে অলরেডি, এখন ওরা চিফ অফিসার ক্যাপ্টেন হয়ে গেছে। আমি যখন ঢাকা আসতেছি অন দ্য ওয়ে, তো আমাকে গাড়িতে আমাকে আমার এক ফ্রেন্ড, সে 34 বেচের মেরিনার ক্যাপ্টেন মোজারুল ইসলাম সোহাগ, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সেও আমাকে ফোন করছে আর কি। তো আমরা জানি মোটামুটি এইসব লাইনের কিছু জানা, আমাদের বিষয়ে জানা আছে, কিন্তু এই সাইন অন সাইন অফের ব্যাপারটা আসলে মেরিনের কোনো বইতে ওইভাবে লেখা আছে কিনা আমার জানা নেই। তবে ম্যাক্সিমাম জানি যে যাচ্ছে সাইন অফ আইসাও করতেছে, সাইন অন আইসা করতেছে, এটা আসলে কোনো সমস্যা হয় না। যাক, এটা একটা সরকারের কিছু লোকজন এটাকে ইস্যু হিসেবে নিয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটা যাক হয়তো এই দোটানার মধ্যে ছিল আর কি, লং টাইম এইভাবে পড়েছিল। আজকে দীর্ঘ 3.5 বছর ওরা, 3 বছর 6 মাস 12 দিন সোমালিয়ান জলস্রোতের আটকে ছিল, আর এর আগে 4 মাসের মতো চাকরি করছে। আসার পর এমনি এমনি মোটামুটি প্রায় চার বছর হয়ে গেল আর কি এদের এই লাইফটা। এখন এখানে বর্তমানে আপনার যে ডিজি কমোডর সম্ভবত জাকিউর রহমান ভূঁইয়া, আসলে আল্লাহ তাকে তার আসলে আল্লাহ ওনার ভিতর রহমত দিয়ে দিচ্ছে আর কি। আসলে উনি এই পোস্টে জয়েন করার মনে 6 মাস হয়নি এখনো সম্ভবত, উনি এই পোস্টে জয়েন করার 2-1 দিন পরে এটা নিয়ে কাজ শুরু করছে, এবং উনি প্রধানমন্ত্রীর কাছে এই ব্যাপারে লেখালেখি করছে। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী ওনাকে ডিটেলস জানাইছে, এবং এগুলো এই পত্রিকাগুলো আমার কালেকশনও আছে, ওইসব পত্রিকার মধ্যেও আসছে যে প্রধানমন্ত্রী বিভিন্ন ফান্ড দেখাই দিচ্ছে, আমার এই ফান্ডে টাকা আছে, এখান থেকে অ্যারেঞ্জ করি, এটার জন্য যা যা করা লাগে আপনারা করেন। তো উনি এটা ফান্ডগুলোর ব্যাপারে আলাপ করছে, বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পররাষ্ট্র সচিব খুরশেদ আলম স্যার, আরও যাদের সাথে দরকার উনি, এবং যারা মেনিং এজেন্ট আছে, জাহাজ শিপিং মালিক আছে, এই ধরনের অনেক এজেন্টের সাথে উনি ঢাকায় একটা মিটিং করছে। ওই মিটিং দিন আমার ফাদার আসছিল এবং আমিনুরের ফাদারও আসছিল। ওই মিটিং ওনাদের সাথে শেষ করার পর আবার আমার ফাদার এবং আমিনুরের ফাদারের সাথে উনি বসে আবার আলাদাভাবে মিটিং করছে, এবং উনি বলছে যে আমি চেষ্টা করতেছি এটার জন্য কি করা যায়। এবং আমি জানি উনি এটাও বলছে যে ওদের সাইন অন করে গেছে বা সাইন অফ করে গেছে, এগুলো এখন দেখার বিষয় না, সবচেয়ে বড় কথা হলো এরা দেশের নাগরিক, ওদেরকে ফিরে আনা আমাদের সরকারের দায়িত্ব,
সেটাই
এটা হচ্ছে মেইন বিষয়। তারপরেটা হচ্ছে তারপরে যখন আসবে। তো এটা উনি বিভিন্ন মালিকদের সাথে বসে কথাবার্তা বলার পর, যাদের মালিক কিংবা যারা মেনিং এজেন্ট, তারা নর্মালি সবাই যতটুকু যা সাধ্য ছিল তারা একটা ফান্ডের ব্যাপারে আশ্বস্ত করছে যে আমি 1 লাখ দিব, কেউ বসে 5 লাখ দিব, কেউ বসে 2 লাখ দিব, এভাবে একটা ফান্ড তারপর একটা আশ্বস্ত করছে। এরপর বাংলাদেশ সরকারেরও কিছু ফান্ডের কথা বলছে।
ওই মুহূর্তে কি আপনারা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারতেন কিনা?
কাদের সাথে?
জাকিরের সঙ্গে?
না, আসলে জাকিররা বন্দি হওয়ার পর থেকে, যখন আমরা খবরটা 3-4 মাস পরে পেয়েছি, পাওয়ার পর থেকে কিন্তু মাঝে মধ্যে যোগাযোগ হইতো ওদের সাথে। দেখা গেল হঠাৎ করে 15 দিন পর একবার ফোন দিছে, 2-3 মিনিট কথা বলছে বাসায়, বলছে যে আম্মু ভালো আছে, কষ্টে থাকলেও বলছে ভালো আছি, কারণ ও ভালো করে জানে, সে একটু ম্যাচিউর পার্সন, সে বুঝতেছে আমার আব্বা আমার বয়স অলরেডি, ফাদার অলরেডি 65 ক্রস করছে, মাদার অলরেডি 50 ক্রস করছে। তো সে চিন্তা করছে যে ফ্যামিলির মধ্যে আমি আছি এখানে বিপদের মধ্যে, আমাকে নিয়ে চিন্তা করে আমার ফ্যামিলির বাকিরা সবাই অশান্তিতে থাকুক এটা আমি জানি, কষ্ট থাকলে সবসময় বলছে ভালো আছি। কখনো 3 মাস পরও ফোন করতো, অনেক সময় 4 মাস পর, অনেক সময় দেখা গেলো সপ্তাহে 2 বার করছে, এমন অনেক সময় হয়েছে। আলটিমেটলি ওইখানে যখন ওরা ছিল, কখনো ওদের মানে ভালো সময় গেছে, একটা সময় যখন ওরা দেখতো যে একটা টাকা পাবে জলসে, এই ধরনের একটা আশার আলো যখন পাইতো, তখন ওদের সাথে একটু 2-1 দিন ভালো বিহেভ করতো, তখন একটু ফোন টোন বেশি করতে দিত। আবার যখন এই আশার আলোটা নিভে যাইতো, তখন আবার তারা টর্চারিং শুরু করতো আর কি। এইভাবে আসলে তাদের এই লাইফটা কাটছে আর কি ওইখানে।
This track was downloaded from fusionbd.com.
তো
আচ্ছা, আমরা এই পর্যায়ে আমরা আবার একটু যাই জাকিরের কাছে। তার আগে জাকিরকে জানাই যে আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন আপন, তিনি ফরিদপুর থেকে লিখেছেন, কত কষ্ট হয়েছে আপনার তাই শুধু শুনবার জন্য রাত জেগে আমি আছি। আপন শাহ, আপন সালথা, আচ্ছা ফরিদপুর থেকে, জয় তার নিকনেম। আরিয়ান লিখেছেন, এরপরে ফরাদ লিখেছেন, এরপরে ফারদিন জেরিন, তিনি তার বয়ফ্রেন্ড মেরিনার, এটা আমরা পড়েছি এর আগে। ইরাক থেকে বোধ হয় আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, ইরাকেও তো হয়তো এখন যারা রয়েছেন তারাও একটু ভয়ে রয়েছেন, সেখানে নতুন করে আবার গোলযোগ সৃষ্টি হয়েছে। পলিন মুফাজ্জল, তিনি জিজ্ঞেস করেছেন 3.5 বছরে বাসায় কতবার যোগাযোগ করতে পেরেছেন। তারা চেষ্টা করেছিলেন যতবার পসিবল হয়েছে, এই মুহূর্তে গুনে বলা পসিবল না,
যখন তারা দিত তখনই
করতে, যাকে যখনই সুযোগ পেয়েছে তখন। আচ্ছা জাকির ভাই, আপনাদের সাথে কতজন মারা গিয়েছিল? রুমি তাব্রিজ এই প্রশ্নটি করেছে,
5 জন।
আচ্ছা, এরপরে জাকির ভাই আপনারা কিভাবে ফিরে আসলেন? আমরা সেই জায়গায় আস্তে আস্তে যাব। শামীম হীরা সিঙ্গাপুর থেকে তিনি লিখছেন, তিনি আপনাকে শুনছেন এবং
আচ্ছা 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 থ্যাংকস জানিয়েছেন ঢাকা এফএম কে আপনাকে আজকে ইনভাইট করবার জন্য, আপনার গল্পগুলি সবাই শুনছেন এই জন্য। মুন আমাদের সঙ্গে, ইসরাত জাহান, লিজা, সোমালিয়ার গভর্নমেন্ট কোন পদক্ষেপ নেয় কিনা এই বিষয়ে কিছু জানতে চেয়েছেন লিজা আপনার কাছ থেকে। ওদের দেশের সরকার, ওদের দেশের প্রশাসন কি আপনাদের উদ্ধারে কোন তৎপরতা চালিয়েছিল কিনা?
জি, যখন আমরা ওইখান থেকে মুক্তি পাই তখন আমাদেরকে,
মুক্তি পাওয়ার আগে আসলে কি হয়েছিল?
আগে আগে তাদের সাথে কোন যোগাযোগ ছিল?
যোগাযোগ ছিল। আচ্ছা, আমরা মুক্তি পাওয়ার জায়গাটাতে আসবো, কি করে মুক্তি পেলেন, আস্তে আস্তে সে জায়গায় যাবো। আমরা কিছু প্রশ্ন নিয়ে নি। তানভীর আহমেদ সাকিব, তিনি লিখেছেন যে সিনেমা এবং গেমস এই ধরনের কাহিনী আমরা দেখি, বাট আজকে আমরা শুনতে পারছি জাকিরের মুখ থেকে। মোজাম্মেল হোসেন, তিনি লিখেছেন যে এখন কেমন আছেন, নিশ্চয়ই অনেক ভালো আছেন। এরপরে রাসেল সরকার, তিনি লিখেছেন যে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চেষ্টা করেননি? অবশ্যই করেছেন এবং তারা সুযোগ পেলেই করবার চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ যে যেখান থেকে এত প্রশ্ন করেছিলেন। যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে কোন বাংলাদেশি ছিল কিনা জিজ্ঞেস করেছেন মুরাদ?
না, তাদের মধ্যে ছিল চারজন শ্রীলঙ্কা আর একজনকে হত্যা করা হয়েছে ইন্ডিয়ান।
আচ্ছা আচ্ছা। রবিন আমাদের সঙ্গে, ইমতিয়াজ সুলতান, তিনি লিখেছেন এত কষ্ট করে রইলেন, প্রায় তিন চার বছর পর আসতেন, খুব ভালো থাকবেন জাকির ভাই। আচ্ছা, ইমতিয়াজ সুলতান, তিনি দোয়া করেছেন আপনার জন্য। সাকিব লিখেছেন, এরপরে মুজাম্মেল, আর অনেকেই লিখছেন আমাদেরকে, এসএমএস দেখতে পাচ্ছি অনেক। আমরা আস্তে আস্তে গল্পের শেষের দিকে আসছি, গল্পটা শেষ করে নিয়ে আপনাদের এসএমএস গুলো আমরা পড়ব। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, আর লিখতে পারেন ফেসবুকে facebook.com/ঢাকা FM 90.4। এবং ফেসবুকে কিছুক্ষণ আগে আমরা পোস্ট করেছি সেই ছবিটি, জাহাজে যখন জাকির সহ অন্যান্য নাবিকরা বন্দী ছিল, জাহাজে থাকতো, সেই সময়কার একটা ছবি। আপনারা চাইলে ভিজিট করতে পারেন facebook.com/ঢাকা FM 90.4। জাকিরের আলাদা একটা পোস্টে জাকিরের ছবি দেওয়া আছে, এবং কিছুক্ষণ আগে আরেকটা ছবি আমি সেখানে পোস্ট করেছি, যেখানে দেখতে পারবেন সেই জাহাজের কিছু অংশ এবং সেখানে বন্দীরা সবাই বসে আছেন, সেই সময়কার একটা ছবি তারা তুলেছিলেন, সেই ছবিটি। জাকির, আমরা আবারও ফিরে যাই সেই গ্রাম থেকে, আমরা আবার শুরু করব। গ্রামে আপনাদেরকে একটা ঘরে বন্দী করে রাখলো, সব মিলে সেখানে ছিলেন এগারো জন ছিলেন, সাতজন বাংলাদেশি, দুজন
শ্রীলঙ্কা, একজন ইরানিয়ান, একজন ইন্ডিয়ান,
একজন ইন্ডিয়ান। এই এগারো জন আপনারা ছিলেন, কতদিন ছিলেন ওই ঘরটিতে?
ওইখানে আমরা প্রায় 10 মাস ছিলাম।
10 মাস, তার মানে 2013,
এই যে জাহাজ ডুবার পর থেকে, 6 জুলাই আপনার 2013 যখন জাহাজ ডুবে যায়, আপনার 16 জুলাই 2013 সালে ওরা আমাদেরকে জঙ্গলে নিয়ে যায়, এরপর 17 জুলাই
গ্রামের
ওই ঘরটাতে নিয়ে যায়। তো তখন থেকে আন্টিল রিলিজ পর্যন্ত
ওই ওই ঘরটাতেই ছিলেন?
জি, ওই ঘরটাতে।
কোথাও বেরোতে দিত না?
না, প্রথমে দিত বলতে, প্রথমে যে আমাদেরকে যখন এখানে নিয়ে যায় তখন ইনভেস্টরের হাতে রাখে, কারণ ওই যে পাকিস্তানের যে টাকাটা আসে তখন জলদস্যুরাই ওই টাকাটা ভাগাভাগি করে নেয়, যে ইনভেস্ট করছিল টাকাগুলো, যে খাবার হইতে, ড্রাগস হইতে, ডিজেল হইতে, তারা ওই টাকাটা পায় না। আর ওইটা ছিল, ওই বিজনেসম্যান ছিল একজন মহিলা, তো ওই মহিলা তাদের সাথে একটা মিটিং করে তার মানে সিকিউরিটি রাখে, যাতে আমাদের জন্য যদি টাকা পয়সা আসে ওই টাকাটা যাতে ওই ইনভেস্টরটা পায়। যাই হোক, এরপরে যে মহিলার যে সিকিউরিটি গুলো ছিল তারা মোটামুটি ভালো ছিল, তারা আমাদেরকে চাইতো না কোনো ক্ষতি করতে। তো তাদের সাথে যখন জাতিসংঘ কথা হতো, তখন কোনো মালিক ছিল না, জাহাজ ডুবার পরে অর্থাৎ তখন কোনো মালিকের সাথে কথা হইতো না। ওই জাহাজ ডুবার পর থেকেই আমাদের কথা স্টার্ট হয়েছে জাতিসংঘের সাথে।
আচ্ছা আচ্ছা।
তো এই যে মিস্টার জন স্টেড এবং মিস্টার লিওনার্দো, তারা ব্রিটিশ লোক, তো তাদের সাথে আমাদের সাথে কথা হইতো প্রায়।
তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিল কে?
তাদের সাথে আমাদের পরিচয় করা দিছে যখন, তখন যে ট্রান্সলেটরটা ছিল।
আচ্ছা আচ্ছা।
সে ট্রান্সলেটরটা পরিচয় করা দিছে আমাদেরকে,
সে যোগাযোগ করিয়ে দিল তাদের সঙ্গে।
তাদের সাথে আগে থেকে, জাহাজ ডুবার আগে থেকে যোগাযোগ ছিল, কিন্তু তারা আমাদেরকে দেয় নাই।
আচ্ছা আচ্ছা।
তো জাহাজ ডুবার পরে আমাদের পরিচয় করা দিছে, কারণ তারা জাতিসংঘ তখন চাইতেছে মানে কনফার্ম হইতে কে বেশি আছে কে নাই। তো তারা মোটামুটি সবাই আমাদের ক্রু লিস্ট নিয়েছে এবং আমরা ইন্ট্রোডিউস হয়েছি, প্লাস আমাদের র্যাঙ্ক এবং নাম লেখা হয়েছে। তো তারা দেখলো যে হ্যাঁ, চারজন ওইখান থেকে মিস হয়েছে। তো তারা প্রশ্ন করছে এই ব্যাপারে, কিভাবে তারা চারজন এভাবে মারা গেল হয়েছে। তো আমরা বললাম যে জাহাজ যখন ডুবে যায় তারা পিসের যে মাছের ট্রলারটা থাকে আমরা সাঁতার কাটে ১১ জন এখানে সেফ হই, কিন্তু তারা এসে পৌঁছাইতে পারেনি, তো ৪ জন এখানে মিস হয়। তারপর এই যে তখন থেকে শুরু জাতিসংঘের সাথে কথাবার্তা হচ্ছে, এবং এই যে ট্রান্সলেটর, তারপর ওই যে ইনভেস্টরের যে লোকগুলো ছিল আমাদের, তারাই তখন আমাদেরকে রাখতো প্লাস ডিউটি করত। তো তখন একরকম কথাবার্তা হয়েছিল যে মানে আমাদেরকে ছেড়ে দিচ্ছিল কোনো টাকা পয়সা ছাড়া, মানে কোনো এখানে কোনো মুক্তিপণ লাগতেছে না।
আচ্ছা,
হ্যাঁ, টাকা পয়সা ছাড়া আমাদেরকে ছেড়ে দিচ্ছিল। যাই হোক, এরপরে এখানে যে মেন ইনভেস্টর ছিল একটা মহিলা, তো মহিলাকে জানানো হয়েছে, তো মহিলা রাজি হয় নাই। মহিলা বলতেছে না, আমি যে খাবারের পয়সাটা স্পেন্ড করছি আমার ওই পয়সাটা লাগবে। তো খাবারের পয়সা বলতে এই পয়সাটা অনেক পয়সা, এটা হচ্ছে যে প্রায় ১ মিলিয়ন ডলার, যেটা আর কি যেটা আমাদের পক্ষে অসম্ভব। তো আমরা তাদেরকে বুঝাইতাম, আমরা কান্না করে তাদেরকে বুঝাইতাম যে আমরা মুসলমান, আমরা গরিব দেশ থেকে আসছি, আমরা গরিব পরিবার থেকে আসছি, আমরা জাস্ট সি লাইফ স্টার্ট করছি, এটাই আমাদের প্রথম জাহাজ, আমরা ৪ মাস চাকরি করছি, এই যে মালিক একটা পয়সা আমাদেরকে দেয়নি, আমরা গরিব দেশে, যে সোমালিয়া যেরকম গরিব এর চেয়ে তো গরিব আমাদের দেশ, আমাদের দেশে এই যে সবসময় পানির তলেই থাকে, মানুষ সব প্রতিনিয়ত মরতেছে। যাই হোক, ওদেরকে বুঝাইতাম, কিন্তু ওরা বুঝতো না, ওরা বলতো না না, আমাদের আমরা শুধু খাবারের যে পয়সাটা স্পেন্ড করছি আমরা ওইটাই চাই, এর চেয়ে বেশি চাই না, আমরা ১ টাকাও লাভ চাই না।
আদৌ কি তারা এত টাকার খাবার খাইয়েছে আপনাদের?
না,
এটা হচ্ছে কন্টেইনার থেকেই তো।
যাই হোক, এরা যাই সাপ্লাই দিচ্ছে মোটামুটি কম দেয় না, যে ড্রাগস গুলো ওরা সাপ্লাই দিত ওগুলো অনেক দামি জিনিস, তো ওগুলা তো ওরাই খাইতো ডিউটি করার জন্য।
আচ্ছা আচ্ছা, ইনভেস্টর তো ইনভেস্ট করতো আসলে যারা জলদস্যু ছিল তাদের
জন্য,
তো সেই খরচটা আপনাদের থেকে তুলে নেবার জন্য যে যিনি ইনভেস্ট করছিলেন ওই মহিলা, তিনি এবার আপনাদের কাছে চাপ দিচ্ছেন।
তো যাই হোক, এরপরে তো আমরা তো এই যে ইনভেস্ট করছে অনেক পয়সা, এই যে আসলে তো এখানে সব চোর টাকা, জলদস্যু দেশ, তো ওরা যে জিনিসটা আমাদের দেশে ১০ টাকা ওইটা ওদের দেশে হচ্ছে ১,০০০ টাকা, এত ডিফারেন্স, সবকিছুরই মোটামুটি দাম বেশি, এরা যেভাবে বলছে আমরা এইভাবে দেখলাম সবকিছুর দাম বেশি। এই যে ড্রাগসটা ইউজ করতে এটা অনেক দামি,
এই পাতাগুলা
একটা বান্ডিল তারা কিন্তু ওইখানে ৫টা বান্ডিল থাকতো ছোট ছোট এরকম, তো ওইখানে প্রায় ওইটা তাদের তারা বিক্রি করতো ৫০ ডলার হিসেবে এক এক বান্ডিল, এখানে ৫টা বান্ডিল থাকতো টোটাল, তো অনেক দামি জিনিস এই জিনিসটা, তারা অনেক মানে ভালোবাসতো এই জিনিসটা খাওয়ার জন্য, আর তারা এটার জন্য মানুষও মেরে ফেলতে পারবে এরকম পরিস্থিতি আমরা দেখলাম তাদের ভিতরে।
আচ্ছা আচ্ছা,
তো তারা এই জিনিসগুলো খাইতো, আর তাদের কোনো মানে জিব্বাই কোনো টেস্ট ছিল না খাবারের প্রতি, তারা মোটামুটি সাদা ভাত হইলেও তাদের চলে, তো তারা যদি সাদা ভাত খাইতে পারে আমাদের জন্য আর স্পেশাল তারা কি সাপ্লাই দিবে। তো এভাবে চলছে, তো তারা এই যে মহিলা তখন আমাদেরকে ছাড়লো না আর কি, মহিলা বলতেছে আমি যা ইনভেস্ট করছি আমার ওই পয়সা ছাড়া আমি ছাড়বো না। তো যাই হোক, তখন ওই যে ডিউটি ম্যান গুলো ছিল তখন তারা হ্যান্ড ওভার করে চলে যায়, এবং মহিলা আবার আপনার এখানে যে জলদস্যুদেরকে আনে, যারা আমাদেরকে আমাদের জাহাজ ধরছিল তাদেরকে আবার আয়না এখানে বসে,
সেই প্রথম
গ্রুপগুলো যারা এই প্রতিটা মুহূর্তে আমাদেরকে দিয়েছিল কষ্ট, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা টর্চার করছিল তাদের হাতে আবার উঠে যায় আমাদেরকে, কারণ তারাই আমাদেরকে প্রেশার দিয়ে টাকা আনতে পারবে এরকম তাদের পরিস্থিতি ছিল আর কি।
আচ্ছা আচ্ছা,
তো এরা আসার পর থেকেই আমাদেরকে প্রতিনিয়ত রাত্রে, অর্থাৎ বাংলাদেশ থেকে ৪ জনকে নিয়ে যাইতো, আমি আমাকে প্লাস এই আমিনুল ইসলাম, লেবন সরকার এবং একজন সাতক্ষীরার আব্দুল কাসেম, আমাদের ৪ জনকে নিয়ে গেছিল জঙ্গলে। প্রথমে আব্দুল কাসেমকে হাত পা বেঁধে অনেক মারধর করলো, এরপর আমিনুল ইসলামকে, এরপর আমাকে, এরপর নিবন সরকারকে। তো যখন এরা হাত পা বেঁধে মারতেছিল আমরা যখন কান্না করতেছি তখন টেলিফোনটা আমাদের লাইনে দিয়ে বলতেছে পরিবারকে বলো যে টাকা না দিলে ২ দিন পরে মেরে ফেলবে। তো আমরা যখন এভাবে পরিবারকে ফোন করে বলতাম, কান্না করতাম, চিৎকার করতাম, তো পরিবারও তো ওদিকে কান্না করা শেষ, তারা তো বুঝতেছে যে মারে ফেলতেছে, তো তারা চেষ্টা করছে। তারা যখন এই তখন এই যে NMI ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের যে মিস্টার ফয়সাল আজিম
জি,
উনি আমাদের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আমাদের লয়ার হিসেবে কথা বলতেছিল, তো আমরা যখন এভাবে পরিবারের প্রেশার দিতাম উনি কথা বলতো আমাদের পক্ষ থেকে ওই জলদস্যুদের সাথে। তো কথা বলতে যদি ভালো একটা উত্তর পাইত ওরা এক সপ্তাহ চুপ থাকত, আবার যদি এক সপ্তাহ পরে দেখে কিছু হয়নি আবার আমাদেরকে জঙ্গলে নিয়ে প্রেশার দিত। এভাবে প্রত্যেকটা দেশে ইন্ডিয়ান, ইরানিয়ান এবং শ্রীলঙ্কা সবাইকে এভাবে নিয়ে মারধর করছে এবং মোবাইল টেলিফোন দিয়ে তাদেরকে বলছে যে তাড়াতাড়ি টাকা নাও নাহলে মেরে ফেলবো। তো সবাই এভাবে চেষ্টা করছে, তখন এই যে প্রেশার গুলা জাতিসংঘের কাছে গেছে এবং তখন এখানে যে ইনভলভ ছিল জাতি ইউএন প্লাস এই যে আপনার ম্যারিটাইম পাইরেসি হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্রোগ্রাম থেকে মিস্টার চিরাগ বারি এবং আইটিএফ ওয়ান লেডি আপিনিয়া আইটিএফ মেম্বার, তো তারাও এখানে জড়িত ছিল প্লাস সরকার আমাদের বাংলাদেশ বর্তমান সরকার সহযোগিতা ছিল। তো মোটামুটি তারা চেষ্টা করছে সবসময় কথা, এখানে সবসময় তো নেগোসিয়েশন হইতো জাতিসংঘের সাথে, তো তারা একটা ভালো উত্তর দিলে তারা একটু মানে ঠান্ডা থাকতো, আবার এক সপ্তাহ পরে আবার আমাদেরকে টর্চার করতো, আবার একটা উত্তর পাইলে আবার একটু ঠান্ডা হইতো, আবার এক সপ্তাহ পরে আমাদেরকে টর্চার করতো।
এভাবে কতদিন গেল?
এভাবে প্রায় পাঁচ মাস গেল।
আচ্ছা,
তারপর তখন তো অনেক কষ্ট ছিল আমরা, যে দরজা জানালাগুলো বন্ধ ছিল, এখানে আবহাওয়া ছিল প্রচুর গরম, তো আমাদেরকে সবসময় ছোট একটা ঘরে যেখানে দুইজন থাকার মতো একটা ঘর ওইখানে আমরা এগারো জন থাকতে হইতো। তারপর গরম, এই যে আমরা টয়লেটে যাওয়ার জন্য যখন নক করতাম অনেক সময় খুলতো, অনেক সময় খুলতো না, তো যখন খুলতো না আমরা যে খালি আমাদের কাছে তিন লিটার ক্যান থাকতো পানির ক্যান ওগুলাতেই পাস করতাম, ইউরিন পাস করতাম, এভাবে করে চলছি। তো আবার এই যে রান্নার ব্যাপার হইতো, যে ওরা যে রান্না করতো দুইজনকে রান্না করার জন্য পাঠাইতো, সকালে রান্না করতো, আবার রান্না করে আসলে আবার তালা লাগাই দিত, আবার বিকালবেলা এভাবে দুইজন রান্না করতে যাইতো, রান্না হয়ে গেলে তারা আসলে তালা লাগাই দিত।
কি রান্না করতো তারা?
এই যে আপনার আটা ছিল, আমরা রুটি বানাইতাম, যেমন আমি রুটি বানাইতাম আমাদের জন্য প্লাস সোমালিয়াদের জন্য সবার জন্য। তো ওইখানে কোনো বেলুন ছিল না, আমরা যে রুটি বানাইতাম যে বেলুন এবং স্পেশাল একটা যে টেবিল থাকতো ওইখানে ওগুলো ছিল না, ওইখানে ছিল একটা প্লেট, বড় একটা প্লেট আর একটা স্টিলের গ্লাস। তো ওই স্টিলের গ্লাস এবং ওই প্লেট দিয়ে আমি সবার জন্য, আমাদের ক্রু সবার জন্য এবং সোমালিয়ার জন্য
যারা গার্ড ছিল,
রুটি বানাইতাম আমি। তো আমরা এই রুটিগুলা চা দিয়ে খাইতাম, প্লাস ওই চনাবুর ছিল, অনেক সময় চনাবুর সিদ্ধ করে একটু পানি করে কারি বানাইতাম, তো এভাবে খাইতাম। তো এভাবে চলছিল আর কি, আবার অনেক সময় সাদা ভাত প্লাস এই যে এই চনাবুর সিদ্ধ করে খাইতাম, তারপর অনেক সময় এই যে আলু পেঁয়াজ আনতো, আলু পেঁয়াজ দিয়ে একটা চাউলকে ফ্রাই করে খাইতাম। তো এভাবেই মানে মোটামুটি কাটাইছি যে চার বছর আমরাই রান্না করতাম ওদের জন্য প্লাস আমাদের জন্য।
এইভাবে নেগোসিয়েশন হচ্ছে, কিছুদিন আপনাদেরকে নির্যাতন করা, কিছুদিন কিছুই বলে না, তারপর একদিন কবে শেষ হলো সেই নির্যাতনটা?
তো যে ৬ জুন ২০১৪ সালে যখন আমরা মুক্তি পাই ওই দিনটাতে, আমরা আসলে আমাদের কোনো প্রিপারেশন ছিল না যে আসলে আজকে আমরা এখান থেকে মুক্তি পাচ্ছি। তো হঠাৎ করে তারা এই যে ৬ জুন রাত্রে বেলা আসে আমাদেরকে, আইসা এই আমাদেরকে বলে তোমরা আজকে চলে যাচ্ছ, বাইরে গাড়ি আছে, সবাই গাড়িতে বসো। তো আমাদেরকে গাড়িতে করে ওরা ওদের সরকারের যে সরকার আছে গালকায়ো, নাম হচ্ছে গালকায়ো, ওই গালকায়ো সরকারের কাছে আমাদেরকে তুলে দিয়ে আসে। তারপর ওদের সিকিউরিটির মাধ্যমে আমাদেরকে গালকায়ো নিয়ে যায় সরকারের মাধ্যমে। ওই সরকার থেকে ওরা দুইজন মানুষ আমাদেরকে রিসিভ করতে আসে, একজন হচ্ছে মিনিস্টার, ওনার নাম হচ্ছে মোহাম্মদ এদেন, আর একজন হচ্ছে যে আপনার এই পাইরেসি সিকিউরিটি অফিসার, উনি হচ্ছে যে ওমর, মিস্টার ওমর। তো ওরা দুইজন আমাদেরকে রিসিভ করতে আসে ওদের নিজস্ব সৈনিক নিয়ে, ওদের নিজস্ব আর্মস নিয়ে এবং প্রায় আট দশটা আপনার ল্যান্ড ক্রুজার কার নিয়ে।
আচ্ছা,
তো ওরা আসে আমাদেরকে এখান থেকে সেভ করে এবং ওরা ওদের যে সরকারের যে সরকার রেস্ট্রিক্টেড এরিয়া ওইখানে নিয়ে যায়। তো ওরা আমাদেরকে ওইখানে ফাইভ স্টার হোটেলে রাখে। তো আমাদের
যখন আপনাদেরকে হ্যান্ড ওভার করা হলো,
জি,
তখন কি জলদস্যুরা ছিল?
না, জলদস্যু আমাদেরকে হ্যান্ড ওভার করে এই যে সরকারের হাতে, সোমালিয়ার যে সরকার গালকায়ো সরকার,
তারা কি রেখে চলে যায় নাকি একবারে হাতে নাতে দিয়ে যায় আর কি?
তারা ওইখানে আমাদেরকে রেখে দিয়ে যায়। তো ওদেরকে বলা হয় যে এখানে আমরা রেখে গেছি, তোমরা এখান থেকে
নিয়ে যাও, মানে তাদের সাথে দেখা
হয় না।
আচ্ছা আচ্ছা,
তো এভাবে রেখে দেওয়া হয়, তখন ওরা আমাদেরকে এসে ওইখান থেকে গাড়িতে করে নিয়ে যায়, তো ওদের যে গালকায় সরকার সরকারের কাছে নিয়ে যায়, প্লাস ওইখানে ফাইভ স্টার হোটেলে আমাদেরকে রাখা হয়। তো আমাদের পরনে কিছুই ছিল না, কারণ আমরা যখন ঘর থেকে এইভাবে বাড়ছি তখন আমরা কিছু নিয়ে যাইনি, শুধু আমাদের ডকুমেন্ট প্লাস আমরা যেটা পরনে ছিল ওইটাই নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি।
কি কি পরেছিলেন?
আমাদের সবাই ছিল হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট আর গেঞ্জি পরা, আর আমাদের যে ডকুমেন্টের ব্যাগ ওইটা, আর কিছু আমরা পড়ালেখা করছিলাম বইপত্র, ওগুলাই ছিল মোটামুটি। তো এগুলো সব নিয়ে আমরা ওদের সাথে বেরিয়ে বেরিয়ে গাড়িতে বসে, ওরা যে হ্যান্ড ওভার করে সরকারের কাছে, সরকার নিয়ে আসে, নিয়ে আসে ওদের সরকারের রেস্ট্রিক্টেড এরিয়া এবং ফাইভ স্টার হোটেলে রাখা হয়, এবং তারা আমাদের পরিস্থিতি দেখে মোটামুটি জামা কাপড় শু সবকিছুই দেয় এবং ভালো খাবার দাবারের ব্যবস্থা করে। তো আমরা সবাই ওই একটা রাত ওইখানে কাটাই, এর পরের দিন সকালে এই ইউএন থেকে WFP একটা বিশেষ বিমান আসে আমাদেরকে রিসিভ করার জন্য, এবং সেখানে আমরা ফার্স্ট মিট করি মিস্টার লিওনার্দো এবং জন স্টিড। সো ওরা হচ্ছে যে ব্রিটিশ লোক, তো ওরা ওদের স্পেশাল প্লেন নিয়ে আসে, এবং ওদের যে সরকার, সরকারের সাথে অনেকক্ষণ ওরা কথাবার্তা মিটিং চলে দেখলাম 2 ঘন্টার মতো, এরপর আমাদেরকে বিশেষ প্লেনে করে ওরা আমাদেরকে ফ্লাই করে কেনিয়া এই 7 জুন 2014। তো ওইখানে 7 জুন থেকে আমরা প্রায় এই 11 জুন পর্যন্ত ওই কেনিয়াতে থাকি। তারা আমাদেরকে খুব ভালো সার্ভিস দেয় এখানে, ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ যত চিকিৎসা কেনিয়াতে চিকিৎসা করায় ভালো করে, তারপর আপনার এই যে আমাদেরকে KFC রেস্টুরেন্টে নিয়ে ভালোভাবে ওরা একটা অ্যারেঞ্জমেন্ট করে খাওয়ার জন্য, তারপর আমাদেরকে শপিং সেন্টারে নিয়ে যায়, তারপর যে কেনিয়ার সাফারি পার্ক নাকি অনেক ফেমাস, তো ওইখানে ওই সাফারি পার্কে আমাদেরকে নিয়ে যায় ঘোরানোর জন্য, অর্থাৎ মেন্টালি যাতে আমরা এই একটু ভালোভাবে উঠি, তারা সেই চেষ্টাই করছে ওইখানে আমাদের জন্য সবকিছু দিয়ে। তো তারপর আমরা 11 জুন রাত্রে ফ্লাই করি ঢাকার এই দুবাইয়ের উদ্দেশ্যে। সো আমাদের ট্রানজিট ছিল দুবাই, কেনিয়া টু দুবাই, আফটার দুবাই থেকে ঢাকা আমরা এই 12 জুন 2014 সালে ল্যান্ড করি। তো 12 থেকে 14 প্রেস কনফারেন্স থাকে আমাদের এখানে 13 তারিখ, তারপর 14 তারিখ আমরা ফ্লাই করি চট্টগ্রামের উদ্দেশ্যে।
আচ্ছা, মোটামুটি এই ছিল আপনার গল্পটি।
জি,
প্রায় 4 বছর পরে বাড়িতে ফিরলেন।
জি,
প্রায় 4 বছর, 3.5 বছর তো টানা বন্দি ছিলেন।
জি, 3 বছর 7 মাস আমরা বন্দি ছিলাম, আর 4 মাস প্রায় চাকরি করছি আমরা, টোটাল 4 বছরই চলে গেছে।
আসলে এটা অবাস্তব আমাদের সবার জন্য যারা এটা ফেস করিনি। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি এমনই কমেন্ট, সবারই খুবই খারাপ লাগছে। অন্ধকারের গল্পে আজকে জাকির ভাই এসছেন, এই জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন, ঢাকা এফএম কে জানিয়েছেন ধন্যবাদ, তাকে আমরা এনেছি তার এই ঘটনা। আচ্ছা, একটা প্রশ্ন সবাই করছেন, সেটা হচ্ছে যে এরপরেও আপনি আবার সি লাইফ বেছে নেবেন কিনা?
আসলে আমি জন্মগ্রহণ করছি মেরিন একাডেমিতে, প্লাস আমার এইম এবং ড্রিম ছিল যে আমি মেরিনার হব। আচ্ছা, যাই হোক, অবশেষে আমি মেরিনার হিসেবে চাকরিও করলাম। যাই হোক, প্রথম জাহাজে আমার কোনো সমস্যাই ছিল না, দ্বিতীয় জাহাজটাতে আমার অ্যাক্সিডেন্টে এই ঘটনা ঘটে যায়। তো এটা আমি একটা আসলে ব্যাড এক্সপিরিয়েন্স হিসেবে ধরে নেব, আর আমি আমার যেহেতু এটা প্রফেশন আমি চেষ্টা করব কন্টিনিউ চালাই যেতে, কিন্তু আমার একটা আবেদন থাকবে সরকারের প্রতি যে এই যে আমার এই যে সি সার্ভিসটা এটা আমার অত্যন্ত প্রয়োজন, কারণ আমি হচ্ছে ইঞ্জিন ক্যাডেট, এই যে 4 বছরের যে সি সার্ভিসটা আমার এটা অনেক অত্যন্ত প্রয়োজন যে আমার ফিউচারে পরীক্ষা দেওয়ার জন্য। তো এই সি সার্ভিসটা যদি আমার কাউন্ট করে আমি ভবিষ্যতে একটা থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে পরীক্ষা দিতে পারতেছি পড়ালেখা
এই সময়টা। আপনি যদি জাহাজে সত্যি কাজ করতেন তাহলে যেটা আপনি পেয়ে যেতাম,
তাহলে আমার আমার যে আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমি এদিক দিয়ে, এবং অনেক পিছিয়ে গেলাম যে 4 বছরের যে সি সার্ভিসটা। তো এখন আমার নতুন করে গড়ে উঠতে গেলে আমার এই সি সার্ভিসটা অত্যন্ত প্রয়োজন। তো আমি সরকারের প্রতি আবেদন করছি, প্লাস ডিজি কাছে, যাতে সি সার্ভিসটা আমার কাউন্ট করা হয়, তাহলে আমার ভবিষ্যতের যে রিকভারিগুলো আমি দিতে খুব কমায় আনতে পারবো।
আমরা সবাই মিলে পুরো দেশবাসী আমরা আপনাদের জন্য দোয়া করব, আপনার এই দাবি যেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন মেনে নেন। আমরা সবাই মিলে দোয়া করছি, আসলে এমন একটা মুহূর্তের মধ্যে দিয়ে এতটা দিন কাটাবার পর আপনি ফিরে এসেছেন, এজন্য আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া। অনেক প্রশ্ন, একটা ছবি আমরা পোস্ট করেছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে জাহাজে সেই জাহাজটিতে বন্দী অবস্থায় থাকাকালীন একটা ছবি, এই ছবিটার কে তুলেছিল?
এই ছবিটা তুলেছিল শ্রীলঙ্কান থার্ড ইঞ্জিনিয়ার, ওনার নাম হচ্ছে পেরেরা।
পেরেরা তুলেছিল,
কারণ হচ্ছিল যখন ওরা আমাদেরকে ক্যাপচার করে ফেলেছিল এর দুই দিন পরে আমাদের থেকে আমাদের যে টাকা পয়সা প্লাস ইলেকট্রনিক্স আইটেম ছিল ওগুলা আমরা হ্যান্ড ওভার করি। তো আমাদের কাছে
এই ছবিটা আসলে আপনাদের জাহাজকে আক্রমণ করবার কতক্ষণ পরের ছবি?
এটা হচ্ছে আক্রমণ করার প্রায় দুই থেকে তিন ঘন্টার পরের ছবি।
তিন ঘন্টা পরে আপনাদেরকে এভাবে বসিয়ে রেখেছে। আচ্ছা, আমরা শুরুতে যার চেহারাটা দেখতে পাচ্ছি আপনি কি একটু বলবেন এখানে কারা কারা রয়েছেন?
প্রথম যে বসে আছে সে হচ্ছে যে পাকিস্তানি ওএস, তার নাম হচ্ছে ফকির মোহাম্মদ।
তারা ওই যে সেই সাতজন যারা চলে গেছে,
যে সাতজন পাকিস্তানি চলে যায়। এরপরে বসে আছে যিনি, উনি হচ্ছে যে চিফ অফিসার, ওর নাম হচ্ছে যে ফয়সাল মুস্তাফা। এরপরে আমি যাকে দেখতে পারতেছি সে হচ্ছে ইরানিয়ান বোসন, তার নাম হচ্ছে শারিয়ার আলী আবিদি। এরপরে যে ডান পাশে মুখে গালে হাত দিয়ে বসে আছে,
হ্যাঁ,
হলুদ বয়লার স্যুট পরে, তো সে হচ্ছে যে আমাদের সেই রাজীব প্রসাদ ওয়েস, যাকে হত্যা করা হয়েছিল। এরপরে বিছে একজন বসে আছে বয়লার স্যুট পরা গোলাপি কালার, সে হচ্ছে যে লিমন সরকার, আমাদের বাংলাদেশি ক্রু ওয়েলার। এর পাশে আছে হাবিবুর রহমান, যিনি আমাদের বাংলাদেশি ক্রু ওয়েস। আচ্ছা, এর পাশে আছে আমান কুমার, সে হচ্ছে যে ওএস, ইন্ডিয়ান গাই। আর এর পাশে আছে আমিনুল ইসলাম রাজীব, হ্যাঁ ডানে আমিনুল ইসলাম রাজীব, সে তার র্যাঙ্ক হচ্ছে এবি।
আর আমরা দেখতে পাচ্ছি যে ইরানিয়ান যিনি তার পেছনে একজন, ইরানিয়ান যিনি রয়েছেন তার পিছনে একজনের চেহারা অল্প একটু দেখতে পাচ্ছি, তার মাথার অংশটা দেখতে পাচ্ছি, উনি পাকিস্তানিদের বোধহয় কেউ একজন
হতে পারে, আমি এটা ক্লিয়ার না, ঠিক আছে।
এই ছবিতে চেহারা, হ্যাঁ, এই ছবিতে আপনাকে দেখা যায়নি, ওই সময় আপনি কোথায় ছিলেন?
আচ্ছা, তখন ইঞ্জিন চলতেছিল, আমি ইঞ্জিন রুমে ডিউটি অবস্থায় ছিলাম, আমি এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার ফোর্থ ইঞ্জিনিয়ার আমরা ডিউটি অবস্থায় ছিলাম।
তখন আপনাদেরকে তারা বন্দি করে ফেলেছে অলরেডি?
জি জি, তখন আমরা অলরেডি তাদের ক্যাপচার।
পাশেও
দেখতে পাচ্ছেন আরেকটা ছবি, তার ফেস দেখা যাচ্ছে না কিন্তু তার টি শার্ট দেখে আমি তাকে মনে করতে পারতেছি, সে হচ্ছে যে ওয়েলার, তার নাম হচ্ছে বনিফাস, সে হচ্ছে শ্রীলঙ্কান।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এই ছবিটা যদি আপনারা দেখতে চান আমাদের ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক এর ফ্যান পেজটি www.facebook.com/thakafm90.4। আর এই এপিসোডটি যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে কালই ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে হবে আমাদের ওয়েবসাইট থেকে www.thakafm904.com, এই অ্যাড্রেস থেকে। এটা দারুণ একটি এক্সপিরিয়েন্স আমার জন্য যে এত দুঃসহ জীবন কাটানো একজন নাবিক আমার সঙ্গে, একজন এই ইঞ্জিন ক্যাডেট আজকে আমার সঙ্গে, এবং তিনি শেয়ার করেছেন সেই ঘটনা যেগুলি আমরা আসলে সিনেমাতে দেখেছি। ক্যাপ্টেন ফিলিপস, বারবার আজকে এই সিনেমাটির নাম বারবার আনতেই হয়েছে, বিকজ আমি একেবারে অনেক অনেক মিল পেয়েছি এই সিনেমাটির সঙ্গে। আমাদের যে সাতজন নাবিক যারা বন্দী ছিলেন, জাকির আজকে যেভাবে তার বিবরণ দিয়েছেন তার সঙ্গে অনেক মিল আমরা দেখতে পেয়েছি। ইভেন তাদের যে ড্রাগের কথা জাকির বলছিলেন, যে সোমালিয়ান যে পাইরেটরা যে ড্রাগটি ব্যবহার করে সেটাও এই সিনেমায় আমরা দেখতে পেয়েছি। যেভাবে জাহাজটা পেছন দিক থেকে অ্যাটাক করে সেটাও আমরা পুরোপুরি মিল পেয়েছি এই জাহাজের বেলাতেও। সো এই ছিল আজকের ঘটনা, এই ছিল আজকের অন্ধকারের গল্প। অনেক ধন্যবাদ জাকিরকে, আর জাকির কাছ থেকে অবশ্যই আমরা কিছু বক্তব্য আমরা নিব। তবে তার আগে দেখতে পাচ্ছি কিছু এসএমএস পড়তে চাই। আজকে আমাদের স্টুডিওতে জাকির এবং তার বড় ভাই রাশেদ আমাদের সঙ্গে এসছেন। রাশেদ, ফিরে পাওয়ার পর আপনাদের অনুভূতি অবশ্যই ভালো লাগার, কবে জানতে পারলেন যে তারা মুক্ত হয়েছে?
সেদিন শুক্রবার ছিল, পাঁচ তারিখ ছিল, সন্ধ্যা 7:30 দিকে আমার মেজো ভাইয়ের মোবাইলে একটা ফোন আসলো, সে বলল যে জাকিরা অলরেডি সোমালিয়ান জলদস্যু থেকে মুক্ত হইয়া যাচ্ছে আর কি, সোমালিয়ার রাজধানী থেকে চলে যাচ্ছে আর কি।
জি।
এরপরে 8:45 দিকে আবার জাকির ফোন করছে, তখন আমি ফোনটা রিসিভ করছিলাম। তো জাকির ফোন করে বলতেছে, ভাইয়া আমি জাকির বলতেছি, আমরা এখন অনেক সোমালিয়ার যে জলদস্যুদের যে একটা ওদের যে জায়গা ছিল, যে ঘরে আমরা বন্দি ছিলাম, ওইখান থেকে এখন আমরা অনেক দূরে আছি, এখন আমরা আলহামদুলিল্লাহ সেফ আছি, সেফ এরিয়াতে আছি, আমাদের এখন আর আমাদের জন্য আর টেনশন করিস না, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি, আমরা এখন আমাদেরকে কয়েকটা 7-8 বলতেছে আগে পিছিয়ে, আমাদের প্রায় 7-8 ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, অস্ত্র সহ অনেক ডিউটি আমাদের সাথে লোক আছে, এখন আর আমাদের কোনো ভয় নাই, আমরা এখন সোমালিয়ার রাজধানীর দিকে চলে যাচ্ছি। লাস্ট আমার সাথে ওই দিনই কথা হয়েছে, সেদিন 5 তারিখ ছিল আর কি, শুক্রবার। 6 তারিখ যে ফাইনালি জানলাম যে তারা অলরেডি সোমালিয়ান সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে।
আচ্ছা আচ্ছা।
অ্যাকচুয়ালি বাংলাদেশের যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে এগুলো শনিবারে আর কি, 6 তারিখ যখন ওদেরকে 7 তারিখে মনে হয় ওইটা হচ্ছে তাদেরকে যখন সোমালিয়া থেকে সেভ করে কেনিয়াতে নেওয়া হয়েছে, কেনিয়াতে নেওয়ার পর যে বাংলাদেশের যে হাই কমিশনার আছে কেনিয়াতে, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে কনফার্ম করছে যে সব 11 জন নাবিকই সুস্থ আছে এবং সবাই আমাদের হেফাজতে আছে আর কি। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিক সম্মেলন করে ফার্স্ট জানানো হয়েছে আর কি, তখন আমরা 24 চ্যানেলের মধ্যে ব্রেকিং নিউজে দেখলাম আর কি ওইটা।
আচ্ছা, আমাদের জাগিরকে দেখা যাক, এই জাহাজটাকে চিনতে পারছেন আপনি?
জি জি, এটাই হচ্ছে এমভি আলবেদন,
এটাই সে আপনার জাহাজ। ওকে, এই জাহাজের ছবিটাও আমরা আমাদের অন্ধকারের গল্প নামে যে পেজটি সেখানে রয়েছে, আমাদের ফেসবুক স্ট্যাটাসে আমরা পেজটি ট্যাগ করেছি, সেখানে ক্লিক করে আপনি সেই ছবিটি দেখতে পারেন। সেখানে আরও কিছু ছবি দেওয়া আছে, জাহাজটি ডুবে যাওয়ার পরের ছবি, এবং উপর থেকে আপনাদের যে ছোট বোটটি ছিল, লাইফ বোট, সেই ছবিটাও দেখতে পাচ্ছি। এটা কি সেটা?
জি জি,
আমরা পোস্ট করেছি এবং আরো ছবি আমরা জাকের কাছ থেকে নিব, জাকের বলেছে আমাদেরকে পাঠিয়ে দেবে, সেই ছবিগুলো আমরা আমাদের এই পেজটিতে আপলোড করব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, অনেক প্রশ্ন ছিল। আচ্ছা, আমি আরো কিছু বিথি রায়বাজার থেকে লিখেছেন, জাকির ভাই বাকিরা সবাই কেমন আছেন, এখন সুস্থ আছেন কিনা, বাংলাদেশি যে 7 জন এবং যারা অন্যরা ছিল ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান, তারা কি দেশে ফিরে যেতে পেরেছে?
জি জি, আমরা একসাথে 11 জন মুক্তি পাই,
একসঙ্গে 11 জন আপনার মুক্তি পান। আচ্ছা, আকাশ নবীনগর থেকে লিখেছেন, আপনার জলদস্যুকে আক্রমণ সুযোগ ছিল কিনা। আচ্ছা, আপনি একেবারে অনেক শেষে এসে একটা প্রশ্ন করেছেন, এই বিষয়টি নিয়ে আমরা অনেক আগে প্রথমে আলোচনা করেছি যে জাহাজে কোন ধরনের অস্ত্র রাখা যায় না, যার কারণে তাদের পক্ষ থেকে তেমন কোন অস্ত্র ছিল না প্রতিরক্ষার জন্য। সিরাজ ফরিদপুর থেকে লিখেছেন, সালাম নেবেন, আপনি ভালো থাকবেন, আপনার মতো আমার একটা ঘটনা আছে, আল্লাহ সাথে থাকলে কেউ মরতে পারে না, থ্যাংক ইউ ঢাকা এফএম 90.4। সিরাজ, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা ঠিক আপনার ঘটনাটি জানতে চাই। সিরাজ, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ওজি স্পেস দিয়ে নাম লিখে আপনার ফোন নম্বরে লিখে পাঠিয়ে দিন, আমরাও আপনার গল্প শুনতে চাই সবাই মিলে। ওকে, শুকরিয়া, আপনি ফিরে এসেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। ইস্তিয়াক SMS করেছেন সাভার থেকে, লিখেছেন যে কাল 9টায় আমার অফিস, তারপর আমি আপনার এই ঘটনাটি না শুনে ঘুমাতে পারছি না, আল্লাহর কাছে হাজার শুকর আপনি ফিরে এসেছেন। উত্তরা থেকে আমাদের একজন বন্ধু লিখেছেন, আমার ভাগ্যটা অনেক ভালো, কারণ আমি কোনোদিনও FM রেডিও শুনতাম না, আজ হঠাৎ FM রেডিও শুনে জাকির ভাইয়ের গল্পটা শুনে মনটা কেঁদে উঠল, আর ঘুমাতে পারছি না, থ্যাংকস ঢাকা FM। মনি SMS করেছেন, মনি, অন্ধকারের গল্প সেই ধরনের অনুষ্ঠান যে গল্পগুলি আমাদের কাছে ওইভাবে উঠে আসে না, যে গল্পগুলি আসলে অন্ধকারে থাকে, সেটা আমাদের দায়িত্ব, অন্ধকারের গল্পের টিম সেই কাজটি করে, আপনাদের সামনে তুলে আনে সেই ধরনের গল্প। আজও আমরা জাকিরকে এনেছি, হয়তো আমরা পত্রপত্রিকায় টেলিভিশনে বিস্তর গল্পটি পাইনি, ঘটনাটি অল্প একটু জেনেছি, বিস্তর ঘটনাটি আজকে আমরা শুনলাম, এই জন্য জাকিরকে অনেক ধন্যবাদ দিতে হয়। চিটাগং থেকে সে ডিরেক্ট বাস থেকে নেমেই আমাদের অফিসে চলে এসেছে, একেবারে রেস্ট হয়নি, এবং নিশ্চয়ই জানেন চিটাগং এর ওয়েদার অবস্থা খুব একটা ভালো নয়, এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং জলাবদ্ধতা, গাড়ি ঘোড়ারও বাজে অবস্থা, সব মিলিয়ে
প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আজকে আমাদের সঙ্গে জাকির এসছে, অনেক ধন্যবাদ। আজাদুর রহমান আমাদের সঙ্গে, তিনি লিখছেন, এই মুহূর্তে আমি ঢাকা টু চিটাগং ট্রেনে যাচ্ছি, নেট ডিস্টার্ব করছে তবুও না শুনে থাকতে পারছি না। জাকির ভাই, আপনাকে যতই শুনছি ততই অবাক হচ্ছি। আচ্ছা, এরপর মহিদুল, তিনি মেরিন ফিটার, তিনি লিখছেন ডকইয়ার্ড কালীগঞ্জ থেকে, জাকির ভাই দস্যু কজন কিল করলে কোন হেল্প? আচ্ছা, আমি আপনার এসএমএস টি বুঝতে পারছি না, আপনার লেখাটা একটু মানে অস্পষ্ট, আমি আসলে বুঝতে পারছি না কি জানতে চেয়েছেন। দস্যুদের কোন বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা জিজ্ঞেস করেছেন রাব্বি, কোন দস্যুদেরকে দমনে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আপনি জানেন জাকির, জেনেছেন এই বিষয়ে কোনো কিছু, নাকি এই বিষয়টি চলতেই থাকবে বছরে?
না না, অবশ্যই এটার তো পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমি যতটুকু জানি জাতিসংঘ প্লাস এই যে যত পুরো সবগুলো বিশ্বে যত ওয়ার্কশিপ গুলো এখানে চলতেছে তাদের এটা এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই যে গত দুই বছরে আমরা যতটুকু শুনছি ইন্ডিয়ান ওশান থেকে তারা কোনো জাহাজ ধরতে পারে নাই, তো তার মানে তো তারা মোটামুটি খুব অ্যালার্ট এখন, এই যে এরিয়া গুলাতে পাইরেসি ছিল তো তারা মোটামুটি অ্যালার্ট আছে, নেভিশিপ গুলা মোটামুটি ভালোভাবে তারা খুব ভালোভাবে পদক্ষেপ নিচ্ছে, তো আমার মনে হয় খুব ভালোই পদক্ষেপ নিচ্ছে, তো মোটামুটি কোনো সমস্যা নেই এই ব্যাপারে।
ওকে, আমরাও চাই যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। এমভি জাহানমনির ঘটনা তো আপনারা শুনেছেন?
জি জি।
তখন কোথায় ছিলেন আপনারা?
আচ্ছা, ওই ঘটনা আমরা শুনছি রিলিজ হওয়ার পরে, আমরা
রিলিজ হওয়ার পরে,
কারণ হচ্ছে যে ওইখানে শুধু যে ওদের যে স্টেশন একটাই না, ওইখানে টোটাল তিনটে স্টেশন আছে সোমালিয়ায় জলদস্যুরা যে জাহাজ রাখে, তিনটে স্টেশন আছে, একটা হচ্ছে যে আমরা যেখানে ছিলাম হারিডেরো, আর দুইটা স্টেশন হচ্ছে গ্যারাত এবং হোবিও, তো হয়তো ওই দুইটার কোন একটা স্টেশনে তারা ছিল, আমার যতটুকু মনে হয় আমাদের পাশে ছিল না, আমার পাশে যতটুকু যা ছিল আমি সবগুলোই জানি।
মানে বন্দি অবস্থায় ওই বিষয়টি নিয়ে আপনারা কিছু জানতেন না?
না।
ওকে, আচ্ছা, ফিরে আসবার পর আজকে আমাদের সঙ্গে এসছেন, বাড়িতে প্রথম যখন দেশে পা রাখলেন সেই অনুভূতিটা যদি শেয়ার করতেন।
দেশে যখন প্রথম পা রাখলাম, অর্থাৎ ওইখানে তো কখনো আসলে কল্পনাই করি না যে আসলে দেশে কি কখনো কোনোদিন ফিরে আসতে পারবো বাবা মায়ের কোলে, তো দেশে যখন ফিরে আসলাম প্রথমে আমি দেখা করলাম আমার বাবা এবং মা এবং আমার মেজ ভাইয়ের সাথে, তো আমার যে অনুভূতিটা ছিল যে অনেক খুশি হইলাম আর কি, পূর্ণ জন্ম পাইলাম, যে বাবা মায়ের দোয়া, তারা যে আসার পরে শুনলাম যে তারা কি করছে আমাদের জন্য, রাস্তায় রাস্তায় একটাকে একটা করে তারা ভিক্ষা চাইছে মানুষের কাছে, তো আমি অনেক খুশি হইলাম এবং আমি আন্তরিকভাবে অসংখ্য চিরকৃতজ্ঞ থাকিব বাবা মা ভাই ভাবি আত্মীয় স্বজন আমার এবং বাংলাদেশি যে 16 কোটি মানুষ আমাদের জন্য সহযোগিতা করেছে এবং বর্তমান সরকার প্লাস এই যে জাতিসংঘ এবং হিউম্যানিটেরিয়ান যে মেরিটাইম পাইরেসি হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্রোগ্রাম থেকে এবং ITF থেকে এবং যে বর্তমান সরকার আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে এবং সেই প্রথম থেকে এই পর্যন্ত যত জার্নালিস্ট বাংলাদেশের ভাই বোনেরা আমাদের জন্য যে প্রচেষ্টা চালাইছে, তো তাদের জন্য এবং প্লাস মেরিন একাডেমি যে কমান্ড্যান্ট মিস্টার সাজিদ হোসেন, তো তার কারণেই কিন্তু আমাদের এই যে আমাদের পরিবারগুলো যে জায়গায় গেছে মোটামুটি একটা ভালো পজিটিভ রেসপন্স পাইছে, তো আমরা সবার প্রতি চির কৃতজ্ঞ থাকিব। আসলে আমি আমার শরীরে সব রক্ত দিয়েও আমি এই ঋণগুলা শোধ করতে পারবো না, কারণ আমার যে পূর্ণ জন্ম হয়েছে মনে হচ্ছে যে এই যে আমি যখন ওইখানে বন্দি ছিলাম আসলে বুঝতাম না যে আমার জন্য কি করা হয়েছে দেশে, তো দেশে যেদিন পা রাখলাম তখনই আমার অনুভূতি হলো আসলে আমরা কি কি কোথায় ছিলাম কি করলাম, এই যে ওই পরিস্থিতিটা দেশে যখন পা রাখলাম বুঝতে পারলাম আসলে দেশে যে আমাদের জন্য কি কি করে নাই, 16 কোটি মানুষই আমাদের জন্য কান্না করছে। ইভেন এই যে মেরিন একাডেমির যে কমান্ডেন্ট এবং চিফ ইঞ্জিনিয়ার স্যার যে মিস্টার সাজিদ স্যার, সে প্রতিদিন প্রতি শুক্রবার জুমার নামাজের পরে ইমাম হুজুরকে স্মরণ করাই দিত আমাদের নামে, বাংলাদেশি 7 জনের নামে প্লাস সবাই নামে, যে ওদের জন্য দোয়া করো, তো সবাই আমাদের জন্য কান্না করে দোয়া করতেছে আল্লাহর দরবারে।
জি, তার একটি ইন্টারভিউ সংগ্রহ করেছেন, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রডিউসার সাদেক সামি, আমরা সেটা একেবারে শেষে শুনতে শুনতে বিদায় নিব। আচ্ছা, একেবারে সব শেষে আমরা সবার উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন, আজকে যারা ছিল আমাদের সঙ্গে তাদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলতেন জাকির।
আচ্ছা, তো আমি প্রথমেই বলতে চাই যে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য মিস্টার জুয়েল ভাই এবং যারা এখানে এই যে ঢাকা FM 90.4 এই যে অন্ধকারের গল্প এই প্রোগ্রামটা থেকে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই যে আমার আমার এই যে সাড়ে তিন বছরের হিস্টোরিগুলো শুনে যারা যে ভাই বোনেরা আমাকে যে SMS করছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন যাতে আমি ভবিষ্যতে এই যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, এই যে আমার যে এই যে মানসিকভাবে অনেক পিছিয়ে গেছি, তো আমার জন্য দোয়া করেন যাতে আমি ভবিষ্যতে এই রিকভারিগুলো একটু চালাই নিতে পারি ভালোভাবে।
ইনশাল্লাহ এদেশের মানুষের দোয়ায় আপনারা ফিরে এসেছেন, ভালো আছেন, সুস্থ আছেন, এদেশের মানুষের দোয়ায় আবারও আপনাদের সুন্দর জীবন হবে, এটাই আমরা সবাই কামনা করি। অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা, সে সঙ্গে অনেক কৃতজ্ঞতা যে আজকে এসছেন এবং এখনো কোনো বিশ্রাম হয়নি। অনেক আগে কিন্তু এই ছুটি শেষ হয়ে যায়, অন্ধকারের গল্প এতক্ষণ হয় না, কিন্তু এখন এই মুহূর্তে দুটো বেজে গেছে, তারপরও অন্ধকারের গল্প শেষ হচ্ছে না, কারণ আপনি আপনার গল্প শুনতে ইচ্ছে করছে, এই জন্য আপনাকে ছাড়ছি না। তারপরও হয়তোবা অনেক নির্যাতনের কথা হয়তোবা উঠে আসেনি, যেগুলি খুবই কষ্টের। তারপরে নিশ্চয়ই আমরা যারা ছিলাম শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে যারা ছিলেন, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যে সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী থাকা ব্যাপারটি কতটা ভয়াবহ হতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি তাতে আমার আসলে আমি নিজেই এখন এই মুহূর্তে স্বাভাবিক নেই, আমার খুবই মানে অন্যরকম লাগছে যে কি করে আমি হলে আমি আমি কি করতাম আমি নিজেও জানি না, আমি কি করে জাকির যে শক্ত ছিল এভাবে এখনো বেঁচে ফিরে আসতে পেরেছে, এটা খুবই খুবই মানে কি বলবো, সবই আল্লাহর ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা। ওকে, আজকে একেবারে শেষের দিকে রাশেদ ভাই আমাদেরকে যদি কিছু বলতেন সব শেষে, জাকিরের বড় ভাই হিসাবে জাকিরকে ফিরে পেয়েছেন, আপনার কাছ থেকে কিছু জানতে চাই।
আসলে আমি আমরা যখন জানছি আর কি, প্রথম যখন আমার ভাই ফোন করে বলার পর এত আনন্দ লাগছে যে মানে আমরা আমাদের বাসায় একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমরা একটু রাস্তার উপরে ছিলাম আর কি, কথা বলতেছিলাম রাস্তার উপর থেকে জাকিরের সাথে। মানে আমি ও যখন আমি শুধু এতটুকু বুঝতে পারছি, সে বলতেছিল যে ভাইয়া আমাদের জন্য দোয়া কর, আমরা ইনশাল্লাহ এখন অনেক সেফ এলাকায় আছি, আমাদের আর আমার কোনো ভয় নেই। এটা শোনার পর মানে আমি অনেক লোকজন ছিল খুব চিৎকার করে উঠছে আমি মানে মোবাইলে যে ভাইয়া তুই কি বলতেছস, আমি বুঝার পর আমি মানে বলতেছি আবার যে তুমি আবার মানে আরেকবার শোনার জন্য, যে কনফার্ম হওয়ার জন্য যে আসলে সে কি বলতেছে। প্রথমবারই আমি বুঝছি যে সে বলছে যে সে সেফে আছে, তারপর আমি বলতেছি ভাইয়া আবার বলো আবার বলো। আমার আম্মু ছিল আমার পাশে, আমাদের এলাকার প্রতিবেশী যারা তারা সবাই বাইরে আসছে, কিসে কিসে আমি চিৎকার করে বলতেছিলাম যে জাকির রিলিজ হয়ে গেছে, জাকিরা 11 জন সবাই রিলিজ হয়ে গেছে, সবাই সুস্থ আছে। খুবই মানে খুবই ভালো লাগছে আসলে, এই ভালো লাগা বা এই ভালোবাসাটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। যেহেতু আজকে আমার ভাই গ্রেফতার হওয়ার পর থেকে আজকে 3.5-4 বছর আমাদের যে বাসার যে ফ্যামিলির যে একটা পরিস্থিতি, সেটা আসলে বাইরের অবস্থা থেকে বাইরে কোনো পরিবার থেকে ওইটা বোঝা সম্ভব না। আমার আব্বা একটা সরকারি চাকরি করতো, উনি অলরেডি 2006 সালে রিটায়ার করছে, মেরিন একাডেমিতে ছিল, একটা PW আন্ডারে ছিল, মেরিন একাডেমিতে আব্বার পোস্টিং ছিল। তো এরপর থেকে তো আব্বার রিটায়ার্ডের টাকা বা আনুষাঙ্গিক কিছু অ্যারেঞ্জ করে আমার ভাইকে ওর ইচ্ছে থাকার কারণে ওকে জাহাজে পাঠানো হয়েছে। আমাদের ইচ্ছে ছিল একটা ভাই ভালো পজিশনে যাবে, সে নিজে বিল্ড আপ হবে, তার ফ্যামিলি বিল্ড আপ করবে। একটা ফ্যামিলি আসলে এটাই একটা পরিবারের সবাই চাওয়া পাওয়া এরকমই থাকে। আমাদেরও একটা চাওয়া পাওয়া ছিল যে আমার ছোট ভাই ভালোভাবে মেরিনার হয়ে প্রতিষ্ঠিত হবে, সে একদিন চিফ অফিসার হবে, চিফ ইঞ্জিনিয়ার হবে, একটা ভালো পজিশনে সে থাকবে, তার ফ্যামিলিটা একটা ভালো পজিশনে দাঁড়াবে, এরকমই একটা ইচ্ছা আমাদেরও ছিল। তো টাকা পয়সা খরচ করে তাকে এই লাইনে দেওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি যাক সে একটা জাহাজে 9.5 মাস চাকরি করে আসছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। ভয়ে যাইয়া তার একটা বিপদ, আসলে বিপদ আল্লাহ তাআলা থেকেই হয়, এটা আসলে কাউকে বলে কই আসে না। কিন্তু সবচেয়ে ভালো লাগে যে আসলে এই 4 বছর ওরা বন্দী থাকার পরও যে ওরা যে শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে, আসলে যে তারা এইসব ক্ষেত্রে হয় অ্যাকচুয়ালি অনেকে অ্যাবনর্মাল হয়ে যায়, আপসেট হয়ে স্ট্রোক করে। আর সবসময় আসলে নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় বলতাম যে আল্লাহ যারা বন্দী আছে সবাইকে আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে ওদেরকে সুস্থ রাখেন, এবং
জলস্রোত থেকে তাদেরকে সহি সালামতের প্রত্যেকের পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দেন, প্রত্যেকটা সন্তান যেন প্রত্যেকের মা বাবার কাছে বুকে ফিরে যাইতে পারে। বলতাম যে আল্লাহ আমার ভাইকে যেন আমি আমার বুকে আবার জড়ায় ধরতে পারি। আর অ্যাকচুয়ালি আমরা ভাই যতই বেশি হই না কেন, আমাদের পার্সোনালি জাকিরের প্রতি আমাদের অন্য সবাই একটু ভালোবাসা বেশি ছিল, কারণ আমাদের বাকিদের মতো চলাফেরা একটু ব্যতিক্রম ছিল সবকিছুর মধ্যে। সে উঠা তার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়ার মধ্যে আলাদা একটা ছন্দ ছিল এক কথা, মানে তার চলাফেরা বা তার সবকিছুর মধ্যে একটা পরিপাটি ভাব ছিল যেটা হয়তো আমাদের মধ্যে নাই। কিন্তু এই কারণে সবাই ওকে আমরা বেশি পছন্দ করতাম ভাইয়েরা। আর আমরা প্রত্যেকটা ভাই মোটামুটি এজ কাছাকাছি হওয়ার কারণে আমরা ছয়টা ভাই ছটা বন্ধুর মতো আর কি সবসময় মিলেমিশে থাকি, এবং হলিডে যখন বাসায় থাকি আমরা প্রত্যেকটা ভাই খুব একসাথে মজা করি, একসাথে খাই, খুব আনন্দ করি, ভালোই লাগে আর কি। তো এই চারটা বছর সে আনন্দ থেকে আমরা বিরত ছিলাম। বাসায় গিয়ে যাইলে আমার বাবার মুখের দিকে তাকানো যেত না, আমার মায়ের মুখের দিকে তাকানো যেত না। আব্বা আম্মা আসলে এমনিতেই রিটায়ার্ড পার্সন, তার মধ্যে ডায়াবেটিস হয়ে গেছে আব্বা আম্মা দুজনই, এরপরে ছেলের চিন্তায় তারা পেরেশান, এর মধ্যে একটা ফ্যামিলি তো নানা রকমের জটিলতা থাকেই। সবকিছু মিলেই আমরা আসলে এই চারটা বছর ভালো ছিলাম না আরকি, কিন্তু ভাই ফিরে আসার কারণে আল্লাহ তাআলার দয়ায় ফিরে আসছে, এই কারণে আসলে খুবই ভালো লাগতেছে। আর
আজকে যারা শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে তাদেরকে কি বলবেন?
আসলে প্রথমেই আসলে ঢাকা FM 90.4 আপনাদের এই রেডিও চ্যানেলটাকে আগে ধন্যবাদ দিতে হয়। আসলে বেশ কয়েকটা প্রাইভেট চ্যানেল আছে আসলে ওইভাবে শোনা হয় না, তারপরও যে আপনারা যে আমাদেরকে এইভাবে ঢাকায় আমন্ত্রণ জানাইছেন খুবই ভালো লাগতেছে। আজ আপনাদের মাধ্যমে দেশবাসী মোটামুটি যারা এই চ্যানেলের সাথে সম্পৃক্ত বা যারা শুনতেছে আজকে সারা দেশে এবং নেটের মাধ্যমে দেশের বাইরেও অনেকে আপনাদের এই চ্যানেলটা উপভোগ করতেছে আজকে আমার কথা কিংবা আমার ছোট ভাইয়ের বক্তব্য সবাই শুনছে, যে আসলে তাদের যে এই চারটা বছর তারা যে কত নির্যাতন এবং কত কষ্টের মধ্যে ছিল। আসলে এইটা শোনার জন্য অ্যাকচুয়ালি না, এই শোনাটা এটা অ্যাকচুয়ালি এটা যাই বলেন একটা এক্সপিরিয়েন্স, এখানে ওটা আপনার ব্যাড বলেন যাই বলেন এই এক্সপিরিয়েন্স থেকে আসলে শিক্ষণীয় অনেক কিছু আছে। কারণ এখানে বাংলাদেশে হাজার হাজার ছেলে মেরিনে চাকরি করতেছে, এখান থেকে কিছু অভিজ্ঞতা তারা সংগ্রহ করতে পারবে, এবং যারা ফেসবুকে বা যে কোনোভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। এত রাত জেগে তাদের সবাইরই এত ব্যস্ত, সবাইরই ব্যস্ততা আছে, কর্মব্যস্ততার মাঝে অনেকে স্টুডেন্ট লেখাপড়া আছে, পরীক্ষা আছে, হয়তো গল্পটা তারা শোনার জন্য রাত দুইটা পর্যন্ত আমাদের সাথে অ্যাড হয়েছে, তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি। আর আসলে একটা কথা না বললেই নয় যে এই আমার ভাইদের রিলিজের ব্যাপার আসলে আমাদের পক্ষে সম্ভব ছিল না কোনোদিনও। আমাদের কাছে পার্সোনালি অনেক টাকা থাকলেও আমরা পারতাম না আসলে এই ব্যাপারটাকে রিলিজ করে আমার ভাইদেরকে ফিরে আনার আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হচ্ছে আফ্রিকা আসে, আফ্রিকারই একটা জঙ্গল হচ্ছে সোমালি একটা রাষ্ট্র, সেখানেরই বিশাল জঙ্গলের মধ্যে তারা ছিল। তো কয়েকজন ব্যক্তির কথা আসলে না বললে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে আসলে নিজেদেরকে অপরাধী মনে হয়। আমি প্রথমে বলতে চাচ্ছি যে আসলে চারাক বেরি যে উনি চিফ ইঞ্জিনিয়ার, উনি ইন্ডিয়ান, উনি একটা ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, এশিয়ার ডাইরেক্টর উনি। আসলে উনি প্রথম থেকে ব্যাপারটা নিয়ে আমাদের মেরিন একাডেমিতে উনি বেশ কয়েকবার আসছে চারাক বেরি, উনি ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এবং ওনার সাথে সম্পৃক্ত আছে ওই একই প্রতিষ্ঠানেরই একজন ম্যাম, থাইল্যান্ডের একজন ম্যাম, উনিও একজন সিনিয়র কর্মকর্তা। আর ওনাদের বস ছিল একজন রয় পল নামে, উনি ইংল্যান্ডের অধিবাসী, উনি আসলে মেন বস ওনাদের এই প্রতিষ্ঠানের। তিনজনকে আমি ভালোভাবে এই তিনজনের ব্যাপারটাই জানি, আদার্স আরো যদি কেউ থাকে সবাইকে থ্যাংকস। আর জাতিসংঘের যে জনসন নামে একজন কর্মকর্তা, যিনি আমার দেশ ফ্যামিলির সাথে, আমিনুলের ফ্যামিলির সাথে, ইভেন জলদস্যুদের সাথে এবং আমার ভাইদের সাথে ওইখানে উনি যোগাযোগ করত, জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে লট অফ থ্যাংকস। আর বাংলাদেশের মধ্যে আসলে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাইতেছি, এবং তার সাথে সাথে এই বাংলাদেশের এই ব্যাপারে সম্পৃক্ত যে সকল প্রতিষ্ঠানগুলো ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশের ডিজি শিপিং, নৌ মন্ত্রণালয় সম্পৃক্ত প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা আমার ভাইদের 11 জন নাবিকের রিলিজের ব্যাপারে কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে, সবাই ব্যস্ততার ফাঁকে এগুলো করছে, সবাইকে এই ব্যাপারে অসংখ্য ধন্যবাদ। আপনার পররাষ্ট্র সচিব খুরশেদ আলম স্যারের কথা না বললেই নয়, উনিও এই ব্যাপারে অনেক সহযোগিতা করছে। তারপরে কমোডর জাকিউর রহমান ভুঁইয়া, উনি অনেক পরিশ্রম করছে, ওনার পরিশ্রমের ফসলই এগুলো। আর মেরিন একাডেমির কমান্ডেন্ট স্যার ডক্টর সাজিদুন স্যারের কথা না বললে হচ্ছে না। উনি অ্যাকচুয়ালি মেরিন একাডেমির কমান্ডেন্ট হইলেও উনি অ্যাকচুয়ালি মেরিন একাডেমির পক্ষ থেকে কোনো কিছু করেনি, উনি পার্সোনালি আসলে এই ব্যাপারে উনি ইনভলভ হয়ে আমাদেরকে সহযোগিতা করছে, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাইতেছি। এবং আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষ, আমাদের এলাকার প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ফিল করছে ব্যাপারটা, সবসময় আমাদেরকে তারা সান্ত্বনা দিত যে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি ইনশাল্লাহ তোমার ভাই চলে আসবে, তার জন্য সবার কাছে কৃতজ্ঞ আমরা।
যার কথা বলছিলেন ডক্টর সাজিদ, তার সঙ্গে আমাদের প্রডিউসার সাদেক সামি কথা বলেছেন, সেটা আমরা একেবারে শেষ মুহূর্তে এখনই আমরা শুনব। তবে তার আগে যারা SMS করছিলেন অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন জাকিরের ফোন নাম্বার চেয়েছেন অনেকে দেখতে পাচ্ছি, যেহেতু বড় ভাই আছে অনেকেই ফোন নাম্বার চেয়েছেন, বড় ভাইয়ের সামনে সেই SMS গুলি পড়ছি না। আর বিয়ে করেছেন কিনা অনেকে জিজ্ঞেস করেছেন, তবে একটা ব্যাপার জাকির আমাদেরকে জানিয়েছে যে সে আবারও সাগরে ফিরে যেতে চায়, এটা হচ্ছে স্পিরিট। সো অল দ্য বেস্ট জাকির, এরপরে জাকির আবারও বিজয় হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। এবং আমার তো আমি অনেক লাকি যে আমি এরপরও কিছুটা সময় জাকিরের সঙ্গে থাকবো, সো তখন আবার আমরা আড্ডা দিচ্ছি, আমরা সঙ্গে থাকবো। সো আজকের মতো বিদায়, আজকে অনেক সময় পার হয়ে গেছে, তারপরও আমরা থেকে গেলাম। সো যেতে যেতে সেই আলাপচারিতাটা আমরা শুনবো, সাদেক স্বামীর সঙ্গে কথা বলেছিলেন চট্টগ্রামের মেরিন একাডেমির কমান্ডেন্ট ডক্টর সাজিদ হাসান,
সাজিদ হোসেন,
ডক্টর সাজিদ হুসেন, তার সঙ্গে কথা বলেছিলেন সাদেক সামি। সো সেই আলাপচারিতার মধ্যে দিয়ে শেষ হচ্ছে আজকের অন্ধকারের গল্প। জানিয়ে দিই এই এপিসোডটি আগামীকাল আপনি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, www.dhakafm904.com এই অ্যাড্রেস থেকে। অনেক ধন্যবাদ এত রাত জেগে আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি এরপরের অন্ধকারের গল্পেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবসময় থাকবেন ঢাকা এফএম 90.4 এর সঙ্গে। এবং অন্ধকারের গল্পে যদি কেউ আসতে চান, তার যদি থাকে এই ধরনের অন্ধকারের গল্প, যে গল্পগুলি অন্ধকারে থাকে দেখে না আলোর মুখ, সেই গল্পগুলি নিয়ে চলে আসুন আমাদের স্টুডিওতে। আমাদেরকে লিখবার ঠিকানা OG স্পেস নাম স্পেস ফোন নাম্বারে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমাদেরকে ইমেল করুন og@dhakafm904.com এই অ্যাড্রেসে, অথবা ফেসবুকের ইনবক্সে OG লিখে নাম লিখে আপনার ফোন নাম্বারটি পাঠিয়ে দিলেই আমরা যোগাযোগ করবো, আমাদের টিম যোগাযোগ করবো আপনাদের সঙ্গে, এরপরে আপনাদেরকে আমরা ইনভাইট করবো আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য এবং আমাদের আজকের গল্পটি শুনবার জন্য। জাকিরকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছে, আশা করছি এরপরও জাকির ঢাকায় বেড়াতে আসলে আমাদেরকে সময় দিয়ে যাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
আমি অনেক লাকি, আমাদের টিমকে ধন্যবাদ জানিয়েছে অন্ধকার গল্পের যে টিমকে ধন্যবাদ জানিয়েছেন জাকির এবং তার পরিবারের সবাই, সেটাও পৌঁছে দিলাম আমাদের টিমকে। এবং এরপরেও হয়তোবা আমরা জাকিরকে একদিন, আমিনুলকে আরেকদিন নিয়ে আসতে চাই, তার কাছ থেকেও জানতে চাই, আর জাকির এরপরে এসে তার ভালোর গল্প করবেন এটা আশা করবো, আর দুঃখের গল্প শুনতে চাই না জাকিরের কাছ থেকে। জাকির আপনার স্বপ্ন কি, শেষ প্রশ্ন আপনার কাছে?
শেষ প্রশ্ন আমার কাছে যেটা আপনি করছেন, আমি চেষ্টা করব কন্টিনিউ সিলেপে থাকার জন্য, এবং লাস্ট আমার টার্গেট হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার, আই উইল বি ট্রাই ফর দ্যাট।
অনেক অনেক দোয়া এবং অভিনন্দন আপনার জন্য। ওকে, এই ছিল আজকের অন্ধকারের গল্প, চলুন সেই আলাপচারিটা শুনতে শুনতে আমরা আজকে বিদায় নিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা FM 90.4 এর সঙ্গে থাকুন। জুয়েল বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামীকাল, ঠিক আমি আসবো ঠিক রাত 9টায়, সেই পর্যন্ত ঢাকা FM এর সঙ্গে থাকুন। টাটা, গুড বাই, লাভ ইউ, গুড নাইট।
আমরা তো জানি যে সোমালীয় যে জলদস্যুদের হাত থেকে 7 জন আমাদের নাবিক মুক্ত পেয়েছে আর কি, তো এটা আসলে কেন হয়, এরকম আমাদের কি একটু ধারণা দিতে পারবেন?
এটা আসলে একটা দেশের সামাজিক বা অন্যান্য অর্থনৈতিক বেশ কিছু বিষয় থাকে যার কারণে, সবখানে না অবশ্য,
জি,
খুবই কম সংখ্যক দেশে, যেমন বর্তমানে সোমালিয়া ছাড়া আর অন্য কোনো দেশে অন্য কোনোখানে এই ধরনের কোন সমস্যা নাই। তো ওই দেশের যে সব মানুষগুলো ঠিক এই ধরনের দস্যুতার সঙ্গে জড়িত, এখন এটাও বলা যাবে না যে আমাদের তথ্যমতে যে দেশের সকলেই এটা সমর্থন করে বা সকলেই এর পক্ষে, যদি সেটা তা না, হয়তো কিছু খারাপ মানুষ এর সঙ্গে জড়িত। তো তাদের হয়তো খুবই অসার যুক্তি যে সোমালিয়ার পাশ দিয়ে যখন অন্য কোনো দেশের জাহাজ অতিক্রম করে, তখন তাদের মতে যে এখানে তাদেরকে কিছু অর্থনৈতিক ভাবে কিছু টাকা পয়সা দেয়া বা দিতে হবে বা দিয়ে যেতে হবে, এগুলো অযৌক্তিক দাবি, কিন্তু তারা এগুলো অন্যায় ভাবে করে আসছে। এটা সম্ভবত তাদের নিজস্ব মন মানসিকতা বা হয়তো ওই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণেরও কিছুটা অভাব দেখা যায়, এই ধরনের কিছু কিছু কারণে আর কি তারা এই সমস্ত করে থাকে।
আচ্ছা, তো এই যে এই ঘটনাগুলো আর কি, যে আমাদের সাতজন যে নাবিক তারা উদ্ধার পেলেন, তো এরকম এখন পর্যন্ত বাংলাদেশের কতজন নাগরিক এরকম বন্দী দশায় ছিলেন বা উদ্ধার হয়েছেন, এরকম কোন স্ট্র্যাটেজি কি আছে কিনা আপনাদের কাছে?
হ্যাঁ, এটা বাংলাদেশের প্রচার মাধ্যমের প্রায় সকলেই জেনেছেন বা জেনে আছেন যে এর আগে আমাদের এমভি জাহানমণি নামে একটা জাহাজে 26 জন আটক ছিলেন অনেকদিন, প্রায় আনুমানিক 2 বছর। এছাড়া এরপরে আরেকটি জাহাজ, সেটা কেমিক্যাল ট্যাঙ্কার রয়্যাল গ্রেস নামে একটা জাহাজে বেশ কিছু দেশের নাবিক ছিল, তার ভিতরে আমাদের বাংলাদেশের একজন ছিল, তারা আগেই মুক্তি পেয়ে গেছেন। সর্বশেষ আমাদের এমভি আলবেদো, এই জাহাজে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ, এই জাহাজে আমাদের এই 22 জন যে নাবিক সেখানে আটক ছিল তাদের ভিতরে বাংলাদেশের 7 জন ছিল যারা সম্প্রতি মুক্তি পেল।
এই যে একটা দেখি আমরা যে যেমন সোমালিয়া জলদস্যুরা এরকম প্রায় অপহরণ করেন, যে আমরা গত কয়েক বছর আগে যেটা দেখতাম আর কি, তো এই কয়টা এরকম রুট আছে যে যেখানে প্রায় এরকম জলদস্যুদের কবলে পড়তে হয় জাহাজগুলোকে?
না, আধুনিক সময়ে জলদস্যুতার খুব বেশি প্রকোপ দেখা যায় না, খুবই সামান্য স্বল্প সংখ্যক, হয়তো বলা যেতে পারে এখন থেকে 15-20 বছর আগে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মাঝখানে যে মালাক্কা প্রণালী, এইখানে খুব বেশি জলদস্যুতার বেশ কিছু উদাহরণ আছে, ওই সময় ছিল, কিন্তু সেটা 2000 সালের পর থেকে একেবারেই শূন্য, সেখানে আর কোন জলদস্যুতার কোনো খবর আর পাওয়া যায়নি। বর্তমানে কয়েক বছর ধরে হয়তো সোমালিয়ান এই উপকূল ঘিরে তাদের কার্যক্রম চালু আছে বা চালু রাখার চেষ্টায় আছে।
আচ্ছা, তো তারা আসলে অপহরণটা করে প্রধান উদ্দেশ্য কি তাদের? একদম প্রথম
তাদের একমাত্র উদ্দেশ্য তারা আর্থিকভাবে লাভবান, এছাড়া তাদের আর অন্য কোন ধরনের উদ্দেশ্য না, কিছু টাকা পয়সা চাপ দিয়ে যেভাবে নেওয়া যায় বা যতখানে নেওয়া যায় এই একটাই উদ্দেশ্য।
আচ্ছা, তো তাদেরকে প্রোটেক্ট করার মতো কি আমাদের যে বিভিন্ন দেশ আছেন, তো তারা কি সম্মিলিতভাবে প্রোটেক্ট করার কোনো উপায় নাই? যে আমরা কিন্তু 2-3 বছর আগেও কিন্তু প্রায় শুনতাম যে সোমালিয়া জলদস্যুদের কবলে বিভিন্ন জাহাজ কিন্তু অ্যাটাক হচ্ছে, তো এখন আবার মনে হয় যে গত বছর থেকে আমরা মনে জিনিসটা একটু কম শুনছি।
এটা বরং এখন সংখ্যা কমে গেছে, গত বেশ কয়েক বছর অন্তত 10 বছরেরও বেশি সময় থেকে সোমালিয়ার উপকূলে এই ধরনের ঘটনা প্রায় ঘটে চলেছে, এবং 2011 সালের দিকে এটা সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছিল, এমনকি প্রায় 500-600 জন বন্দী বা তার চেয়েও বেশি এ ধরনের অবস্থা গিয়েছে। কিন্তু মূলত জাতিসংঘ এবং তাদের সাথে সহযোগিতায় এসেছে বেশ অসংখ্য দেশ, এমনকি এসব ক্ষেত্রে আমাদের বাংলাদেশও তাদের সঙ্গে একটি অংশীদার। আপনারা জানেন যে জাতিসংঘের এক অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, তারা এই বিষয়ে সমন্বয় করে আসছে খুবই গুরুত্বের সঙ্গে, এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা সংক্ষেপে আইএমও, আইএমওর মহাসচিব, আগের মহাসচিব মিস্টার এথেমিয়াস ই মিত্রোপুলোস এবং বর্তমান মহাসচিব মিস্টার কোজি সেকিনিজু, দুজনেই এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ নিয়েছেন। তাদের উদ্যোগে আমার জানা মতে ওই সোমালীয় উপকূল অতিক্রম কালে প্রায় 32টা দেশের নৌবাহিনীর সম্মিলিত সেবা আছে, বিভিন্ন জাহাজ চলার পথে এসকর্ট সার্ভিস তারা নিয়ে থাকে কাজেই, এবং এই বিষয়ে বেশ কিছু প্রশিক্ষণ কার্যক্রমও আইএমওর উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। তো সম্প্রতি যেমন 2011 সালের পরে তুলনা যদি করা হয় তাহলে এই জলদস্যুরার সংখ্যাও কমে গেছে, বন্দিত্বের সংখ্যাও কমে গেছে। ঠিক এই মুহূর্তে আজকে 38 জন আইএমওর তথ্য মতে 38 জন সোমালীয় জলদস্যুদের হাতে এখনো আটক আছে বিভিন্ন দেশের, তবে বাংলাদেশের এই সর্বশেষ 7 জন ছিল, বাংলাদেশের এখন এই মুহূর্তে আর কেউ আটক সেখানে নেই।
আচ্ছা, তো এই যে তাদেরকে উদ্ধারের জন্য যে MPHRP একটা টিম আছে যে যারা বন্দী দশায় থাকেন তাদেরকে উদ্ধারের জন্য কাজ চালান, তো এই প্রোগ্রামটা ওনাদের আসলে কাজটা কি, ওনারা আসলে কিভাবে এটা করেন?
ওনারা MPHRP হল জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট একটা সংস্থা, তারা দুই রকম ভাবে কাজ করে থাকে, একটা হলো প্রশিক্ষণ কার্যক্রম, তারা বিভিন্ন ধরনের জলদস্যুতা প্রতিরোধ যাতে করা যায় সেজন্য বিভিন্ন দেশে তারা বেশ কিছু প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে, আর তাদের মূল কার্যক্রম হলো যারা আক্রান্ত তাদেরকে শুধুমাত্র উদ্ধার নয় যারা আটক তাদেরকে তাদের ক্ষেত্রে উদ্ধারের বিষয়টা, কিন্তু যারা আটক তাদের পরিবার যারা বিভিন্ন দেশে আছে সেই সব পরিবারের সদস্যদেরকে সদস্যদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা, যেমন তাদের মনোবল যাতে ঠিক থাকে বা তারা যেন ভেঙে না পড়ে বা সামাজিক ভাবে তারা দুর্বল হয়ে না পড়ে, এমনকি তাদের চিকিৎসা বা অন্যান্য সহযোগিতাও তারা দিয়ে থাকে তাদের কার্যক্রম। এবং যেটা বললাম যে তাদের মূল কার্যক্রম অবশ্য বন্দী দশা থেকে তাদেরকে উদ্ধার করা, তাদের বেশ কিছু কার্যক্রম আছে। আমাদের বাংলাদেশেও তারা বেশ কিছু প্রশিক্ষণ কার্যক্রম গত কয়েক বছরে তারা পরিচালনা করেছে।
আচ্ছা, তো ওনারা কি যেই দেশের বন্দী থাকেন এবং যারা বন্দী করেন জলদস্যু যাদেরকে বলে, মানে ওনারা কি মিডিয়া হিসেবে কাজ করেন যে দুজনের পক্ষেই একটা উইন উইন সিচুয়েশন একটা করে, এই কাজটাই কি ওনারা করেন?
তাদের কার্যক্রমের কৌশল সম্পর্কে আমি খুব একটা অবহিত নই, তবে এটুকু বুঝি যে হ্যাঁ, তারা যত ধরনের কৌশল ওখানে প্রয়োগ করা সম্ভব, অর্থাৎ বন্দী যারা থাকে তাদেরকে উদ্ধার করার জন্য তাদের স্থানীয় যে সকল মানুষ আছে বা জাতিসংঘ থেকে বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ বা কূটনৈতিক ক্ষেত্রে অথবা অন্য দেশের কোন বাহিনীর মাধ্যমে যতটুকু বুঝি তারা তাদের সব ধরনের সম্ভাব্য সব ধরনের কৌশল তারা প্রয়োগ করে।
আচ্ছা,
একটা সমন্বিত চেষ্টা, ঠিক একটি সংস্থা বা এরকম কিছু নয়।
আচ্ছা, মানে সাধারণভাবে আমার একটা একদমই প্রশ্ন এবং যারা সাধারণ খোলামেলা চোখে একটা প্রশ্ন, যে জাহাজটা যখন যায়, জাহাজটা তো অনেক বড় একটা জাহাজ এবং সেটারও নিশ্চয়ই একটা নিরাপত্তার একটা ব্যবস্থা থাকে, তো জলদস্যুরা আসলে কিভাবে অ্যাটাক করে? তাদেরকে অ্যাটাকের আগে কি জাহাজের যে নিরাপত্তা সেটা কি মানে যথেষ্ট থাকে না? মানে
এখানে একটা মৌলিক বিষয়ে প্রথমে জেনে নেওয়া দরকার যে জাহাজগুলো হলো বাণিজ্যিক জাহাজ, অর্থাৎ এটা কোন নৌবাহিনীর কোন সশস্ত্র বা এই ধরনের কোন বাহন নয়, কাজে এটা সিভিলিয়ান সিফেয়ারার বা যারা সমুদ্রগামী জাহাজের যারা কর্মকর্তা বা রেটিং বা ক্রু পর্যায়ের যারা, তো তাদের হাতে এটা একটা এখনো বিশেষ বিতর্কের একটা বিষয় যে মালবাহী এই ধরনের বড় জাহাজ হোক বা ছোট হোক, এই জাহাজে অস্ত্র এদেরকে সশস্ত্র করা হবে কি হবে না, অর্থাৎ জাহাজের কর্ম অফিসার যারা থাকবেন নেভিগেটর বা ইঞ্জিনিয়ার বা রেটিং, এদের হাতে অস্ত্র দেওয়ার বিষয়টা এখনো বিতর্কিত। কারো মতে এটা দিয়ে নিরাপত্তা বাড়ানো যেতে পারে, কারো মতে যে এটা দিলে তার থেকেও জলদস্যুরা আরো বেশি শক্তিশালী হয়ে আসবে। তো এখানে নিরাপত্তার ভিন্ন ভিন্ন কিছু কৌশল আছে জাহাজে, যেটা একটা হলো যে যেটাকে আমাদের সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য বলছি, আমরা জাহাজে জল কামান বলি না, আমাদের ফায়ার ফাইটিং এ ব্যবহার করা হয় যে পানি, সেটাকে জল কামানের মতো করে তাদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। জাহাজের চারিদিক দিয়ে তার কাটার, এই সাধারণ তার কাটা নয়, এর থেকে আরেকটু বেশি জটিল ভাবে তৈরি করা, তো সেগুলো দিয়ে একটা ফেন্সিং করা যায়। কোনো কোনো জাহাজে ফলস অস্ত্র নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, এ ধরনের কিছু কিছু স্ট্যাচুর মতো এই ধরনের দেওয়া হয়। এ ধরনের বেশ কিছু কিছু কৌশল আছে, কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছেন যে তারা জাহাজে কিভাবে উঠতে পারে, একটা হলো যে তারা জাহাজের যে গতিশীল, জাহাজের গতিটা বলে নেওয়া ভালো, বড় বড় জাহাজের গতি আসলে খুবই কম, এটা 15 knots অর্থাৎ 16 থেকে 17 miles ঘন্টায়। যদি কন্টেনার জাহাজ হয় তাহলে 20 miles হতে পারে, এর বেশি না, কিন্তু একটা স্পিড বোটের স্পিড সহজেই সবাই জানে যে এটা 45-50 miles স্পিডে চলতে পারে, কাজে গতিটা বেশি তাদের। যখন জাহাজ ঢুকে একটা এক ধরনের কোনো কিছু ছুড়ে নিঃসন্দেহ তারা যথেষ্ট প্রশিক্ষিত এবং তারা খুব জাহাজে উঠে পড়তে পারে। একবার উঠে পড়লে তাদেরকে আর, যেহেতু তাদের হাতে অস্ত্র থাকে, উঠে পড়লে তাদের হাত থেকে আসলে নিস্তার পাওয়া বাস্তবে সম্ভব নয়। এছাড়াও কিছু কিছু কৌশল তারা করে, সেগুলো বিভিন্ন ক্ষেত্রে করে, আমার নিজের ওইভাবে আমি অতটা আপনাকে হয়তো বলতে পারছি না।
আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে জাহাজের অবস্থাটা কি, জাহাজে কি কোনো এরকম মানে নিরাপত্তা কি থাকে, যে এরকম কোন অস্ত্র অস্ত্র থাকে নাকি কিছুই থাকে না জাহাজে?
না, অস্ত্র থাকে না, এটা এটা ঠিক কথা, কিন্তু তার অর্থ এটা যে অস্ত্র একেবারে থাকে না, যেমন যখন তারা এসকর্ট সার্ভিস নিয়ে একটা জাহাজ যখন চলতে শুরু করে তখন তো অবশ্যই অস্ত্র থাকে, কিন্তু সে অস্ত্রগুলো আমি যেটা বলেছি যে জাহাজের যারা ক্যাপ্টেন থেকে শুরু করে যারা জাহাজের যারা পার্সোনাল অফিসার বা রেটিং তাদের হাতে কোনো অস্ত্র থাকে না কখনোই তাদের হাতে। আর যারা এসকর্ট সার্ভিস যারা যায় তাদের তারা তো অবশ্যই সশস্ত্র।
আচ্ছা, মানে এসকর্ট সার্ভিস বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে বাইরে থেকে একটা নিরাপত্তা বাহিনী সেখানে ভাড়া করা,
তারা ওই বেশ আগে থেকে তাদের উঠে তারা এই নিরাপত্তাটা তারা নিশ্চিত করে। এবারে ওই সোমালিয়ার উত্তর দিয়ে ঢুকে লোহিত সাগর পার হয়ে হয়তো আরো সুয়েজ খালের কিছুটা কাছাকাছি পর্যায় পর্যন্ত।
আচ্ছা, মানে এটা হলো বেসরকারি ভিত্তিতে ওনারা ভাড়া করেন?
না, এটা বলা যাবে না, কেননা এখানে এটা হলো প্রায় আমার জানা মতে 32টা দেশে নৌবাহিনীর সমন্বয়ে গঠিত এই সার্ভিস। এখানে অনেক বেশি এর সঙ্গে তারা এই নিরাপত্তাটা দিয়ে থাকেন।
আচ্ছা, সেটা কি বর্তমানে এখন দেওয়া হচ্ছে এটা?
হ্যাঁ, এটা এটা বর্তমানে আমি বোঝাতে যাচ্ছি, হয়তো 10 বছর আগে ছিল না, কিন্তু এটা সম্প্রতি কয়েক বছর ধরে এই বিষয়টা এসছে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আমরা 12 সালে কমে গেছে, 13 সালে আরো কমে গেছে, 14 সালে একেবারে ন্যূনতম, এবং আশা করা যায় যে 14 সালের পরে সম্ভবত এই সোমালীয় উপকূলে যেভাবে মালাক্কা প্রণালীতে যেভাবে বন্ধ হয়ে গেছে সোমালীয় উপকূলেও জলদস্যুতা একেবারে শূন্য হয়ে যাবে।
আচ্ছা, তো মানে পৃথিবীতে কি এই দুইটাই অঞ্চল যে সোমালীয় উপকূল এবং মালাক্কা প্রণালী?
ইতিহাসে অনেক আগে জলদস্যুতা ছিল, কিন্তু আধুনিক সময়ে যে সমুদ্র পরিবহন চলছে সেখানে এই দুটোই সবচেয়ে আলোচিত এলাকা।
আচ্ছা, আরেকটা একটু এর বাইরে আরেকটা জিনিস আপনার কাছে জানার বিষয় যে জাহাজে তো আমরা জানি যে কোনো কোনো ক্ষেত্রে 3 মাস থেকে 6 মাস নাবিক ক্রু এবং ওনাদেরকে সেখানে থাকতে হয়, তো সেখানে কি ক্লান্তি একটা কাজ করে এরকম কোন বিষয় কি নাবিক ক্রুদের মধ্যে কাজ করে কিনা?
সাধারণভাবে করে না। আমার আমি নিজেও সমুদ্রে 13 বছর ছিলাম, কাজ করেছি, তো সেখানে বিনোদনের জন্য আমি যে সময় ছিলাম সেই সময়ের তুলনায় এখন বিনোদনের বিষয় আপনি যেটা বোঝাতে চাইছেন যে হয়তো জাহাজে একটানা 6 মাস বা তার চেয়ে বেশি 9 মাস 1 বছর থাকলে কি কোন ধরনের একঘেয়েমি আসে কিনা, ক্লান্তি আসে কিনা, তবে ব্যক্তি ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে আসতেও পারে, তবে সেখানে কাজকর্ম যেরকম আছে এবং সেই সাথে পাশাপাশি বিনোদন এবং এখন গত কয়েক বছর ধরে জাহাজে ইন্টারনেট বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে প্রায় সকলেই বাড়ির সঙ্গে যোগাযোগে থাকেন বা এটা তো তারা ভিডিও ব্যবহার করেন, কাজেই স্কাইপে বা অন্যান্য সবকিছুর মাধ্যমেই তারা যোগাযোগ রাখেন, কাজেই এই এই ওই ধরনের ক্লান্তি বা এটা এখন প্রায় নাই বললেই চলে।
আচ্ছা, আর একদম শেষের দিকে আপনার কাছে একটা প্রশ্ন, এই যে জাহাজে যে এরকম বিভিন্ন জলদস্যুরা আক্রমণ করেন, আপনি যেমনটা বলছেন যে প্রায় অনেকটাই কমে গেছে, তারপরও যে এটা পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে আনার জন্য আসলে কি করা উচিত?
আমি মনে করি যে জাতিসংঘের যে সমন্বিত উদ্যোগ এটা সঠিকভাবেই পরিচালিত হচ্ছে, কারণ এর ফলাফলটা তো আমরা দৃশ্যমান, আমরা দেখতে পাচ্ছি, তো কাজেই এই একই কার্যক্রম হয়তো হ্যাঁ আরো জোরদার করতে পারে তারা, তবে এটা এই ব্যাপারে আমি আমার ব্যক্তিগত মতামত হলো যে তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেই এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কাজে আমরা অবশ্যই সকলেই আশাবাদী হতে পারি যে এই ধরনের বিষয়গুলো সম্ভবত আমরা অল্প দিন পরে আমরা হয়তো আর কখনোই দেখব না, এই আশাবাদও ব্যক্ত করছি।
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ অন্ধকারের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ। This track was downloaded from FusionBD.com.